গপ্প মিলে ঠিক কিছু ভয়, কিছু রহস্য, কিছু হাসি, কিছু প্রেম, এই থেকে সবই আছে। গপ্প মিলে ঠিক এবার শনিবার রাত 9টার পাশাপাশি রোববার সন্ধ্যে 6টাতেও জিএমটি শর্টস। গপ্প মিলে ঠিকের আজকের গপ্প শায়ক আমানের লেখা কুয়াশার ফুল দ্বিতীয় ও শেষ পর্ব। এই গপ্প প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তবনস্কদের জন্য। শুরু করার আগে প্রথম পর্বে কি হয়েছে সেটা ছোট্ট করে বলে দিই। বাবার বন্ধু দিলীপ দস্তিদারের অনুরোধে সায়ন মতিপুর গ্রামে আসে। এখানে বহু বছর ধরে বাচ্চারা অদৃশ্য হয়ে যাচ্ছে। ইতিমধ্যে সায়নের আলাপ হয় গ্রামের ডাইনি নামে কুখ্যাত গঙ্গার মেয়ে মৌলির সাথে। গ্রামের মানুষ আক্রোশে মৌলিকে গাছের সাথে বেঁধে রেখে আসে। মৌলি পালিয়ে এসে আশ্রয় নেয় সায়নের কাছে লুকিয়ে। তারপর তাহলে শুরু করা যাক।
I fucking got it.
কথাটা বলেই মদের গ্লাসটাকে ঠকাস করে টেবিলের উপর রাখল তনুজা। প্রত্যয় একটু দূরে ছাদের মেঝেতেই বসেছিল, ওর সামনে বিস্কির বোতল আর কাঁচের গ্লাস। রাতের মৃদুমন্দ হাওয়ায় দু তিন পেগ পেটে যাওয়ার পর মন্দ লাগছিল না। জমাটি শীতটাও কমে এসেছে। সোয়েটারটা খুলে রেখেছে মাটিতে, গা গরম হচ্ছে ক্রমশ। ব্যাকগ্রাউন্ডে হালকা জ্যাজ চালিয়ে দিয়েছে কিছুক্ষণ আগে। মৌতাতি আমেজের মাঝখানে এই আচমকা চিৎকারে একটু কেঁপে যায় প্রত্যয়। ঠোঁটে সামনে আনা মদের গ্লাসটা মাটিতে নামিয়ে রেখে বলে,
রাত বিরাতে চিৎকার করিস না তো।
তনুজার চোখ মুখ হ্যালোজেনের মতো উদ্ভাসিত হয়ে উঠেছে। চোখ এখনো স্ক্রিনের দিকে নিবদ্ধ। সেদিক থেকে চোখ না সরিয়েই সে বলল,
ইউ ওয়ন্ট বিলিভ আমি কি ডিসকভার করেছি।
ল্যাপটপটা টেবিল থেকে তুলে নিয়ে প্রত্যয়ের পাশে এসে বসে তনুজা। তারপর স্ক্রিনটা ওর দিকে কিছুটা ঘুরিয়ে বলে,
এটা দেখ, এতদিন এটাই পাগলের মতো খুঁজে বেড়াচ্ছিলাম।
তনুজা আগে একটা খবরের কাগজের অফিসে চাকরি করত। মুচমুচে মশলাদার খবর করার জন্য খানিক নামডাকও হচ্ছিল আস্তে আস্তে। কিন্তু হঠাৎ করেই খবরের দপ্তরে চিঠি আসে যে সাংবাদিক তনুজা দাস নাকি কোন এক মন্ত্রীর মদ্যপ অবস্থায় কোলে বসা যে ভদ্রমহিলার ছবি তুলেছে সে নাকি মন্ত্রীর বোনের মতো। মন্ত্রী ও তাঁর সেই বোন দুম করে মামলাও করে দিয়েছে খবরের কাগজের নামে। বলা বাহুল্য, এরপরেই তনুজাকে পিঙ্ক স্লিপ ধরানো হয়, সেই সঙ্গে বড় রকম আর্থিক ক্ষতি হয়। অন্য কোনো কাগজের অফিসে চাকরিও জোটে না। এরও থেকে ধার দেনা করে কোন রকমে চলে যাচ্ছিল তনুজার। এমন অবস্থায় শিখে ছেড়ে হঠাৎ করে ফেসবুকে একটা অফার পায়। একজন নাম করা বাংলা থ্রিলার লেখকের হয়ে রিসার্চ অ্যান্ড ডেটা কালেক্টরের কাজ। ব্যাপার কিছুই না, সেই লেখক রিসেন্টলি উইচেস অফ বেঙ্গল বলে একটা বই লিখতে শুরু করেছেন। বাংলার ইতিহাসে যত উইচ হান্ট হয়েছে সেগুলোর ব্যাপারে কিছু চমকপ্রদ তথ্য খুঁজে আনাই তনুজার কাজ। মাইনেও নিছক পাতলা নয়। এর মধ্যেই পশ্চিমবাংলার নানা জায়গায় গেছে তনুজা। বিস্তর পুরনো খবরের কাগজ নিয়ে ঘাঁটাঘাঁটি করেছে, বইপত্র উল্টেপাল্টে দেখেছে। এইসব করতে করতেই দিন কয়েক আগে দিলুবাবুর সঙ্গে কথা হচ্ছিল তার। দিলীপ দস্তিদারের মুখ থেকেই সে জানতে পারে এ অঞ্চলে ডাইনিদের নিয়ে নাকি কিছু ইতিহাস আছে। শুধু তাই নয়, এত বছর পরে এক আধুনিক ডাইনি নাকি উৎপাত হয়েছে এখানে। তনুজা আর অপেক্ষা করে না, প্রত্যয়কে নিয়ে বেরিয়ে পড়ে। প্রত্যয় ক্যামেরা ধরেছে নতুন, আগে ফিল্মে সাউন্ড ডিপার্টমেন্টে কাজ করত, সেই কাজ নিয়েই প্যাশনেটও ছিল। সেসব ছেড়ে তনুজার সঙ্গে এসেছে বান্ধবীর অনুরোধ ফেলতে না পেরে। তাকে ছাড়া নাকি এ কাজ একেবারে হবেই না। আজ সারাদিন কাজকর্মের পর বাড়ি ফিরে ছাদে বসে গঙ্গার পারিবারিক ইতিহাস নিয়ে একটু ঘাঁটাঘাঁটি করছিল তনুজা, এমন সময় একটা আশ্চর্য জিনিস চোখে পড়েছে তার।
দেখ 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 দেখ, ডাইনিদের নিয়ে গবেষণা শুধু গাল গল্প ফাঁদার জন্য নয়।
তো আর কি, সারা কে কবে কাকে পুড়িয়ে মেরেছে সব জেনে আমাদের কি লাভ বলতো?
লাভ হবে বাবা, লাভ হবে। গুপ্তধনের সংকেত পাব।
গুপ্তধন? ফাক সালা,
কথাটা শুনতো আগে। দেখ, এত বছর ধরে বিশেষ করে আমাদের দেশে সেই সব মহিলাদেরকেই ডাইনি সন্দেহে পুড়িয়ে মারা হতো যাদের জ্ঞানগম্যি একটু বেশি হতো, যারা একটু চিকিৎসা জানত, একটু কাউন্সেলিং জানত, কিংবা ধর বল না কেমিস্ট্রির নলেজ ছিল। শিক্ষাগুলোর প্রথাগত নাম হয়তো ছিল না, বাট অ্যাপ্লিকেশন ছিল। আরে ডাইনিরা ম্যাজিক জানত বলে একটা কথা আছে না, ম্যাজিক মানে তো অ্যাডভান্সড সায়েন্স। তো এখন কথা হলো, তখনকার ডাইনিরা এসব ম্যাজিক জানবে কোথা থেকে?
কোথা থেকে?
তেমন করে আমাদের মা কাকিমারা জানত কেটে গেলে কোন গাছের পাতার রস দিতে হবে, কি খেলে চুল পড়া কমবে, কেমন করে সংসার খরচ করলে সারা মাস চলে যাবে, তারা জানত তাদের মায়ের থেকে, কিংবা নিজেদের মধ্যে গল্প করতে করতে, ছোট ছোট টোটকা নিজেদের মধ্যে চালাচালি করতে করতে। সেকালের তথাকথিত ডাইনিরাও সেইভাবেই জানত। যাদের আগ্রহ ছিল বেশি তারা আর একটু পড়াশোনা করত। কিন্তু তুই ভাবতে পারছিস? এই তুই শুনছিস তো?
460 mm এর পেগের পরে শুধু শুনছি কেন, দেখতেও পাচ্ছি। ওই যে এক চোখের সামনে একটা ডাইনি এসএন দিয়ে খুলে ইন্টিগ্রেশন নামাচ্ছে। তুই বলে যা, বলে যা।
এদের এই যে বিভিন্ন বিষয়ে নলেজ, তার তো কোনো প্রপার ডকুমেন্ট নেই। জানিস বিদেশে উইচ হান্টের সময় ডাইনিদের তৈরি করা কিছু ওষুধ ক্যাথলিক চার্চ সংগ্রহ করে নিজেরা বিলি করত, আর যার থেকে সেগুলো কালেক্ট করত সেই ডাইনিকে পুড়িয়ে মারত। আমাদের দেশেও তাহলে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির কত কত জ্ঞান সেইসব ডাইনিদের সঙ্গেই হারিয়ে গেছে বলতো?
অন্যায়, খুব দারুণ অন্যায় হয়েছে। দেখ এই দুঃখে আর এক পেক দিয়ে দেখি।
আচ্ছা বেশ বেশ, ঠিক আছে, চুপ করে বস, আগে বস। এখন যদি সেগুলোকে উদ্ধার করা হয় কোনোভাবে, আমাদের লাইফ কত সহজ হয়ে যাবে তুই ভাবতে পারছিস? না,
নিজের ল্যাপটপের স্ক্রিনের উপর ঝুঁকে পড়ে তনুজা স্ক্রোল করে একটা আর্টিকেলের এক জায়গায় থেমে যায়।
গঙ্গার ফ্যামিলি হিস্ট্রি তো তুই শুনেছিস, ওর পূর্বপুরুষরা গ্রামে এসেছিল জমিদারের ছেলের অসুখ সারাতে। এখন প্রশ্ন হল, জমিদারের ছেলের রোগটা ঠিক কি ছিল, আর কালীপদর বউয়ের হাতে সেই দাওয়াই এলো কি করে?
কি করে?
দেখ রোগের সিমটমস দেখে যা মনে হচ্ছে যক্ষা বা অ্যানিমিয়া বোধের কিছু হবে, তাহলে নিশ্চয়ই ব্লাড দিতে হতো। কালীপদর বউ দুদিন অন্তর একবার করে জমিদারের ছেলেকে দেখতে আসত, হাতে থাকতো একটা থলে। এখন রোগ আর চিকিৎসার ধরনটা দেখে কি মনে হচ্ছে, তাহলে ওই থলিতে কি থাকত?
রক্ত।
কারেক্ট। এখন প্রশ্ন হচ্ছে, ডাইনি সেই রক্ত জোগাড় করত কোথা থেকে? কোনো কারখানায় তো সে জিনিস তৈরি করা যায় না। একমাত্র মানুষের শরীর ছাড়া অন্য কোথাও রক্ত তৈরি হয় না। তাছাড়া যে সময় যে জায়গার কথা বলা হচ্ছে, সেখানে যক্ষার ওষুধ পাওয়া জাস্ট ইম্পসিবল। আজকে তুই আমি লেখাপড়া করে বলে দিতে পারছি যে রোগটা টিবি বা অ্যানিমিয়া, কিন্তু আজ থেকে 150 বছর আগে একজন ভারতের গ্রাম্য মহিলার কাছে সেই রোগের খবর এবং তার ওষুধ কি করে এলো?
কি করে
সেটা জানতে গেলে জানতে হবে কালীপদর বউ এলো কোথা থেকে।
মানে সেটা কিভাবে জানা যাবে?
ছাদের মেঝের উপর চাপড় মারে তনুজা।
সেটাই তো আমার আবিষ্কার হনু, সেই জন্যই তো এত গৌরচন্দ্রিকা।
ল্যাপটপটা আবার প্রত্যয়ের দিকে ঘুরিয়ে দেয় তনুজা।
দেখ আজ থেকে 250 বছর আগের একটা ঘটনা।
প্রত্যয় দেখে ল্যাপটপের স্ক্রিনে একটা আর্টিকেল ফুটে আছে, এখান থেকে 60 কিলোমিটার দূরে একটা গ্রাম বেলতলা। কথিত আছে সেখানে ঠিক ওই একই সময়ে এক দম্পতিকে ডাইনি সন্দেহে পুড়িয়ে দেওয়া হয়। একটা ছোট্ট ছাগল ঘরের মধ্যে বন্দী করে ঘরে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়।
কেন ওই ডাইনি সন্দেহের কারণটা কি?
সেটাই তো মজার ব্যাপার। মহিলা নাকি নানান রকমের চিকিৎসা জানতেন। গ্রামের মহিলারা তার কাছে নিজেদের নানান সমস্যা নিয়ে হাজির হতো। জমি একেবারে চৌকাট অব্দি এনে ফেলেছে, এমন রোগীকেও নাকি সারিয়ে ফেলতে পারতেন তিনি। এলাকার একদল লোক তাকে ভগবান মনে করত, বিশেষ করে মেয়েরা। ক্রমশ তাদের মাসিহা হয়ে ওঠেন তিনি। তার অবশ্য একটা কারণ ছিল, এবং সেটাই হলো তার কাল।
ভাই, নেশা মাথায় উঠে গেছে, সাসপেন্সটা এবার কাটা।
চুপ করে শোন, সেকালের পুরুষদের এই ছোট পরিবার হ্যাপি পরিবারের ধারণাটা ঠিক ছিল না। সালারা বছর বছর বউদের পোয়াতি করত। বলা বাহুল্য, প্রতি বছর এই ঝক্কি বহানো স্ত্রীদের পছন্দ ছিল না। এদিকে স্বামীর মুখের ওপর, সমাজের মুখের ওপর কিছু বলাও যায় না। তো এই সমস্যা নিয়ে গ্রামের একদল মহিলা তার কাছে এসে সেই সমস্যার কথা জানালে তিনি সবাইকে একটা বিশেষ ওষুধ দেন। বলেন খাবারের সঙ্গে মিশিয়ে পরপর 3 দিন স্বামীকে সেটা খাইয়ে দিতে, তাতেই নাকি সমাধান পাওয়া যাবে। তো এটা করার ফলে তাদের স্বামীরা নির্বীজ হয়ে পড়ে। প্রথম প্রথম কারো সন্দেহ হয়নি, কিন্তু এলাকার এতগুলো পুরুষ মানুষ একসঙ্গে খোঁজা হয়ে যাওয়ায় একটু আলোচনা শুরু হয়। জেরার মুখে কোনো এক মহিলা কথাটা ফাঁস করে ফেলে, ব্যাস ক্যাঙ্গারু কোর্ট। মহিলার স্বামী তাকে সমর্থন করেন, ফলে দুজনকেই ডাইনি অপবাদ দিয়ে পুড়িয়ে মেরে ফেলা
হয়।
দুজনকে একটা ছাগল ঘরে পোড়ানো হয়।
বাবা, এত পোড়ানো জায়গা থাকতে শেষে ছাগল ঘরে?
আরে, গ্রামের ওটাই ছিল নিয়ম। এখন ক্যাচটা হচ্ছে, যে ছাগল ঘরে দুজনকে পোড়ানো হয় সেখানে আগুন নিভতে লোকজন ঢুকে দেখে সেখানে মাত্র একটা মৃতদেহ পড়ে আছে, সেটা মহিলার স্বামীর। মহিলা কোথায় পালান কেউ তা জানে না।
মার গিয়েছি ঢুকলো দুপিস, কিন্তু রোস্ট হলো এক পিস।
এখন আমার সন্দেহটা হচ্ছে এই মহিলার বংশেরই একজন এখানকার গঙ্গা।
আমাকে একটা ব্যাপার বল, ভালো করে শোন। মহিলার স্বামী যদি সেই ঘরেই পুড়ে মরে গিয়ে থাকে, এবং সেই মহিলাই যদি জমিদারের বাড়িতে ছেলের রোগ সারাতে আসে, দেন হু দ্য হেল ইজ দিস কালীপদ? সেও তো দাবি করেছিল মহিলা ওর বউ। তা রোস্ট হওয়া স্বামীকে ভুলে নতুন দোষ পাঠিয়েছিল নাকি?
দেয়ার আর সো মেনি আনরিজলভড কোয়েশ্চেন্স।
মদের গ্লাসে আবার চুমুক দেয় তনুজা।
আচ্ছা ঠিক আছে, তুই সব ফলো করে লিখে ফেল।
না 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 না, শুধু লিখলে চলবে না, কাল এখান থেকে একটা গাড়ির ব্যবস্থা করতে হবে। ওই গ্রামে শুনেছি ওদের পুরনো জায়গা জমি আছে এখনো, স্থানীয় একটা জমিদার বাড়িও আছে, সেখানে পুরনো লোকজনকে জিজ্ঞাসা করে কিছু জানা যেতে পারে।
কথাগুলো বলতে বলতে উঠে পাঁচিলের ধারে দাঁড়িয়ে একটা সিগারেট ধরায় তনুজা। প্রত্যয় ওর পাশে এসে দাঁড়ায়,
লাইটারটা দে।
তারপর ভুনু কুচকে খুব মন দিয়ে দূরের মাঠে কি যেন দেখার চেষ্টা করে।
মাঠের মধ্যে আলো জ্বলছে না?
আলো কই?
সামনের দিকে তাকিয়ে ওরা দেখে ওদের থেকে অন্তত 200 মিটার দূরে খোলা মাঠের উপর একটা আলো জ্বলছে। শুধু জ্বলছে না, ক্রমশ এগিয়ে যাচ্ছে, সেটা যেন এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পার হচ্ছে। একটা টর্চ, সেটা হাতে ধরে কেউ মাঠ পেরোচ্ছে। ঘড়ির দিকে তাকায় প্রত্যয়।
এত রাতে টর্চ নিয়ে কে মাঠে এসেছে বলতো? চারপাশে যা হচ্ছে তাতে তো।
ঝুঁকে পড়ে চেহারাটা ভালো করে দেখার চেষ্টা করে প্রত্যয়। ওর মুখটা হঠাৎ অন্ধকার হয়ে যায়।
বাচ্চা ছেলে মনে হচ্ছে তোরে।
বাচ্চা এত রাতে?
হ্যাঁ, একাই বেরিয়েছে, অদ্ভুত।
জসলা, মা বাবারই বা কি আক্কেল, চল তো গিয়ে একবার দেখি।
প্রত্যয়ের নেশাটা এতক্ষণে বোধ হয় চড়েছে, নইলে রাত বিরেতে তেমন কর্মবীর হওয়া তা স্বভাবে নেই। তনুজার কথায় সে আপত্তি করে না। দুজনে লজের একতলায় নেমে আসে। এখনো বাইরের দরজায় তালা পড়েনি, তবে রিসেপশন ফাঁকা, ওদের কেউ দেখতে পায় না। দ্রুত পায়ে চটি গলিয়ে বেরিয়ে পড়ে দুজনে। বাড়ির পেছনের দিকের খোলা মাঠ থমথম করছে, বিস্তীর্ণ প্রান্তর জুড়ে ইতস্তত জোনাকি জ্বলছে, হাওয়ায় শীতের গন্ধ, এক টানা ঝিঁঝির ডাক কানে তালা ধরিয়ে দেয় যেন। দুজনে বেশ জোরে পা চালায়। মাঠটা পার হওয়ার আগেই ধরতে হবে ছেলেটাকে, নিশ্চয়ই বাড়িতে কাউকে না জানিয়ে বেরিয়ে এসেছে, জানালে এত দূর তারা আসতে দিত না। খানিক হেঁটে কিছুটা দৌড়ে দুজনে ছেলেটার কাছে চলে আসে। ছেলেটা কিন্তু ওদের দেখতে পায় না, ওদের পাত্তা না দিয়ে নিজের মনেই সে হেঁটে চলেছে। চোখে কেমন একটা স্থির দৃষ্টি, মনে হয় যেন অন্য কোনো দিকে নজর নেই তার।
এই ছেলে, এত রাত এখানে কি করছিস?
তনুজা এগিয়ে এসে হাতটা রাখে ওর মাথায়। ছেলেটা ওদের দিকে ঘুরে তাকায়, কিন্তু কোনো কথা বলে না, যেন মুখ দেখে ওদের পরিচয় বোঝার চেষ্টা করে।
নাম কি রে বাবা তোর? মনি। এই গ্রামে থাকিস? একা একা এত রাতে হাঁটছিস কেন? জানিস না রাতে একা বেরোতে বারণ করেছে?
আমাকে ডেকেছিল তাই, রোজই তো আসি, আজ নতুন নাকি?
ডেকেছিল কে? ডেকেছিল
ওই যে যাকে তোমরা ভয় পাও।
আজে বাজে বকছে। এই তোর বাবার ফোন নাম্বারটা দে তো।
বাবা নেই, মা আছে।
এ প্রতি চুপ কর তো। এমনি কোথা থেকে ডাকছিল তোকে? কি নাম ওর?
নাম তো জানি না, ওই জঙ্গল থেকে ডাকছিল।
আঙুল তুলে জঙ্গলের অন্ধকার দিকটা দেখায় মনি। তনুজা ভালো করে ছেলেটার চোখের দিকে তাকায়। ওর মুখ দেখে মনে হচ্ছে না ও মিথ্যে বলছে, কিন্তু এত রাতে জঙ্গল থেকে কে ডাকবে ওকে? প্রত্যয়ের দিকে ঘুরে তাকায় তনুজা।
ও মিথ্যে বলছে না, চোখ দেখলে বোঝা যায়।
আরে ভাই, বানিয়ে বানিয়ে গুল মারছে বলছি আমি। ওকে বাড়িতে দিয়ে আসি, চল, ফালতু ঘাঁটাস না।
এই যে মনি, চল তো আমার সঙ্গে গিয়ে দেখি কে ডাকছে।
কি আজব তো, তো মাথা মাথা খারাপ হয়ে গেছে নাকি? ওর সঙ্গে এখন জঙ্গলে যাবো আমরা।
মনি আবার হাঁটতে থাকে টর্চটা সামনে নিয়ে। তনুজা ওকে অনুসরণ করে।
তোকে কে আসতে বলেছে? তুই বাড়ি বসে মদ গেল, যা। আমার আগেই ভাবা উচিত ছিল তুই একটা কাপুরুষ জানলে তোকে এখানে আনতামই না শালা।
মদের নেশাটা ক্রমশ চড়ে গেছিল প্রত্যয়ের। এই মুহূর্তে রাগটা মাথায় উঠে যায়।
আমারও জানা উচিত ছিল তুই একটা চিটিং বাজ, নিজের ইচ্ছে মতন গল্প বানিয়ে ক্রেডিট নিস। যা, যেখানে খুশি যা, যা খুশি গল্প বানা, আমি তোর সঙ্গে যাবো না, যাবো না, যাবো না, যা।
তনুজা এক চোখ ঘেন্না নিয়ে প্রত্যয়ের দিকে একবার তাকিয়ে আবার হাঁটতে থাকে জঙ্গলের দিকে। প্রত্যয় কথাটা বলেই বুঝতে পারে উত্তেজনায় আর মদের নেশায় কথাটা বেরিয়ে গেছে। ওর অসহায় লাগে, কয়েক সেকেন্ড সেখানেই দাঁড়িয়ে ইতস্তত করে, তারপর তনুজার পিছনে।
তনুজা, আই এম সরি রে, এক গাদা মাল খেয়ে ফেলেছি কি নাকি বলে ফেলেছি। আরে মাল খেয়ে বলা কথা মনে নিতে নেই তনু।
কথাগুলো বলতে বলতে তনুজার পেছনে হাঁটতে থাকে প্রত্যয়। ছেলেটা ওদের থেকে বেশ কিছুটা এগিয়ে গেছে, জঙ্গলের ভেতরে প্রবেশ করেছে তার টর্চের আলো। একটু জোরে পা চালায় তনুজা।
মনি, দাঁড়া রে।
ছেলেটার হাঁটা চলা দেখে তনুজা বুঝতে পারে ও মাঝে মধ্যেই এ পথে যাতায়াত করে। গাছগাছড়া ভিড় দিয়ে নির্দ্বিধায় জায়গা খুঁজে নিচ্ছে। তনুজার কাছে পৌঁছে জিজ্ঞেস করে,
মনি, এই রাত্রিবেলা জঙ্গলের ভিতরে ঢুকতে তোর ভয় করে না?
আগে করত, এখন আর করে না। এখন তোমরা ভয় পাও
তাই বুঝি, কিন্তু তোর ভয় করে না কেন?
কিসে ভয় পাব?
কেন, ডাইনির কথা শুনিস নি?
ডাইনি? মা বলেছে ডাইনি বলে কিছু হয় না, ওইসব গুজব।
তোর মা বেশ জ্ঞানী গুণী মানুষ মনে হচ্ছে।
ওরে তনু, আর ভিতরে যাস না মা আমার, প্লিজ।
প্রত্যয় ডাক শোনা যায় পেছন থেকে।
আমার কেন জানি ভালো লাগছে না, এখানে কিছু একটা আছে তনু, চল আমরা ফিরে যাই। অন্য কিছু না, জঙ্গলের মধ্যে কোথায় সাপ খোপ যদি থাকে। হ্যাঁ, বিপদ ঘটতে কতক্ষণ, চল 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 চল।
ওর দিকে ফিরেও তাকায় না তনুজা, ওর বুকের ভেতরটাও চিনচিন করছে। এত রাতে জঙ্গলের ভেতরে আগে কখনো ঢোকেনিও। ফেরার পথ চিনতে অবশ্য অসুবিধা হবে না, এতক্ষণ তো সোজা পথেই হাঁটছে। হঠাৎ করেই ওর সামনে পায়ের আওয়াজটা থেমে যায়। হঠাৎ হাঁটা থামিয়ে মনি দাঁড়িয়ে পড়েছে।
কিরে, কে ডাকছিল তোকে? এখানে তো কেউ নেই।
আছে, দেখতে পাচ্ছ না?
মনি ওর দিকে না ফিরেই বলে,
তুই দেখছিস কি করে?
ওর কথার উত্তর না দিয়েই হঠাৎ করেই গলা তুলে চিৎকার করে ওঠে মনি,
মা, মা।
তোর মা এখানে আসবে কি করে রে?
শালা রামকৃষ্ণদেব বাবা শখ হয়েছে, আমি আগেই বলেছিলাম ছোড়ার মাথা তার কাটা, কিন্তু আমি তো কাপুরুষ না। আমার রাজবিড়িতে পিছু নাও, হয়েছে শিক্ষা? এবার চল অমরুকে।
মা, ওদের নিয়ে এসেছি এখানে, তুমি যেমন বলেছিলে, এবার তো নিচে নেমে এসো।
দুটো মানুষ স্তব্ধ হয়ে যায়। হঠাৎ করেই আশেপাশের পরিবেশ স্বাভাবিকের থেকে বেশ শীতল হয়ে ওঠে। মদের নেশা মুহূর্তে কেটে যায়। মনে হয় ওদের ঠিক পিছনে একটা ফিসফিসে নিঃশ্বাস পড়ছে। গাছের পাতার ফাঁকে ফাঁকে প্রতিধ্বনিত হচ্ছে সেই নিঃশ্বাসের শব্দ, সঙ্গে রাতের জঙ্গলে বেড়ে উঠছে একটা খিলখিলে চাপা মেয়েলি হাসি। ওদের ঘাড়ের উপর থেকে কিছু যেন নেমে এসেছে, সেই সঙ্গে বেড়ে উঠেছে একটা ফিকে নীলচে আলো। মনির দিকে তাকায় তনুজা, ছেলেটা ওদের দিকে তাকিয়ে হাসছে। ঠিক ওদের দিকে নয়, ওদের ঘাড়ের পাশ দিয়ে একটু পিছনে অস্ফুটে তার মুখ দিয়ে একটা শব্দ বেরিয়ে আসে,
মা।
সিঁড়িতে পায়ের শব্দ হতেই ধর্মড়িয়ে উঠে বসে মৌলি।
কেউ নেই, কেউ কেউ নেই, ওরকম আওয়াজ হয় মাঝে মাঝে। তুমি, আপনি রেস্ট করুন, আমি আছি তো।
কুসুমকে দোতলার অন্য একটা ঘরে আসতে বলেছে সায়ন, ওর ঘরে যেন ভুলেও না ঢোকে। বেচারির একটু মন খারাপ হলেও মাথায় হাত বুলিয়ে এক ঝুড়ি আপেলের লোভ দেখিয়ে কোন রকমে ম্যানেজ করেছে ব্যাপারটা। তবে দিলুবাবু একটু অবাক হয়েছেন ঘোষণাটায়। মৌলির বিশ্বাস হয় না কথাটায়। সে কয়েক সেকেন্ড চুপ করে শোনার চেষ্টা করে, তারপর একটু আশ্বস্ত হয়, কিন্তু বালি সে আর মাথা রাখে না। আরও কিছুক্ষণ আওয়াজটা না হতে একটু নিশ্চিন্ত হয়, তারপর বলে,
খুব ভয় করে শ্যান বাবু, খুব ভয় করে আমার, খুব ভয়।
আমি যতদূর জানি আপাতত আপনাকেই এ গ্রামের বেশিরভাগ লোক ভয় পাচ্ছে, যেভাবে লোক দুটোকে মেরেছেন।
আমি আমি কাউকে মারিনি।
তাহলে মারলো কে?
মা হতে পারে, আমি জানি না। আমার খুব ক্লান্ত লাগছিল, খুব মারছিল, আমার জ্ঞান ছিল না, জানি হঠাৎ চিৎকার শুনতে পেলাম।
দেখলাম ওই দুটো লোক গাছ থেকে ঝুলছে, আর আমি আমার দড়িগুলো হালকা হয়ে আছে, সুযোগ পেয়ে কোন রকমে পালিয়েছি।
মলির কথাগুলো কেমন মিকি লাগে সায়নের। ওর অবচেতন মন বলে মৌলি মিথ্যে কথা বলছে। কিছুক্ষণ চুপ করে থাকে মৌলি।
আচ্ছা, আপনার পেটে যে উল্কিগুলো আছে সেগুলোর মানে জানেন আপনি?
দুপাশে মাথা নাড়ায় মৌলি, চাদরটা আরো বেশি করে গায়ে টেনে নেয়।
আপনি ঘাবড়াবেন না, ওরা আপনার কয়েকটা ছবি তুলেছিল, মানে আমাকে দেখিয়ে জানতে চাইছিল ওগুলোর মানে কি। আচ্ছা, কবে থেকে আছে ওগুলো?
ছোট থেকে।
কি করেছিল ট্যাটুগুলো?
মনে নেই, এইসব কেন?
ওয়ালপুগা হাসমিনিন, এই নামটা আপনি শুনেছেন?
দুদিকে মাথা নাড়ে মৌলি, ওর মুখটা থমথমে দেখায়। সেদিকে তাকিয়ে মায়া লাগে সায়নের। বিছানায় ওর পাশে উঠে বসে বলে,
আপনার চিন্তার কিছু নেই। আমি বলেছি না, আমি থাকতে আপনার ক্ষতি কেউ করতে পারবে না।
পুলিশ আমাকে খুঁজছে শয়নবাবু, আর এই লোকগুলো আমি দেখতে পেলে আজ আপনি আমায় ছেড়ে যাবেন না তো?
সায়ন উঠে গিয়ে আলনা থেকে একটা জামা ট্রাউজার এনে ও সামনে রাখে।
আমার কাছে তো মেয়েদের জামা নেই, আপাতত এগুলোই পরে নিন, আমি বাইরে যাচ্ছি।
না না, আপনি কোথাও যাবেন না, এখানেই থাকুন একটু, আমার ভয়টা কমুক, তারপর অন্য কোথাও যাবেন।
সায়ন বিছানা থেকে নামার জন্য পা বাড়িয়েছিল, পা দুটোকে আবার বিছানার উপর তুলে নেয়।
চোখ মুখ ফুলে আছে আপনার, রাতে ঘুমোননি না?
না, ওই চেয়ারে বসেছিলাম, মাঝে মধ্যে একটু ঢুলুনি আসছিল, ও আমার অভ্যেস আছে।
ঘুমোননি কেন? আমাকে ভয় করছিল।
আপনাকে ভয় করবে কেন?
এই যে জিজ্ঞেস করলেন, আমি ওই লোক দুটোকে খুন করেছি কিনা?
করেছেন?
মৌলির মুখে হঠাৎ করেই একটা রহস্যময় হাসি খেলে যায়। আজ রাতে এই প্রথমবার হাসেও, বলে,
জানেন তো সায়নবাবু, সবার সব ভয় কাটিয়ে দেওয়া উচিত নয়, বিশেষ করে মেয়েদের।
আপনি অনেক কথা আমাকে বলেননি, তাই না?
আপনি সব কথা আমায় বলেছেন।
আমি আবার কি বললাম না?
বালিশে মাথা রেখে অন্যদিকে মুখ ফেরায় মৌলি।
মাঝরাতে চেয়ার থেকে উঠে আমার মাথায় হাত রাখছিলেন আপনি, রাখেননি?
হ্যাঁ রেখেছিলাম, দেখছিলাম আপনার জ্বর আছে কিনা, তাছাড়া এখানে আমার খুব একটা ভালো ঘুম হয় না, অস্বস্তি হয়, মনে হয় বাইরে থেকে আমাকে কেউ দেখছে।
এখানে কেউ হয়তো ভালোবাসে আপনাকে, রাত বিরেতে বিপদ আপদের হাত থেকে রক্ষা করে।
এগিয়ে এসে ওর বালিশে হাত রাখে সায়ন।
আমার কেউ আছে কিনা জানি না, কিন্তু আপনাকে বিপদ আপদের হাত থেকে রক্ষা করার লোক এখানে আছে।
বাইরের লোক যদি জানতে পারে আপনি আমাকে আশ্রয় দিয়েছেন, আমার সঙ্গে আপনাকেও কিন্তু ওরা ছেড়ে দেবে না।
আমি পেশায় উকিল, ঠিক সামলে নেব। তাছাড়া
তাছাড়া কি?
আপনি কাছে থাকলে জানি না কেন আমার খুব একটা ভয় লাগে না।
এই যে বললেন সবাই আমায় ভয় পাচ্ছে, তাও আপনি পাচ্ছেন না? ডাইনিতে ভয় নেই আপনার?
জানেন, ছোট থাকতে আমার কাছে একটা ভূতের বই ছিল, মরা ডাইনির অভিশাপ। মা রোজ ওটা থেকে গল্প পড়ে শোনাত আমাকে। তার কভারের ছবিতে যে ডাইনিটা ছিল তাকে একদম আপনার মতো দেখতে।
আমাকে ডাইনির মতো দেখতে?
আহা, চটছেন কেন? ডাইনিটাকে ভারী ভালোবাসতাম আমি, আমার ফার্স্ট গার্লফ্রেন্ড ছিল ডাইনিটা।
এই জানেন, ডাইনিরা কিন্তু পুরুষ মানুষকে খুব ভালোবাস করতে জানে।
আচ্ছা, কিভাবে?
চোখের দিকে তাকিয়ে। বেশিক্ষণ চোখের দিকে তাকিয়ে থাকলে আপনি পাথর হয়ে যাবেন,
তাই নাকি?
সায়ন নিজের মুখটা মৌলির মুখের ভীষণ কাছে নিয়ে আসে, দুটো হাত রাখে ওর গালে, তারপর ওর চোখের দিকে চোখ তুলে তাকায়।
করুন বস, আমি তো আপত্তি করিনি।
মৌলিরও দুটো হাত উঠে এসে ওর গাল স্পর্শ করে। কয়েক সেকেন্ড দুজন অপলক চোখে দুজনের দিকে তাকিয়ে থাকে। চোখের পাতা পড়ে না, কেবল চোখের ফাঁকে অনন্ত সময় ডুবে যায়। ঠিক যেন পাথরের মূর্তিতেই পরিণত হয় দুজনে। আস্তে আস্তে মৌলির মাথাটা সায়নের ঘাড়ে নেমে আসে।
আমার খুব ভয় করছে, আমার খুব ভয় করছে সায়নবাবু।
অজান্তেই সায়নের হাতটা মৌলির পিঠে নেমে আসে। শিশুর মতো ওকে শান্ত করতে থাকে সায়ন।
ভয় পাবেন না, আমি আছি আপনার কাছে সব সময়।
সায়নের বুক থেকে মুখ সরায় না মৌলি। একটা মিহি সুর ভেসে আসে ওর মুখ থেকে।
এটা কি গান বলুন তো?
আমার মায়ের গান, জঙ্গলে বসে যে গানটা করে পশু পাখিদের ডাকতো মা, সেই গান।
মিহি সুরের সেই গান ওর চোখ বন্ধ করিয়ে দেয়। ভীষণ আবেশ এসে মিশে যায় ওর শরীরে। মনে হয় জানলা দিয়ে বেরিয়ে গ্রামের দূরতম প্রান্তে ছড়িয়ে পড়ছে সেই গানের রেশ। রক্তাক্ত প্রতিহিংসা পরায়ণ কিছু মানুষ, হিংস্র কিছু অন্ধকার আর অজানা কোনো ভয়কে যেন শান্ত করে দিচ্ছে সেই গান। ও মৌলিকে আরো বেশি করে আঁকড়ে ধরে। হঠাৎ সায়নের মনে হয় মেয়েটার অনাবৃত শরীর অনেকটা স্পর্শ করে রয়েছে ওর বুক পিঠ। নরম পাখির মতো স্পর্শে ওর গা শিরশির করছে। এবার সেই সঙ্গে একটা অদ্ভুত নিয়ন্ত্রণ, ও চাইলেও নিজের ইচ্ছায় কিছু করতে পারবে না।
একটু পরে ওরা হয়তো বেরোবে।
কোথায়?
আপনাদের বাড়িতে খুঁজে দেখতে।
আপনিও যাবেন?
যেতে তো বলেছে।
বেশ, যাবেন তো যান, কিন্তু ওখানে কিছু খুঁজে পাবেন না। শুধু আমার একটা কথা রাখবেন।
কি কি কথা?
দোতলায় যে ভাঙা ঘরটা আছে তার একদম ছাদের সঙ্গে লাগোয়া একটা খোপ আছে, মানে দেখলে মনে হয় যেন বাড়ির বাইরের দিকে ঝুলছে। মেঝে থেকে বুঝতেই পারবেন না ওটা একটা খোপ। সেটা অন্য কেউ দেখার আগে আপনি দেখবেন, আর কেউ না। ঠিক আছে?
কেন, কি আছে ওখানে?
মৌলি কথাটার উত্তর দেয় না। বালিশের উপর মুখ ফিরিয়ে শোয়। সায়ন ওর মাথায় একটা হাত রাখে, তারপর বলে,
আপনি ঘুমিয়ে নিন, আমি একটু পরে ব্রেকফাস্ট নিয়ে উপরে চলে আসবো। বেরোনোর সময় আমি বাইরে থেকে চাবি দিয়ে যাবো। হ্যাঁ, ভয় নেই, দরজা কেউ খুলবে না, শুধু আপনি কোনো আওয়াজ করবেন না, ঠিক আছে?
বাচ্চা মেয়ের মতো উপরে নিচে মাথা নাড়ে মৌলি, তারপর চোখ বুঝে। তালাটা খুলতেই একটা তীব্র শব্দ পাঁচিলের ভেতরের ফাঁকা জায়গাটায় ছড়িয়ে পড়ে। পুলিশের দলটা দরজা খুলে বাড়ির ভেতরে ঢুকে আসে। এই চত্বরেই কম্পাউন্ডার বসত। তার জন্য বরাদ্দ একটা গোল ভাঙা কাঠের টেবিল আর চেয়ার এখনো আগের মতোই এক ধারে পড়ে আছে। সদর দরজাতেও তালা। সঞ্জয় একটা চাবি জোগাড় করার বিস্তর চেষ্টা করেছিল, কিন্তু কোথাও পাওয়া যায়নি। তালা ভাঙার ঝনঝন শব্দ উঠোনের ভেতর গমগমিয়ে ওঠে। এতক্ষণে বেলা খানিকটা গড়িয়ে দুপুর হয়েছে। গ্রামের সাধারণ মানুষকে এদিকটায় আসতে দেওয়া হচ্ছে না। ইন্সপেক্টর চৌধুরী, দিলীপ দস্তিদার, সায়ন আর দুজন কনস্টেবল একটু পিছিয়ে দাঁড়িয়েছিল। তারা এবার এগিয়ে এসে উঁকি মারে ঘরের দরজা দিয়ে। বাইরের জায়গাটা একবার ভালো করে দেখে নেয় ওরা। সামান্য কিছু কাগজপত্র আর ডাই করা কিছু প্লাস্টিকের প্যাকেট রাখা আছে, তাতেই সম্ভবত জড়িবুটি থাকত। ইন্সপেক্টর গাঙ্গুলি আগে ঘরে ঢোকেন। বাড়িটা বড় হলেও ঘরগুলো খুপড়ির মতো, মনে হয় বেশিক্ষণ থাকলে দম বন্ধ হয়ে আসে। দরজাটা খুলেই একটা ছোট্ট দালান, তার দুদিকে দুটো ঘর। দালান দিয়ে একদম সোজা চলে গেলে একটা সিমেন্ট দিয়ে বাঁধানো কুয়ো, তার পাঁচিলে বালতি রাখা রয়েছে। নিচতলায় মোট চারটে ঘর, এই চারটি ঘরের মধ্যে দুটো ব্যবহার হয় না। দেওয়ালে বেশ কিছু পুরনো ছবি ঝুলছে, সেগুলো এ বাড়ির বর্তমান বাসিন্দাদের পূর্বপুরুষের। দিলীপ দস্তিদার বললেন,
200 বছরের পুরনো বাড়ি, বেশি গুঁতোগুটি করতে গিয়ে মাথার উপর না ভেঙে পড়ে।
ইন্সপেক্টর গাঙ্গুলি দুজন কনস্টেবলকে অন্য ঘরটা দেখিয়ে ইশারা করলেন, নিজে ঢুকে এলেন গঙ্গার ঘরে। ঘরের উপর একবার চোখ বুলিয়েই বললেন,
আমার যতদূর মনে হচ্ছে মহিলা হুট করে বেরিয়ে যাননি, বেশ আটঘাট বেঁধেই বেরিয়েছিলেন। রাত অবধি মেয়ে বাড়িতে না ফেরাতেই মনে হয় বুঝে গেছিলেন কিছু একটা হয়েছে, তখন থেকেই প্রস্তুতি নিচ্ছিলেন।
চারদিকে দেওয়ালেই ভাঙা ইঁট বেরিয়ে আছে। একটা বড় টেবিলের উপর একটা ভাঙা গ্রামোফোন, কিছু ছেঁড়া কাপড়, জলের গ্লাস, বাসনপাতি, দুটো কাঁচ ভাঙা চশমাও উল্টে পড়ে আছে। দেওয়ালের দিকে তাকাতে ওরা সবাই খানিক অবাক হয়ে যায়। গোটা ঘরের একদিকে দেওয়ালে কাঠের র্যাকে অজস্র বই রাখা আছে, সব বই পুরনো, হলদেটে ছাপ লাগা। বোঝা যায় গঙ্গা নিজে হাতে মলাট দিয়েছে তাতে, সেই মলাটও ধুলোয় ধুলোয় কালচে হয়ে গেছে। কাছে গিয়ে বইগুলো খতিয়ে দেখতে থাকেন ইন্সপেক্টর।
ইতিহাসের বই তো দেখছি বেশি, আশ্চর্য একজন অশিক্ষিত গ্রাম্য মহিলা ইতিহাস নিয়ে এত আগ্রহ এলো কোথা থেকে। তবে বাচ্চা চুরি করার ব্যাপারটা যদি সত্যি হয় তাহলে সেসব জিনিস একতলায় থাকবে বলে মনে হয় না, এখানে লোকজনের যাতায়াত ছিল।
একটা বইয়ের উপর নজর পড়তে ভুরু কুঁচকে যায় ইন্সপেক্টর গাঙ্গুলির। বইটা ডাইনিদের নিয়ে, তবে মন্ত্রতন্ত্র নয়, খানিক প্রবন্ধ সংকলন গোছের। সেটা তাক থেকে টেনে বের করেন তিনি। বোঝা যায় বইটা না হলেও অন্তত বছর 20 পুরনো। একটা বিশেষ পাতায় এসে থেমে যান, তারপর শায়নের দিকে চেয়ে বলেন,
শায়নবাবু, আপনি সেদিন এই মহিলার কথা বলছিলেন না?
শায়ন ঝুঁকে পড়ে দেখে বইয়ের খোলা পাতায় ওয়ালপোর্গা হাসমিনিনের ব্যাপারে বিশদে লেখা আছে, সঙ্গে একটা হাতে আঁকা ছবিও রয়েছে তার। ঘাড় নাড়ায় শায়ন,
সেই তো।
খোলা পাতাটার কয়েক জায়গায় লাল কালি দিয়ে কিসব দাগ দেওয়া আছে। পেন্সিলে একসময় কিছু লেখাও হয়েছিল, কিন্তু সেসব আবছা হয়ে উঠে গেছে এখন। শায়ন আরো দু একটা পাতা উল্টে বলে,
অন্য ডায়নিদের ব্যাপারে কিন্তু এত দাগ বা হাইলাইট করা নেই, মানে একে নিয়েই আসল আগ্রহের জায়গা।
একটা কথা মাথায় আসে শায়নের, মৌলি ওয়ালপার্গা হাসমিনিনের ব্যাপারে কিছু জানে না, এদিকে ওর মায়ের তাকে নিয়ে এত আগ্রহ। ওর শরীরের ট্যাটুটা নিশ্চয়ই গঙ্গা দেখেছিল, তাহলে তো মৌলি না জানার কথা নয়, মৌলি মিথ্যে বলছে। অবশ্য মৌলি কিছু কথা যে গোপন করছে সেটাও আগেই সন্দেহ করেছিল। বইটায় আর কিছু না পেয়ে সেটা আবার তাকে গুঁজে রাখতে যাচ্ছিলেন ইন্সপেক্টর গাঙ্গুলি, একটু অসুবিধে হয় তার। পাশের বইটা না সরালে কিছুতেই ঢুকিয়ে রাখা যাচ্ছে না এটা। শায়ন পাশের বইটা সরিয়ে নেয়, দুজনের একই সঙ্গে চোখ পড়ে সরিয়ে নেওয়া বইটার উপর। বই নয়, একটা ডায়েরি। একই মলাট দেওয়া আছে বলে আলাদা করে ডায়েরি বলে চেনা যায় না। শায়নের হাত থেকে ডায়েরিটা একরকম ছিনিয়ে নিয়ে আলোর মধ্যে ধরে সেটা খোলেন ইন্সপেক্টর গাঙ্গুলি।
দেখি দেখি।
বাকি দুজন ওর কাঁধের পাশ দিয়ে উঁকি দেয় খোলা পাতায়। মলাটা পুরনো হলেও ডায়েরিটা ততটা মলিন নয়, তবে কাগজগুলো হাতে তৈরি বোঝা যায়। নানা রকম ছবি আর আঁকায় ভরে আছে ডায়েরিটা, বাংলা গোটা গোটা অক্ষরে কিছু জড়িবুটির নাম, তা থেকে তৈরি হওয়া ওষুধ, কিছু হিজিবিজি, কিছু অস্পষ্ট লাইনে ভর্তি। পাতা উল্টে একটা জায়গায় চোখ আটকে যায় ইন্সপেক্টরের, মুখ না ঘুরিয়েই ডাক দেন তিনি,
দিলুবাবু দেখুন তো নামগুলো চিনতে পারছেন কিনা।
দিলুবাবু এগিয়ে এসে ডায়েরির উপর ঝুঁকে পড়ে দেখেন একেবারে শেষের দিকে একটা পাতায় আঁকিবুকির মাঝে স্পষ্ট করে লিস্টের মতো কিছু নাম লেখা আছে, কালো কালি পরিষ্কার ফুটে রয়েছে, যেন নামগুলো লেখার সময় লেখক ভারী যত্ন নিয়ে ফুটিয়ে ফুটিয়ে লিখেছেন। ভালো করে লক্ষ্য করতেই কয়েকটা নাম চিনতে পারেন তিনি। উৎসাহে তার চোখ চকচক করে ওঠে।
স্যার, এরা সবাই মানে এদের সবার বাড়ি থেকেই বাচ্চা চুরি হয়েছিল, এই হারু ঘোষ, তারপরে এই গোবিন্দ মাইতি, জগন্নাথ, দেবলাল, প্রভাকর।
আর বাকি নামগুলো?
ও বাকি না, ওগুলো চিনি না স্যার। এগ্রামে ও নাম কারো আছে বলে তো মনে হয় না। হতে পারে ওদের বাচ্চাগুলো পাশের গ্রাম থেকে চুরি করেছে মনে হয়, মানে বলতে পারছি না ঠিক করে।
ইন্সপেক্টরের আঙুল একটু সরে আসে।
নামের উপরে তারিখ লেখা আছে, অর্থাৎ যবে বাচ্চাগুলি চুরি হয়েছিল তারিখগুলো মিলছে সম্ভবত, তাই না?
আমি আপনাকে বলেছিলাম স্যার, এই সব কিছু ওই ডাইনির কাজ, ওই চুরি করেছে বাচ্চাগুলো। আপনি আমাকে বিশ্বাস করেননি, কিন্তু দেখুন।
ডায়েরিটা একজন কনস্টেবলের হাতে দিয়ে উঠে পড়েন গাঙ্গুলি।
এত কিছু পাওয়া গেল, কিন্তু একটা বাচ্চারও বডি পাওয়া গেল না। বডিগুলোকে রাখে কোথায়?
স্যার, আমার মনে হয় বাইরের উঠোনটা খুললেই পাওয়া যাবে ওগুলো, বিশেষ করে টেবিলের নিচটা।
নিজের কপালের দুপাশ চেপে ধরলেন ইন্সপেক্টর গাঙ্গুলি, শোকেসের ওপর কয়েকবার আঙুল দিয়ে বললেন,
বেশ, আমি আজ রাতের মধ্যেই।
স্যার, স্যার, এখানে কিছু একটা আছে স্যার, স্যার এদিকে আসুন।
আওয়াজটা কানে যেতেই তিনজনে দ্রুত পা চালিয়ে পাশের ঘরে ঢুকে আসেন। এ ঘরটা আগেরটা চেয়ে একটু বেশি গোছানো, বইপত্রেরও তেমন আধিক্য নেই, সম্ভবত মৌলি থাকত এই ঘরে। ঘরের বেশিরভাগটা জুড়ে একটা দশাশই ঘাট, তার সামনে হুমড়ি খেয়ে হাঁক পেড়েছে একজন কনস্টেবল।
স্যার, এখানে প্যাকেটে কিছু রাখা আছে স্যার, মনে হচ্ছে বাচ্চার জামা কাপড়।
সায়নার ইন্সপেক্টর গাঙ্গুলি ছুটে গিয়ে ঝুঁকে পড়েন ঘাটের তলায়, হাতে লাঠি দিয়ে ধীরে ধীরে ঝুলে থাকা বিছানার চাদরটা উপরের দিকে তোলেন। বিছানার নিচে অনেকগুলো ছোট ছোট কাঁচের শিশি উল্টে পড়ে আছে, কয়েকটা পুরনো ইঞ্জেকশনের সিরিঞ্জ, তার মাঝে সাদা প্লাস্টিকের প্যাকেট করে দুটো পুঁটলি, একটা বড় একটা ছোট। দুটো পুঁটলি টেনে এনে তার গিট খুলে ফেলেন গাঙ্গুলি। সায়ন স্তব্ধ হয়ে অপলকে চেয়ে দেখতে থাকে। গিট খুলতেই পুঁটলির ভেতর থেকে কিছু ছোট ছোট কাপড়ের টুকরো বেরিয়ে আসে, তাতে চাপ চাপ রক্ত লেগে আছে। বোঝা যায় সেগুলো এক কি দুই বছরের শিশুদের পোশাক।
ডাইনি, ডাইনি, শয়তান ডাইনি, একবার খালি ধরতে পারলে।
এবার দ্বিতীয় পুঁটলিটা বের করেন ইন্সপেক্টর। এটা আগেরটা থেকে অপেক্ষাকৃতভাবে ভারী। গিট খুলতেই তার ভেতর থেকে যা বেরিয়ে আসে সেটা দেখে এক পা পিছিয়ে আসে সায়ন। ওর মেরুদণ্ড মুহূর্তে ঠান্ডা হয়ে যায়। দুটো প্রায় কাটারি সাইজের ধারালো ছুরি, সকালের রোদ লেগে চকচক করছে সে দুটো।
এটা দিয়েই সম্ভবত খুন করা হয়েছিল মিস্টার মিত্রকে।
কথাটা বলতে বলতেই কনস্টেবলের হাতে সেটা তুলে দেন ইন্সপেক্টর।
এটা ব্লাড স্যাম্পলের জন্য পাঠাও।
পুটলির ভেতর থেকে বেরোয় একটা বিভৎস মুখোশ, হালকা নীলচে ভাব আছে সেটায়, সম্ভবত একটা ডাইনির মুখোশ। মাথার দুপাশ থেকে গোছা গোছা কোঁকড়া চুলের ঢল নেমেছে। রাত বিরেতে আধো অন্ধকারে এ মুখোশ মুখে পড়লে ডাইনি বলে ভুল হওয়া বিচিত্র নয়। মুখোশটা কনস্টেবলের হাতে তুলে দিতে দিতে গাঙ্গুলি বলে,
জগন্নাথের বউ ডাইনিটাকে দেখেছিল না?
আরে সে তো মারা গেছে, তবে প্রভাকরের বউ আর জগন্নাথ দেখছিল জানি।
বেশ, তাহলে ওদেরকে আইডেন্টিফাই করতে বলুন, এটাই দেখেছিল কিনা।
নির্দেশটা দিয়ে পড়ে থাকা ওষুধের শিশিগুলোর মধ্যে একটা ভাঙা শিশি হাতে তালুতে নেন ইন্সপেক্টর। তারপর সতর্ক ভঙ্গিতে সেটা নাকের কাছে এনে ঘ্রাণ নেন।
ক্লোরোফর্ম?
তবে কাজটা একই করে, সম্ভবত গাছপালার শিকড় দিয়ে ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা।
শিশিটা মাটিতে রেখে উঠে পড়েন ইন্সপেক্টর। কনস্টেবলদের দিকে তাকিয়ে নির্দেশ দেন,
আর আশপাশে যত গ্রাম আছে থানায় বলে দাও, গঙ্গাকে যেখানেই দেখা যাক যেন পুলিশে খবর দেয়। বাট বি ভেরি কেয়ারফুল, শি ক্যান বি এক্সট্রিমলি ডেঞ্জারাস।
কথাগুলো বলে বাকি ঘরগুলো দেখতে বেরিয়ে যান তিনি। মিনিট দশেক পরে কায়দা করে পুলিশের টিমটা থেকে সরে আসে সায়ন। একটা ছোট্ট লোহার গেট দেওয়া আছে দোতলা শ্রেণীর মুখে, তার ভেতর দিয়ে হাত গলিয়ে খোলা অবশ্য কঠিন নয়, তবে গ্রিলগুলো জং ধরা, যে কোনো সময় হাত কেটে যেতে পারে। সবার নজর বাঁচিয়ে গেটটা খুলে শ্রেণীর ওপরে উঠে আসে সায়ন। লম্বাটে চেহারার জন্য সরু সিঁড়ি দিয়ে উঠতে খানিক অসুবিধেই হয় ওর। সত্যি 200 বছর আগের বাড়ি আর বা আশ্চর্য নয়।
দুজন এখানে থাকতো কি করে কে জানে।
সায়নের মনটা খারাপ হয়ে যায়। গঙ্গা সত্যিই ডাইনি, কিন্তু মৌলির কথা শুনে তো একবারও মনে হয়নি। কোন রকমে গা বাঁচিয়ে সে উঠে আসে দোতলায়। যে জায়গাটায় এসে ও দাঁড়ায় তা দুদিকে দুসারি ঘর, তার মধ্যে বাঁদিকটা একেবারেই ভেঙে পড়েছে। উড়ন্ত বাদুরদের এক টানা কিচমিচ আওয়াজ আসছে। সিঁড়ির দিকে দেওয়াল ভেঙে পড়ে উঠোনের কুয়োটা দেখা যাচ্ছে। ডান দিকের পাঁচিলগুলো তাও দাঁড়িয়ে আছে, কিন্তু ছাদের বেশ কিছু জায়গা গায়েব। সেখানে মাকড়সার জালের বুননে কি আছে কিছু দেখার উপায় নেই। সায়ন ভালো করে চতুর্দিকটা দেখতে থাকে। ভেঙে পড়া জানলা দিয়ে কিছুটা দুপুরের আলো আসছে। সমস্ত ঘরটা একবার পরিক্রমা করতে একটা জিনিস চোখে পড়ে ওর। নেহাত মৌলি বলেছিল বলে খেয়াল করে, না হলে মাটিতে দাঁড়িয়ে আদৌ যে ব্যাপারটা আছে সেটা বোঝার কোনো আপাত উপায় নেই। ভেঙে পড়া ছাদের ধার ঘেঁষে বাড়ির বাইরের দিকে একটা লফট জাতীয় ইঁটের গাঁথনি, পলকা ইঁট দিয়ে সাজিয়ে এমনভাবে ঢাকা হয়েছে জায়গাটা যে ওখানে যে কিছু আছে তা মাটিতে দাঁড়িয়ে বোঝা অসম্ভব।
কিন্তু বাড়ির বাইরের দিকে কেউ লফট করবে কেন? ওখানে কি কিছু লুকিয়ে রাখা আছে? কি দেখতে বলেছে মলি?
লফটটা মাটি থেকে অন্তত 10 ফুট উঁচুতে, তাছাড়া সেটার কাছাকাছি পৌঁছতে হলে পাঁচিলের উপর দিয়ে একটা হালকা লাফ মারতে হয়। ব্যাপারটা বেশ ঝুঁকি সাপেক্ষ। একবার পা পিছলে গেলেই শটান এসে পড়বে নিচে। আর একবার সিঁড়ির কাছে গিয়ে ভালো করে দেখে আসে সায়ন, সিঁড়ি দিয়ে কেউ ওপরে আসছে না। সে তারপর আবার ফিরে যায় ঘরের ভেতরে। মাটিতে দাঁড়িয়ে অত উঁচুতে হাত দেওয়া সম্ভব নয়। মোবাইল ফোনটা বের করে টর্চের আলো ফেলে ভেতরে সাদা কাপড়ের টুকরো মতো কিছু একটা ছাড়া অন্ধকারের ভেতরে আর প্রায় কিছুই দেখা যায় না। পাশের ঘরে সেই টেবিলটার কথা মাথায় আসে ওর। সেটা তোলা ভারী সহজ কাজ হবে না, কিন্তু ওটার উপর ওঠা ছাড়া আর অন্য কোনো উপায় নেই। কোন রকমে দুহাতে ধরে সেটা লফটের নিচে নিয়ে আসে সায়ন। তারপর সাবধানে তার উপরে উঠে দাঁড়ায়। মচমচ করে টেবিলটা, বোঝা যায় রীতিমতো ঝুরঝুরে হয়ে আছে তার অবস্থা। সোজা হয়ে দাঁড়িয়ে চোখ বুঝে ছোট্ট একটা লাফ দিয়ে লফটের একটা প্রান্ত ধরে ফেলে। ওর দেহটা ঝুলতে থাকে জরাজীর্ণ বাড়িটার বাইরে। বাড়ির পেছন দিক থেকে বাইরে থেকে কেউ দেখতে পাচ্ছে না ওকে। বুকটা শিরশির করে।
এখানে কিছু রাখি না কি করে?
ঝুলতে ঝুলতে লফটের ভেতরে উঁকি মারে। হ্যাঁ, সত্যি বড়সড় কিছু একটা পড়ে আছে সেখানে। কাঁধের ওপর চাপ দিয়ে মাথাটা আরেকটু ওপরে তোলে সায়ন। ভেতরে পড়ে থাকা জিনিসটার উপরে ওর মোবাইলের টর্চের আলো গিয়ে পড়ে, আর সঙ্গে সঙ্গে প্রায় ছিটকে টেবিল থেকে নিচে পড়ে যায়। যে জিনিসটা চোখে পড়েছে তা ওর বুকের ভেতর থেকে সমস্ত রক্ত জমিয়ে ঠান্ডা করে দিয়েছে। এ কি করে সম্ভব? ওর মাথা থেকে পা পর্যন্ত সমস্ত অঙ্গ অসাড় হয়ে যায়। হাত দুটো ছেড়ে যায় লফট থেকে, শরীরটা আলগা হয়ে নেমে আসতে থাকে মাটির দিকে। তখনও লুকোনো লফটের ভেতর নিথর নিস্পন্দ মৃত অবস্থায় একটা শরীর পড়ে আছে, মৌলির শরীর। গাড়িটা রাজবাড়ির সামনে এসে দাঁড়াতে দরজা খুলে নেমে এলো তনুজা, সঙ্গে প্রত্যয়। বাইরে বারান্দা গোছের একটা ছোট্ট ছাউনি, সেখানেই গামছা কাঁধে খালি গায়ে একটা দারোয়ান বসেছিল। লোকটা মোটা সোটা, বিরাট জয়ঠাকের মতো একটা ভুঁড়িও আছে। সম্ভবত ওদের জন্যই অপেক্ষা করছিল। ওদের দেখতে পেয়ে হাসি মুখে এগিয়ে এল। রাজবাড়ি বলতে সামান্যই অবশিষ্ট আছে, আর বছর খানেকের মধ্যেই এ বাড়ি ভেঙে ফেলা হবে, সরকার থেকেও নির্দেশ এসে গেছে। রাজবংশের যা লোকজন ছিল তাদের কেউই আর বেঁচে নেই,
সে সময় যিনি নায়েব ছিলেন তার এক বংশধর নাকি এখানে আপাতত থাকেন। তার বয়সও প্রায় 80 ছুঁই, তেমনটাই জেনে এসেছে ওরা। যে লেখকের কাজে ওরা এখানে এসেছে তাকে ফোন করে বলতে তিনি এখানে আসার ব্যবস্থা করে দেন। বোধহয় বুড়ো খানিক টাকা পয়সাও পেয়েছেন তার কাছ থেকে, তাই এত হাসি মুখ আর খাতিরের বন্দোবস্ত। ওদের দুজনকে একরকম হাত ধরেই ভেতরে নিয়ে গেলেন ভদ্রলোক। গামছাটা এক কাঁধ থেকে অন্য কাঁধে ফেলে বললেন,
আসুন আসুন, আমার নাম রতন দাস, বাবু অপেক্ষা করছেন আপনাদের জন্য, আসুন আসুন। এই যে বাড়ি দেখছেন, এক সময় এখানে সাহেবরা এসে থেকে গেছেন, এখন দেখলে বিশ্বাস হয় না বলুন। আসলে বাড়ি তো রাজা রাজাদের বানানো।
বাড়ির ছাদ আর দেওয়ালের দুর্দশা নিয়ে বকবক করে যাচ্ছিল লোকটা। তনু যা প্রথম দিকে কিছুটা শুনছিল তারপর আর আগ্রহ পায়নি। ওর পূর্বপুরুষের কে যেন এখানে জমিদার বাড়িতে কোতোয়ালের না ঠ্যাঙাড়ের কিসের কাজ করত, এখন তো আর সেসব চাকরি জোটে না, তাই ও এই বাড়ি দেখাশোনা করে। আরো হাবি যাবে কি সব কথা, প্রত্যয় প্রসঙ্গে আসে।
ভূপেনবাবু দোতলায় আছেন নাকি?
হ্যাঁ, উনি দোতলাতেই থাকেন, সচরাচর নিচে খুব একটা আসেন না। তাছাড়া এতগুলো সিঁড়ি ডিঙানোর অভ্যাস নেই কি না, আর্থিতি না কি যেন বলে।
তাহলে একতলায় এনে রাখতে পারেন তো, বিকেলের দিকে একটু আশেপাশে হেঁটে বসা যায় তাতে।
সে কি আমি আর বলিনি বাবু, তবে বড় বাবু ওই এক গো, দোতলা থেকে কিছুতেই একতলায় নামবেন না। বাবু বলেছেন একেবারে চোখের তুলসী পাতা দিয়ে তবে নিচে নামবেন।
রাজবাড়ির ভেতরটা বাইরে থেকে আরো বেশি ভাঙাচোড়া, যেন কয়েক শতাব্দীর মাকড়সা জাল জড়ো হয়ে রয়েছে। ভাঙা ইঁটের স্তূপ থেকে বয়ে আসা জমাট শ্যাওলার গন্ধ সমস্ত বাড়ি জুড়ে। প্রত্যয় লক্ষ্য করে এর মধ্যেই বেশ কয়েকটা ডুমো মশা ওর হাতে আর ঘাড়ে কামড়ে দিয়েছে, খুলে গেছে জায়গাগুলো। সিঁড়ি দিয়ে ওরা উপরে উঠতে থাকে।
দিনে 14,000 বার করে এই ওঠো আর নাম, এই নাম আর ওঠো, বড় লোকের খেয়াল।
রতনের চেহারার জন্য ওকে সিঁড়ি দিয়ে উঠতে বেগ পেতে হয়, বড়বাবুর ওপর রাগ হওয়া বিচিত্র নয়।
আসুন আসুন, এই এই এইদিকে এইদিকে।
দোতলায় উঠে বাঁদিকের একটা প্যাসেজের দিকে এগিয়ে যায় রতন। বেশিরভাগ ঘরে তালা বন্ধ, সেই তালায় পুরু জং লেগে রয়েছে, বেশি জোরে হ্যাঁচকা টান দিলে বোধহয় ভেঙে চলে আসবে। ওরা চেয়ে দেখল এরই মধ্যে একটা ঘরের তালা খোলা, সেই ঘরেই সম্ভবত আছেন ভূপেনবাবু। সেইটা সামনে গিয়ে গলা তুলে হাঁক পাড়ে রতন।
বাবু এসেছেন, ওনারা এসেছেন।
ফিনফিনে কাঁপা গলা শোনা যায়, এককালে গলায় দাপটের অভাব ছিল না, এখন বয়সের জন্য সে দাপট তলা নিতে থেকেছে।
কে এলো আবার?
ওই যে যাদের আসার কথা ছিল আপনি ভুলে গেলেন।
ও কাকাটা এসে গেছে তো?
আগে তা তো সেই সকালেই এসে গেছে।
কি যেন হিসেব করে লোকটা, তারপর বলে,
তাহলে আর দাঁড় করিয়ে রেখেছিস কেন, ভেতরে পাঠিয়ে দে।
ভেজানো দরজা ঠেলে ভেতরে ঢুকে আসে ওরা তিনজন। বাড়ির যত ভেতরে ওরা ঢুকছে ততই যেন প্রাচীনত্বের ছাপ বেড়ে চলেছে। এই ঘরে দুটো জানলা দুটোই খোলা, লোহার গ্রিল খোয়ে খোয়ে সরু হয়ে গেছে, তার ফাঁক দিয়ে আলো এসে কোন রকমে ভরিয়ে রেখেছে ঘরটা। ঘরে কিছু পুরনো বইপত্র, দুটো টেবিল, একটা চেয়ার, একটা খাট ছাড়া আর তেমন কোনো আসবাবপত্র নেই। জানলা ঠিক সামনে বিছানার উপর ঝুলন্ত মশারি একদিকে সরানো আছে।
নমস্কার ভূপেনবাবু, আমি তনুজা আর প্রত্যয়।
ভদ্রলোক পান চিবছিলেন, বিছানার তলা থেকে পিক দানটা বার করে পিক ফেলে আবার নিচে ঢুকিয়ে রাখলেন, তারপর টেবিলের পাশে রাখা দুটো চেয়ার দেখিয়ে দিয়ে বললেন,
ওইখানে বসো, চা খাবে?
না চা তো খেয়ে এলাম, আমাদের আসলে কিছু জিজ্ঞাসা।
দেখো জিজ্ঞাসা করবে করো, কিন্তু এ গ্রামের ওইসব ওই ডাইনি ফাইনি ব্যাপারে আমি কিছু জানি না, নিজের চোখে তো কিছু দেখিনি। আরে ছোটবেলায় যা শোনার শুনেছিল কিন্তু সেসব কথা এতদিন না কিছু মনে নেই, আমাকে জিজ্ঞেস করে কোনো লাভ হবে না। যা
তো আপনি তাহলে আমাদের আসতে বললেন কেন?
কেন বললাম, তোমার ওই যে ওই যে সিঁড়িটা দিয়ে উঠলে সেটা যে কোনো দিন ভেঙে পড়তে পারে তো, এই বাড়ির অবস্থা দেখেছ? হ্যাঁ, কটা কাঁচা টাকা পেলে ওই যে দু তিন বছর বাঁচব, একটু আরামে বাঁচতে পারি। একটা দাদুর বয়সে বুড়োর জন্য দয়ামায়া হয় না তোমাদের?
পুলিশে না ধরলে আজই তো শেষ দিন করে দিতাম সারা বুড়ো।
তনু যেন রাগ হচ্ছিল চরম। লোকটা বয়স বেশি না হলে এক্ষুনি কষিয়ে একটা চড় মেরে দিত, কিন্তু চেহারার যে অবস্থা, একটা চড় খেলে প্রাণ পাখি না মশারির ফাঁক আর জানলার গ্রিল গোলে বেরিয়ে যায়। সে কোন রকমে মাথা ঠান্ডা রাখে।
বেশ, আপনার চাকরকে দু কাপ চা করে আনতে বলুন, চা খেয়েই যাই।
রতন,
রতনকে ডেকে চা করে আনতে বলে ভূপেনবাবু তারপর আবার নির্বিঘ্নে পান চিবোতে থাকেন। তনুজা আলাপ জমানোর চেষ্টা করে।
আপনার শরীরের এই অবস্থা যখন, তাহলে দোতলায় থাকেন কেন? একতলাটা তো এতটা ভাঙাচোড়া নয়।
দোতলায় থাকি বলেই না, দোতলাটা কিছুটা নিচে আছে, আমি ওই একতলায় নামলে দোতলা বলে আর কিছু থাকবে না।
গোটা বাড়িটাই তো ভাঙা পড়বে কদিন পরে, শুধু দোতলা টিকিয়ে রেখে কি লাভ আপনার?
আমি যতদিন ভাঙা পড়ছি না ততদিন এই বাড়িও ভাঙা পড়বে না। আমি চলে গেলে পরে কে কি করবে তা আমার জেনে তো কাজ নেই।
তা আপনি কবে থেকে আছেন এখানে?
তা আছি বলতে ওই সেই ছোট থেকেই, ওই তখন থেকেই রাজবাড়ির বংশধররা কমে এসেছে। তো আগে দোতলার ওই বাঁদিকটায় থাকতাম, বাঁদিকটায়। তারপর একে একে রাজবংশ শেষ হয়ে যেতে গোটা বাড়িতে আমরাই দখল করে নিলাম।
বিয়ে করেননি?
করেছিলাম, প্রথম স্ত্রী বছর দুয়েক পরে মারা যায়। আবার বিয়ে করেছিলাম, ওই সেও তো মাসখানেক পরেই মারা।
আর আপনার মা বাবা?
মা গো, আমার ছোটবেলাতেই মারা গেছিলেন মা, এই বাড়ির দোতলার বারান্দা থেকে নিচে পড়ে যান, সুইসাইড।
ওরা খেয়াল করে মায়ের কথা বলতে গিয়ে ভদ্রলোকের গলার স্বর এই বয়সেও ধরে আসে, অর্থাৎ ওই অল্প বয়সের স্মৃতি এখনো টাটকা আছে। তনুজা মনে মনে ভাবে,
ছোটবেলায় এখানে থাকতো বলেই বুড়ো এই তলাটা ছেড়ে নড়তে চায় না, একে ওই পথেই অ্যাটাক করতে হবে।
দেওয়ালের দিকে একটা ছবি দেখায় তনুজা।
আচ্ছা, এইটা বুঝি আপনার মা?
তনুজা তাকিয়ে দেখে ছবিটা, যে মহিলার, তিনি ভীষণ সুন্দরী। একটা বইয়ের র্যাকের সামনে আঁকা হয়েছে ছবিটা, টেবিলে বসে একটা খাতাতে কি যেন লিখছেন। তনুজা সেদিক থেকে মুখ ফিরিয়ে বলে,
বাবা, সেকালের মহিলা এমন টেবিলে বসে লেখালেখির ছবি, ওনার কি লেখালেখির শখ ছিল নাকি?
ভূপেনবাবু খাটের উপরে পা তুলে বসেন।
আমার মায়ের শখ ছিল বটে, ওই নিয়েই তো থাকতেন সারাদিন
বটে। কোনো বই টই?
না, লেখা শেষ হওয়ার আগেই তো মা চলে গেলেন।
আচ্ছা, কি নিয়ে লিখছিলেন উনি?
এই এই জমিদার বংশের ইতিহাস, মানে তার নিজের স্বামী শাশুড়ি আর ওই বাড়ির চাকর বাকরদের মুখে যা শুনেছিলেন ওই তাই উপন্যাসের মতো লিখেছিলেন আর কি। তবে তো সেই নিয়ে আপনাদের আনন্দ পাওয়ার তো কিছু নেই, সেসব লেখা আমরা নিজেরা পড়েছি, তাতে আপনাদের ওই 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 ডাইনি বাইনি নিয়ে কিছু লেখা নেই। না 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 না, ওসব পাবেন না, ওই বারবার বলেছি জমিদার বংশে ডাইনির সঙ্গে কারো কোনো যোগাযোগ ছিল না। ওই ওই সবই পারিবারিক কেচ্ছা কুন্দল। ব্যাস ব্যাস।
কেমন কেচ্ছা?
সেকালে জমিদার বাড়ির বাপ ছেলেদের কেচ্ছা আর কি, বাইজি নাচানো, উপপত্নী রাখা, আরো সব আজে বাজে ব্যাপার। চান তো দেখাতে পারি, কিন্তু ও সব আপনারা জেনে কি করবেন?
বেশ, মানে আপনার থেকে কিছু জানতে পারা যাবে না, তাই তো? চলে আয় প্রত্যয়, নিঃসিড়িটা মেরামত করুন।
দুজনে ঘর থেকে বেরিয়ে সিঁড়ির দিকে হাঁটতে যাচ্ছিল, হঠাৎ পাশ থেকে একটা চাপা ডাক শুনতে পায়।
বাবু!
চা হাতে চাকর রতন দাস দাঁড়িয়ে।
আবার কি বলবেন? দেখুন, বাড়ি মেরামতের ইতিহাস জানার কোনো ইচ্ছে নেই আমাদের।
আপনারা টাইমের ব্যাপার জানতে এসেছেন, কিন্তু বাবু সব কথা কিছু বলতে পারবে না। আমি পারব।
আপনি পারবেন কি করে?
বাবুরা ছিলেন নায়েব, ওরা টাকা পয়সা খাজনা বাজার হাতে সব সামলাতেন। এইসব গায়ে গতরে ব্যাপার তো লেঠেলদেরই সামলাতে হতো। আমি আমার বাপ পিতের ওর কাছ থেকে ডাইনির অনেক গল্প শুনেছি, তবে সেসব গল্প কতটা সত্যি আর কতটা জল তা বলতে পারব না।
যেটুকু জানেন তাই বললেই হবে।
বলছি বলছি বলছি, আসেন আসেন আসেন, এদিকে আসেন, উনি শুনতে পেলে আবার চলে আসেন চলে আসেন।
রতন ওদের দোতলাতেই একটা ছোট ঘরে নিয়ে যায়। একটা দড়ির খাটিয়া রাখা আছে এখানে, তবে পাখা নেই। শীতকাল বলে অসুবিধা হয় না। একটা জানলা খুলে দেয় রতন। এক ঝাঁক রোদ এসে পড়ে মেঝেতে। খাটিয়ার উপর বসে আয়েশ করে একটা বিড়ি ধরায় রতন, বলে,
শুনুন তবে, বেলতলা গ্রামে 250 বছর আগে যে ডাইনির কথা আপনারা বলছেন তার নাম ছিল মায়া দেবী। আমার দাদুর দাদুর বাবা জমিদার বাড়ির খাস লেঠেল ছিল সে সময়। তিনি এমন কিছু কথা জানতেন যার কেউ জানত না।
যেমন কি কথা?
মায়া দেবীকে তখনকার রাজা অজিতের সামন্তই কোথা থেকে খুঁজে পেতে নিয়ে আসেন। সে নাকি ধন্বন্তরী ডাইনী ছিল, সবার সব রোগের উপশম ছিল তার কাছে। বিশেষ করে মেয়েদের রোগ নাড়ার অব্যর্থ ওষুধ দিত ওই মায়া দেবী, বুঝলেন? সে সত্যি ডাইনি ছিল কিনা বলতে পারবো না দিদি ভাই, কিন্তু সে মেয়ে ছিল না।
মানে পুরুষ?
পুরুষও না, মেয়েও না। ওই যাকে ইয়ে বলে, ইয়ে,
ও ট্রান্সজেন্ডার। ওকে, তারপর?
তো সে মাঝে মাঝে ছেলে আর মাঝে মাঝে মেয়ে সাজত, কখনো স্বামীর ভূমিকায় কখনো স্ত্রীর ভূমিকায় অভিনয় করত। দুজনকে একসঙ্গে কখনো দেখা যেত না, রোগী ছাড়া আর কেউ তাকে মানে তেমন একটা দেখতে পেত না। অসম এ কথা অজিতেশ আর গ্রামের কজন বিশিষ্ট লোক ছাড়া আর কেউ জানত না।
কিন্তু এইরকম সেজে থাকার কারণ কি?
কারণ আর কিছু না, ওই সেকালে তো চাইলেই ধন্বন্তরী চিকিৎসক হওয়া যেত না। বিশেষ করে মেয়ে মানুষ ডাক্তারি করলে গ্রামগঞ্জে ডাইনি অপবাদ রটতে বেশি সময় লাগতো না, বুঝলেন? আবার বেটা ছেলে ডাক্তারের কাছে মেয়েরা এসে রোগের কথা বলেই বা কি করে, তাই না? তাই 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 এই ব্যবস্থা। শেষ হয়ে গেল বড়। ডাইনি অপবাদ রটলে পেয়াদা খুঁজতে এসে স্বামীকে খুঁজে পাবে, কিন্তু ডাইনিকে পাবে না। এই ছিল ব্যবস্থা। সমস্ত ব্যাপারটা অজিতেশের ইচ্ছেতেই হচ্ছে, ফলে তেমন কোনো অসুবিধা হয়নি।
বুঝলি প্রত্যয়, যতদূর মনে হচ্ছে এই মহিলার কাছে এমন কিছু রোগের ওষুধ ছিল যেগুলো তখনো আবিষ্কার হয়নি, নইলে ডাইনির অপবাদের ভয়টা থাকতো না। এখন কথা হলো, মহিলা এত কিছু জানলেন কি করে?
ছেলেদের খোঁজা করার ওষুধ বেচে তার দামে ডাইনির গুজব রটে। অজিতেশের পাঠানো পেয়াদার দল তাকে ধরতে গিয়ে দেখে স্বামীটা আছে, বউ পালিয়েছে,
কিন্তু মায়াদেবী জানতেন না অজিতেশ কত বড় ছুপার উস্তাম। অজিতেশ ততদিনে মায়াদেবীকে হিংসা করতে শুরু করেছে। বেলতলার লোক তার থেকে বেশি সম্মান করে মায়াদেবীকে। সে সাধারণ এক জমিদার আর মায়াদেবী সাক্ষাৎ ভগবানের দূত। তিনি স্বামী স্ত্রী দুজনকে পুড়িয়ে মারার নির্দেশ দিয়েছেন। পেয়াদারা মায়াদেবীর স্বামীকেই হাতের সামনে পেয়ে তুলে আনলেন। গ্রামে রটিয়ে দেওয়া হলো, দুজনকেই তুলে আনা হয়েছে। কাল ভোরেই ওদের দাহ করা হবে। ওদের ছাগল ঘর অব্দি নিয়ে যাওয়ার দায়িত্ব ছিল আমার দাদুর দাদুর বাবার। গ্রামের লোকেদের চোখে ধুলো দিয়ে দুজনের নাম করে একজনকেই সেখানে নিয়ে যাওয়া হয়, বুঝলেন? তারপর আগুন লাগিয়ে দেওয়া হয় ওই ছাগল ঘরে। লোকে ভাবে দুজনে পুড়ছে পুড়ছে, কিন্তু আসলে পড়ে একজন।
আচ্ছা, তার মানে এই কারণেই একটা পোড়া দেহ পাওয়া যায়, তাই তো?
ডাইনিকে পোড়ানোর পর তার ঝলসানো দেহ নিয়ে উৎসব করতে ঘরের ভেতর ঢোকে গ্রামের লোকেরা। তারা ঝলসানো দেহে ব্যাটা ছেলের কাপড় দেখে বুঝতে পারে ডাইনি কোনোভাবে পালিয়েছে।
সমস্ত ব্যাপারটা মাথার মধ্যে পরিষ্কার হতে একটু সময় লাগে দুজনের। বাইরে থেকে মেঝের উপর এসে পড়া রোদের মধ্যে ধুলোর বিন্দু ঘুরে বেড়াচ্ছে। তনুজা মন দিয়ে সেদিকে চেয়েছিল, নখ দিয়ে অন্যমনস্ক ভাবে চেয়ারের গায়ে দাগ কাটছিল সে।
পোড়ানোর ঠিক পরপরই, বুঝলেন, মায়াদেবীর ঘরে গাড়া যেন ডাকাতি করে, মনে হয় ওষুধপাতি চুরি করার জন্য। অন্য কিছুই আর খোয়া যায়নি, মানে আমি যা শুনেছি।
তনুজা রতনের বাকি কথাগুলো আর খেয়াল করে না, প্রত্যয়ের দিকে চেয়ে ধীরে গলায় সে প্রশ্ন করে,
যদি মায়াদেবী এবং মায়াদেবীর স্বামী দুজনেই পুড়ে গিয়ে থাকেন, তাহলে মতিপুরের ডাইনি কে ছিল?
বোঝাই যাচ্ছে ওর আইডেন্টিটি ব্যাকআপে নিয়ে ইম্পোস্টার হিসেবে এসেছিল কেউ, এবং তাকে সাহায্য করেছিল কালীপদ। দেন হু ওয়াজ দিস ব্লাডি কালীপদ?
নাম বললেন?
রতন উঠে দাঁড়িয়ে মুখ ঝুঁকিয়ে তাকিয়েছে ওদের দিকে।
কালীপদ, কালীপদ, ওই বেলতলা গ্রামে।
কেন, এই নামে কাউকে চিনতেন নাকি?
কালীপদ, কালীপদ তো জমিদার বংশের লোক বাবু, অজিতেশ নারায়ণের ভাই। মায়াদেবী মারা যাবার কদিন পর থেকে সে নিখোঁজ হয়।
স্ট্রেঞ্জ,
শোনা যায় কি সব নাকি কেচ্ছা ছিল তার।
ওরা আর সেখানে দাঁড়ায় না, দ্রুত ঘর থেকে বেরিয়ে ভূপেনবাবুর ঘরে ঢুকে পড়ে। ভদ্রলোক এতক্ষণে অতিথি বিদায় করে আবার বালিশে মাথায় দেবার উপক্রম করছিলেন, ওদের দেখতে পেয়ে বিরক্তই হন।
আপনারা জাননি এখনো?
আপনার মায়ের সেই লেখাপত্র কোথায়?
শেষের শব্দ। দাঁড়ান 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 রতন, এই রতন, এই বইয়ের বাক্স খুলে 17 নম্বর খাতাটা নিয়ে আন তো। কিন্তু আপনারা এসেছিলেন ডাইনির খোঁজ করতে, সেসব নিয়ে কি করবেন এখন?
অজিতেশ নারায়ণের ভাই কালীপদ, তার নামে কি কেচ্ছা ছিল?
কেচ্ছা বলতে বলবে, তার বউ ছিল।
এটা কেচ্ছা?
না 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 না, এটা কেচ্ছা হতে যাবে কেন? বউ ছিল, কিন্তু তার সঙ্গে সদ্ভাব ছিল না। তার
উপপত্নী ছিল, অন্য নারীতে আসক্ত ছিল, তাই তো?
সে হলেও তো হতো, কিন্তু কালীপদ পড়াশোনায় ভারী ভালো ছিল। হ্যাঁ, সে সময় বিয়ে করে বাড়িতে বউ রেখে বিদেশ যাত্রা করে পড়াশুনো করতে যেত। শোনা যায় বউয়ের সঙ্গে প্রথম থেকেই তার সম্পর্ক ভালো ছিল না। বিদেশে গিয়ে তার একটা ওই প্রেম হয়, বিয়ে করে কি না জানা যায় না, তো দুজনে একই সঙ্গে এখানে ফিরে আসে। প্রথমে দাদা অজিতেশ কিছুতেই মানতে চান না, দুজনকেই বাড়ি থেকে ঘাট ধাক্কা দেন। পরে অবশ্য মেনেও নেন, কেন মেনে নেন তা অবশ্য জানা যায় না।
কোন দেশে গিয়েছিল জানেন আপনি?
যদ্দূর মনে পড়ছে জার্মানি।
তনুজার প্রত্যয় একে অপরের দিকে তাকায়। এতক্ষণে রতন খাতাগুলো নিয়ে এসেছে, ভূপেনবাবু সেটা হাতে নিয়ে উল্টে পাল্টে কি যেন খোঁজেন। বেশিরভাগ পাতাই ঝুরঝুরে হয়ে গেছে। মহিলা যখন এইসব ইতিহাস ঘেঁটে বের করেছেন তখন অন্তত ঘটনার 100 বছর অতিক্রান্ত হয়ে গেছে, তাও যতটা পারা যায় গুছিয়ে লিখেছেন। ভূপেনবাবু খাতার ফাঁক থেকে একটা পুরনো ঝুরঝুরে হয়ে যাওয়া চিঠি বের করে ওদের হাতে তুলে দিয়ে বলেন,
একটা চিঠি পাওয়া গেছিল, বিদেশ থেকে লেখা কালীপদ চিঠি। এই তো জায়গার নামটাও ওখানে লেখা আছে, দেখেনি? সাবধানে সাবধানে।
বাঁকা বাঁকা অক্ষরে সেখানে লেখা আছে জায়গার নামটা,
বাভেরিয়া।
আচ্ছা, কালীপদর এই বিদেশি বউয়ের সম্পর্কে কিছু জানা যায় না?
যেতে পারে, কিন্তু আমার ঠিক মনে পড়ছে না তো, কতদিন আগে পড়েছি। আচ্ছা আচ্ছা, মনে পড়ছে, সে পেশায় ছিল ডাক্তার। টুকটাক রোগ সারানোর ক্ষমতা ছিল তার। আসার সময় সঙ্গে অনেক বইপত্র এনেছিল। তবে দেখুন, মাও তো নিজের চোখে দেখেনি, বাড়ির লোকজনের মুখে শুনে যতটা জানা যায় আর কি।
ডাক্তার
তনুজা আবার ফিরে এসে চেয়ারে বসে পড়ে, প্রত্যয় সামনে হাঁটু মুড়ে বসে বলে,
কি ভাবছিস বলতো তুই?
কয়েকটা প্রশ্ন ভাই, অদ্ভুত। অজিতেশ নারায়ণ হঠাৎ মেয়েটাকে মেনে নিলেন কেন? মায়াদেবীর বাড়িতে চুরি বা হলো কেন? আচ্ছা ভূপেনবাবু, এই কালীপদর বউ এই গ্রামে আসেন কবে? মায়াদেবী মারা যাওয়ার আগে না পরে?
এর আগে।
তাহলে ক্রোনোলজিক্যালি সাজালে কালীপদ বিদেশ থেকে বউ আনল, মায়াদেবী নামে এক ধন্বন্তরীর পসার হল, তার খ্যাতির সঙ্গে সঙ্গে অজিতেশের জমিদার হিসেবে মান বাড়ল, আবার দিনে দিনে মায়াদেবীর তলায় অজিতেশ ঠাকাপুরে যেতে মায়াদেবীকে সে কায়দা করে খুন করল, তারপর হলো তার ঘরে চুরি, তারপর মতিপুরের ডাইনি, যে ডাইনি মুখে কাপড় বেঁধে। কালীপদর বউ একা আসেনি, হয় সে ওয়ালপুয়ার্গা হাসমেনিনের বংশের কেউ, না হয় কোনোভাবে তার সঙ্গে জড়িত কিছু তথ্য বা পুঁথিপত্র হাতে এসেছিল তার। পেশায় সে ছিল ডাক্তার, ফলে এই পুঁথিপত্র গুরুত্ব কতটা সে বুঝতে পারে। প্রেমে পড়ে সে দেশে চলে আসে, কিন্তু দেওর তাকে কিছুতেই মেনে নিতে চায় না। এদিকে দেওরকেও এলাকার লোকজন জমিদার বলে মানতে চায় না। সে একটা মাঝামাঝি রফাসূত্র বের করল, পুঁথিপত্রের কিছু জ্ঞান ও ওষুধপত্র সে অজিতেশের ভাড়াটে লোক মায়াদেবীকে ধার দিল, জমিদারের কেরামতি বাড়ল। শেষে মায়াদেবী মারা যেতে সে দেখল এত আশ্চর্য জ্ঞান সব পড়ে পড়ে নষ্ট হয়ে যেতে চলেছে। দুজনে ঠিক করল পালিয়ে যাবে, কিন্তু পালিয়ে যাবে কোথায়? একটা আইডেন্টিটি দরকার। খুব সহজ একটা উপায় মাথায় এসে গেল দুজনের, একজন মহিলা গ্রাম থেকে উধাও হয়েছেন যার কোনো অস্তিত্ব ছিল না, দুজনে মায়াদেবীর ঘর থেকে পুঁথি চুরি করে পালিয়ে গেল। কি আশ্রয় নিল কোথায়? মতিপুরে। বেলতলার কেউ মতিপুরে ওদের খোঁজ করতে গেল না।
কিন্তু আমাদের গুপ্তধনের কি হলো তাহলে?
আরে গুপ্তধন মানে কালীপদর বউয়ের বিদেশ থেকে আনা সেই পুঁথিপত্র, সেগুলো গঙ্গার কাছে এখনো আছে হয়তো, সেগুলো পড়েই চিকিৎসা বিজ্ঞানে এত দখল তার।
এক মিনিট, তার মানে তো গঙ্গা ডাইনি হতেই পারে না।
হাতে চুম্বক থাকলেই ম্যাজিক দেখানো যায় বুঝলি, এমনকি চুম্বক কি করে কাজ করে না জেনেও গঙ্গা হয়তো সেই ম্যাজিকে এতদিন দেখিয়ে আসছে। যতদূর সম্ভব পুঁথিপত্রগুলো ওর বাড়িতে কোথাও খুঁজে পায়, ওগুলোর গুরুত্ব যদিও বুঝে থাকে, তাহলে এতদিনে সেগুলো যত্ন করে কোথাও রেখে দিয়েছে।
দুজনে চেয়ার ছেড়ে উঠে পড়ে, দুজনের চোখেই বিদ্যুৎ খেলা করছে। রতনের হাতে চায়ের পেয়ালার তাপমাত্রা এখন রুম টেম্পারেচারের চেয়েও নিচে।
হ্যাঁ, আপনাদের কোনো উপকার করতে পারলাম না বলে
এতটা উপকার হবে আমরা ভাবতেই পারিনি, যদি কোনোভাবে আপনাকে সাহায্য করতে পারতাম।
ভূপেনবাবু কিছু বললেন না, কিন্তু ওর অজ্ঞাতে হঠাৎ করেই একটা নীলচে ঝিলিক খেলে গেল দুজনের চোখে। যেন অজানা নীল মেঘ এসে ঢেকে ফেলল ওদের চোখের মণি। ভূপেনবাবুর দিকে এগিয়ে গেল তনুজা।
না, একটা উপকার করতে পারি আপনার।
কি বলো তো?
বলছিলেন না এই দোতলাতেই দেহ রাখার শখ আপনার?
কথাটা বলেই ওর গলাটা আচমকা চেপে ধরে তনুজা।
তোরা আজ থেকে মুক্তি।
কোকে উঠে হাত পা ছুঁড়তে থাকেন বৃদ্ধ। ওর গলা দিয়ে কেবল একটা গুঙানি শব্দ বেরিয়ে আসে। এই ঘটনার জন্য প্রস্তুত ছিল না রতন। সে ছুটে আসে তার বড়বাবুর দিকে। প্রত্যয় ওর গলাটা টিপে ধরে, দুটো আঙুল দিয়ে দুপাশে ধরে রুদ্ধ করে দেয় টুটিটা।
আজ থেকে ছুটি।
কোকিয়ে কোকিয়ে নিস্তেজ হয়ে আসে দুজনে। এক সময় দেহ দুটো স্থির হয়ে যায়। বিছানার উপরে পড়ে থাকা পুরনো চিঠিপত্রগুলো তুলে নেয় ওরা দুজনে, সঙ্গে খাতাগুলো। দুজনের চোখেই এখন নীলচে বিদ্যুৎ ঝিলিক দিচ্ছে। দেহ দুটোকে ঘরের ভেতরে ফেলে রেখেই বাইরে বেরিয়ে আসে ওরা। সকাল থেকে টিপটিপ বৃষ্টি শুরু হয়েছে, শীতকালের বৃষ্টি। গ্রামের লাগোয়া শ্মশান থেকে ভ্যানে চেপে ফিরছিল সায়ন। ভ্যানে ওর পাশেই বসেছিল পুরোহিত মাধব ভট্টাচার্য। একটু আগেই মৌলির মৃতদেহটাকে পুড়ে ছাই হতে দেখল সে। কালো ধোঁয়া ঘিরে ফেলেছিল আকাশ। সেই কালো ধোঁয়াই যেন মেঘ হয়ে ফোঁটায় ফোঁটায় বৃষ্টি নামাল। শীতের বৃষ্টি বলে তার তীক্ষ্ণতা বেশি। চিতার শেষ আগুনটুকু তাতেই নিভে গেল। পুরোহিত মশাই নিজেই শেষকৃত করলেন। সায়ন ঠায় দাঁড়িয়েছিল শ্মশানের এক কোণে। ওর মনের ভিতর এক অদ্ভুত ঝড় উঠেছে। ও জানে মৌলি বেঁচে আছে, ওর ঘরে, ওর বিছানায় শুয়ে আছে নিরাপদে। অথচ ওর শরীরটা জ্বলছে। সায়নের সমস্ত শরীরে অসহ্য ব্যথা। হাঁটা চলার জোর প্রায় নেই বললেই চলে। দোতলা থেকে নিচে পড়ে চোট লেগেছিল মাথায়। অন্তত আধ ঘন্টা জ্ঞান ছিল না। জ্ঞান আসতে খেয়াল করে পুলিশ মৌলির শরীরটা খুঁজে পেতে নিয়ে গেছে। অন্তত আট ঘন্টা আগে ছুরি দিয়ে বুকের উপর আঘাত করে খুন করা হয়েছে তাকে। খুনের অস্ত্র আশেপাশে কোথাও পাওয়া যায়নি। মৌলিকে কে খুন করল সেই নিয়ে পুলিশ তদন্ত করছে। বাইরে দাঁড়িয়েই অপেক্ষা করছিল দুটো ভ্যান। তার একটার উপর চেপে বসল সায়ন আর মাধব ভট্টাচার্য। গ্রাম থেকে কয়েকজন লোক এসেছিল শ্মশানে। তাদের কেউ অন্য ভ্যানে উঠল, আবার কেউ পায়ে হেঁটে রওনা দিল। ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে গ্রামের রাস্তার উপর দিয়ে চলেছে সায়নদের ভ্যানটা। রাস্তাঘাটের অবস্থা ভালো নয়, মাঝে মাঝেই অসম্ভব দুলে উঠছে ভ্যান। মাধব ভট্টাচার্য ঝুলন্ত পা দুটো কোন রকমে তুলে নিলেন ওপরে। তার গায়ে একটা সাদা সুতির গেঞ্জি, কাঁধের গামছাটা দিয়ে একবার ভেজা মুখটা মুছে নিলেন তিনি। মাথাটা নিচে নামিয়ে রেখেই বললেন,
মেয়েটা ভালো ছিল গো, এমন নির্মম ভাবে ওকে খুন করল।
সায়ন কিছু বলল না। ওর এক্ষুনি বাড়ি ফিরতে ইচ্ছে করছে, কিন্তু মৃতদেহটা ওই যেহেতু প্রথম দেখেছিল তাই থানায় হাজিরা দিতে হয়েছে। সেখান থেকে বডি পোস্টমর্টেম করে পুড়িয়ে একেবারে বাড়িমুখ যাত্রা করেছে। ওর জলে ভেজা মুখে ঠিক কোন অনুভূতি খেলা করছে দেখে বোঝা যাচ্ছে না।
তোমার সঙ্গে তো পরিচয় ছিল তাই না?
হ্যাঁ, মানে সেরকম কিছু নয়, কিছুই জানতাম না প্রায়। আচ্ছা, ওরা মৌলিকে তুলে এনেছিল কোথা থেকে? ওর বাড়ি থেকে?
না, প্রভাকর বলেছিল ওরা নাকি গঙ্গার কাছে জবাব চাইতে গেছিল রাত্রিবেলা। মৌলি রুখে দাঁড়ায়, ও কিছুতেই দেখা করতে দেবে না। দেখা করলে নাকি ওরা মেরে ফেলবে গঙ্গাকে। শেষে রাগের মাথায় ওরা মৌলিকেই তুলে আনে।
এদের মা মেয়েকে আপনি নিজের চোখে একসঙ্গে কখনো দেখেছেন?
মনে পড়ে না। গঙ্গাকে ছেলেবেলায় দেখতাম, তখন মৌলি তো ছিল না। মৌলি আসার পর থেকেই গঙ্গার বাড়ি থেকে বেরুত না। কেন বলো তো?
যারা অসুখ নিয়ে গঙ্গার কাছে আসত তাদের মধ্যে অনেকে ভেতরে গিয়ে তো গঙ্গাকে সশরীরে দেখত, তাই তো?
তেমনটাই শুনেছি।
সেই সময় মৌলি বাইরে বসে থাকত।
হ্যাঁ, কিন্তু তুমি কি সন্দেহ করছো?
সায়ন মাথা নাড়ায়। ও যে কি সন্দেহ করা উচিত তাও নিজেই বুঝতে পারছে না। একটা মানুষ যাকে ও নিজের ঘরে নিজের হাতে তালাবন্ধ করে রেখে এসেছে, যাকে স্পর্শ করে এসেছে, সে কি করে আরেক জায়গায় মৃতদেহ হয়ে শুয়ে থাকতে পারে? যদি মৌলি মারা গিয়ে থাকে তাহলে ওর ঘরে যে আছে সে কে? আর যদি না মারা গিয়ে থাকে তাহলে যাকে ওরা দাহ করে এলো তারই বা পরিচয় কি?
আপনি অলৌকিকে বিশ্বাস করেন পুরোহিত মশাই?
অলৌকিকে যদি বিশ্বাস না করতাম তাহলে পুরোহিত হতাম কেন? আমাদের চারপাশে ঈশ্বর যেমন আছেন, শুভ শক্তি যেমন আছে, তেমনি অশুভ শক্তিও নিশ্চয়ই আছে।
ডাইনিতে বিশ্বাস করেন?
এত বছর ধরে এত হাজার হাজার মেয়েকে ডাইনি সন্দেহে যে শক্তি পুড়িয়ে মারে তাকেই বলে অশুভ শক্তি।
সজনে একটা ঝাঁকুনি খায় ব্যাংটা। সায়নের মাথাটা ঝনঝনিয়ে ওঠে।
পুরোহিত মশাই, আমার মনে হয় এই গ্রামে কিছু একটা হচ্ছে। আজ থেকে নয়, অনেক দিন আগে থেকে, আর কেউ সেটা বুঝতে পারছে না।
স্মিত হাসি খেলে যায় পুরোহিত মশাইয়ের মুখে। বৃষ্টির জলে ভিজে তার টাকটা আরো বেশি চকচক করছে। ভ্যানের দুলুনিতে শরীরটা দুলছে তার। কোন রকমে একটু সামলে নিয়ে বসলেন তিনি। সায়ন প্রশ্ন করে,
একটা ব্যাপার ভারী অদ্ভুত লাগছে জানেন?
কি?
গোটা গ্রাম এখন বিশ্বাস করে যে গঙ্গার মৌলি খুনগুলো করেছে। আপনি কোনোদিনও গঙ্গার কাছে যাননি, গঙ্গার কাছে আপনার কোনো প্রয়োজনও নেই, কিন্তু তাও আপনি এটা বিশ্বাস করতে পারছেন না যে গঙ্গা ছেলেগুলোকে চুরি করেছে।
পুরোহিত মশাই প্রশ্নটার উত্তর দেন না। মাটির ওপর চাকার আওয়াজ আর সেই সঙ্গে বৃষ্টির শব্দ বেড়ে ওঠে।
আপনি যা বলছেন তার থেকে বেশি জানেন, তাই না?
দেখো, গঙ্গা ডাইনি কিনা জানি না, তবে এটুকু বলতে পারি ডাইনি যদি হতো আমার মনে হয় না সেটা খুব অপরাধের কিছু হতো।
কি বলতে চাইছেন বুঝলাম না।
মাধব ভট্টাচার্য কিছুক্ষণ চুপ করে থাকেন। সায়ন বুঝতে পারে তার ভিতরেও মেঘ জমে আছে, বহুদিনের জমা মেঘ। আজ বৃষ্টি ফোঁটা হয়ে ঝরে পড়বার আগে একটুখানি স্তব্ধ হয়ে আছে সমস্ত কিছু।
আজ থেকে প্রায় বছর ৪০ আগের কথা, আমার বয়স তখন ১৫-র আশেপাশে, গঙ্গারও তাই। ভারী মিষ্টি দেখতে ছিল ওকে, নরম মুখ, একটু মুখ চোরা, খানিকটা ভীতু। গ্রামের দিকে সে বয়সে তখন মেয়েদের বিয়ে হয়ে যেত, গঙ্গার কিন্তু বিয়ে করার কোনো ইচ্ছে ছিল না। ওর ছিল গ্রামাফোনে গান শোনার শখ, এছাড়া সারাদিন বই পড়ত আর জঙ্গলে ঘুরে ঘুরে বেড়াত। বাকি জগতের আর কোনো কিছুর প্রতি টান ছিল না তার। তবে ওর প্রতি দৃষ্টি ছিল অনেকের। সুন্দরী অবিবাহিত মেয়ে এবং স্বাধীন হয়ে ঘুরে বেড়ালে আর পাঁচটা সমাজে যা হয় তাই হল। কিছু খারাপ লোকের দৃষ্টিতে পড়ে গেল। এইরকমই কোনো শীতের রাত, আমি মন্দির থেকে ফিরছি পায়ে হেঁটে। সেদিন গঙ্গার বাড়ির সামনে দিয়ে ফিরছিলাম, হঠাৎ খেয়াল করলাম একটা চাপা চিৎকারের শব্দ আসছে। ভালো করে কান পাতলেই বোঝা যায় তার মধ্যে কয়েকটা কুকথাও মিশে আছে। আমি আরেকটু এগোতেই দেখতে পেলাম গ্রামের জনাচারিক লোক মিলে চ্যাং দোলা করে গঙ্গাকে তুলে নিয়ে যাচ্ছে, ওকে মারছে, কনুই দিয়ে গলা চেপে ধরেছে। আমি ওদের পিছু নিলাম, দেখলাম জঙ্গলের দিকে যাচ্ছে ওরা। তখনও বুঝতে পারিনি উদ্দেশ্য কি ওদের। জঙ্গলের ভিতরে গঙ্গার নিজের হাতে তৈরি করা একটা ছাউনি আছে, মাঝে মাঝে রাতের দিকে সেখানে গিয়ে বসে থাকতো। লোকগুলো ওখানেই নিয়ে গেল গঙ্গাকে।
আমার তারপর ওকে লাঠি মেরে মেরে অবশ করে ওর জামা কাপড় তিনি ছিঁড়ে ফেলে দিল। তারপরে একজন একজন করে আমি সেদিন গাছের আড়াল থেকে সবটা দেখেছিলাম, কিন্তু কিছু করতে পারিনি ভাই। ওরা ওখানেই গঙ্গাকে ফেলে রেখে চলে গেছিল, আদমরা অবস্থা, প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে গেছিল হয়তো। ওরা চলে যেতে আমি পায়ে পায়ে ওর কাছে গিয়ে বসেছিলাম। গঙ্গা কোন রকমে গোঙাচ্ছিল, বনের জন্তুগুলো সেদিন সবাই এসে জড়ো হয়েছিল ওই ছাউনিটার আশেপাশে। সেদিন ওরা সবাই কাঁদছিল যেন, আর আমিও ভেবেছিলাম ও বাঁচবে না, কিন্তু গঙ্গা বেঁচে গেল। আমি বাড়ি অব্দি নিয়ে এসেছিলাম, সেটার বর্ণনা চেয়েও না পারব না। তারপর ডাক্তার ডেকে
সায়নের কপালের পাশের রগগুলো দপদপ করতে শুরু করেছে। প্রচন্ড রাগে চলমান ভ্যানের উপরেই একটা ঘুষি মারে সে।
ওই জানোয়ারগুলোর বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া হয়নি,
কে করবে? একটা বিচার সভা বসেছিল গ্রামে, গঙ্গা কাউকেই চিনতে পারেনি।
আর আপনি, আপনি তো দেখেছিলেন।
খুব অন্ধকার ছিল বাবা সেদিন, সত্যি কারো মুখ দেখতে পাইনি, শুধু গলার আওয়াজটুকুনি এখনো শুনতে পাই। ৪০ বছর আগের ঘটনা, তারা কেউ হয়তো আজ আর বেঁচে নেই।
আপনি সেদিন গঙ্গার বাড়ির সামনে দিয়ে ফিরছিলেন কেন? মন্দির থেকে আপনার বাড়ি যাওয়ার রাস্তা তো ওদিকে নয়। ও গ্রামোফোনে গান শুনত, বই পড়ত, এগুলো তো আপনার জানার কথা নয়। অথচ আপনি,
মাধববাবু, আপনি গঙ্গাকে ভালোবাসতেন, তাই না?
মৃদুস্বরে মেঘ ডেকে ওঠে। কিছু বলার সুযোগ পান না পুরোহিত মশাই, তার আগেই ভ্যানটা এসে দাঁড়িয়েছে দিলীপ দস্তিদারের বাড়ির সামনে। ওকে বাড়ি শ্রেণী অবধি পৌঁছে দিয়ে আবার উঠে পড়ে ভ্যানে। কুসুম ছুটে এসে সায়নের একটা হাত চেপে ধরে।
দাদা, ও দাদা, কি হয়েছে গো তোমার?
কিছু না রে, একটু পড়ে গেছি।
চলো আমি তোমাকে ঘরে দিয়ে আসি।
পাকা বুড়ি কোথাকার, একাই চলে যাবো, যাতে ভেতরে যা।
কাক ভেজা অবস্থাতেই দোতলায় গিয়ে নিজের ঘরের চাবি খুলে আবার দরজাটা বন্ধ করে দেয় সে। খাটের উপর দেওয়ালে হেলান দিয়ে বসে আছে মৌলি, দেখে বোঝা যায় একটু আগেই স্নান করেছে। গায়ে একটা ফিনফিনে সুতির জামা আর ট্রাউজার, মাথার চুল খোলা। কোথা থেকে যেন অদ্ভুত মিষ্টি একটা গন্ধ আসছে। সায়নের দিকে তাকিয়েই তার মুখে একটা আনন্দের হাসি খেলে যায়। ভুরু তুলে বলে,
আপনি জানেন না ঘরে একটা মেয়ে থাকলে ঘরে নকনা করে ঢুকতে নেই।
সায়নের শরীর ঝিমিয়ে আসে, তাও ও গলায় জোর এনে বলে,
আপনি কে?
যে ঘরে ঢোকে পরিচয় তাকে দিতে হয়, যে ঘরে ছিল তাকে নয়।
সায়ন খোঁড়াতে খোঁড়াতেই এগিয়ে যায় ওর দিকে।
আমার প্রশ্নগুলোর উত্তর আমার এক্ষুনি চাই। আধ ঘন্টা আগে আপনার এই এই শরীরটা আমি শ্মশানের চিতার আগুনে পুড়ে যেতে দেখেছি, তাহলে আপনি কে?
আমরা যা দেখি তা সবকিছু কি সত্যি হয়?
কথা বলি বিছানা থেকে উঠে পড়ে মৌলি। ওর ঠিক পাশেই একটা গামছা রাখা ছিল, সেটা নিয়ে সায়নের দিকে ও এগিয়ে আসে। গামছাটা মাথার উপর রেখে ও মাথাটা মুছিয়ে দিতে দিতে বলে,
দেখুন তো একেবারে কাক ভেজা হয়ে গেছে। এই রামেগঞ্জে এসে ঠান্ডা লাগালে যত্নকে নেবে? আপনার বিলু জেঠু?
হঠাৎই একটু আগে দেখা মৌলির মৃত মুখটা মনে পড়ে ওর, বুকের ভেতরটা ডুকড়ে ওঠে। চোখ দুটো নিশ্চল, মুখটা খোলা, একটু স্পর্শ করতে পেরেছিল সায়ন। সমস্ত শরীর জুড়ে একটা গভীর শীতলতা শিউরে উঠেছিল। এখন হঠাৎ করে কান্না পেয়ে যায় ওর, দুহাতে আঁকড়ে ধরে মৌলিকে।
আমার খুব কষ্ট হচ্ছে মৌলি, তোমাকে ওইভাবে দেখব আমি কখনো ভাবিনি। তুমি যেই হও, যেই হও, আমি তোমাকে হারাতে পারবো না।
শক্ত হাতে ওর মাথাটা ভালো করে মুছিয়ে দেয় মৌলি। তারপর বুক থেকে ওর মুখটা তুলে ধরে থুতনিতে আঙুল রাখে। ওর কপাল, চোখ, নাক, চিবুক স্পর্শ করে যায় মৌলির চোখের দৃষ্টি। ও বলে,
আমাকে আটকে রাখার চেষ্টাটা তোমার কৌতূহলের থেকেও বেশি, তাই তো?
আমার কোনো প্রশ্নের উত্তর চাই না, কিছু চাই না, শুধু তুমি বলো তুমি আমাকে
ভালোবাসি কিনা।
ওর চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করে মৌলি। ওর একটা হাত সায়নের বুকের উপর নেমে আসে।
না, তুমি বেঁচে আছো নাকি?
মৌলি উত্তর দেয় না, ওর বুকে মাথা রেখে বলে,
ভালোবাসা না বেঁচে থাকা, কোনটা অলৌকিক শায়ন বাবু? আমি বেঁচে আছি এটা অলৌকিক, নাকি আমি ভালোবাসি এটা অলৌকিক?
তুমি কি বলছো তো কিচ্ছু বুঝতে পারছি না।
পারবে, কয়েকদিনের মধ্যেই বুঝতে পারবে। তোমার সঙ্গে চিরকাল আমি থাকতে পারবো না, কিন্তু তোমার সব প্রশ্নের উত্তর না দিয়ে আমি কোথাও যাব না।
ওর হাত ধরে ওকে জানলার সামনে টেনে নিয়ে আসে মুভি, তারপর একটা হাত বাড়িয়ে দেয় বাইরের দিকে। টিপটিপ বৃষ্টি ফোঁটা ওর ভরসা হাতে পড়ে আবার চুঁইয়ে পড়তে থাকে মাটির দিকে। দুজনের হাত একে অপরের ওপর আশ্রয় নেয়। জলের ফোঁটা যেন সম্পৃক্ত করতে চায় দুটো হাতকে।
আচ্ছা, কাল আমাকে একটা জায়গায় নিয়ে যাবে?
বাইরে? কোথায়?
আমাদের সেই রকেটটার কাছে, খুব দেখতে ইচ্ছে করছে ওটা।
কি করবে ওখানে গিয়ে?
রকেট নিয়ে যা করে মানুষ, অন্য জগতে পাড়ি দেয়।
আর কেউ যদি তোমাকে দেখে ফেলে? এতদিন গ্রামে ডাইনি ছিল, এবার ভূতের গুজব রটবে।
তোমার এমন কোনো জামা নেই যাতে মুখ ঢাকা যায়? বলো না, নিয়ে যাবে না?
উপরে নিচে মাথা নাড়ে সায়ন। ওর মনে হয় মৌলি সত্যি বশ করেছে ওকে। ও কাছে থাকলে নিজের ইচ্ছায় চলতে পারে না, যত কাছে আসে তত অক্ষম মনে হয় নিজেকে।
তোমার মায়ের সঙ্গে কি হয়েছিল আমি জানি।
শুধু একটা জানো, ভুলে যাও ওসব, এসো তোমাকে শান্ত করে দিই।
সায়নের ঠোঁট দুটো মৌলির গলার কাছে এসে আশ্রয় নেয়। সেই পরিচিত সুরটা গুনগুন করে মৌলি।
চোখটা বন্ধ কর, আমাকে অনুভব করতে পারছো শ্যাম বাবু? দেখো তো।
দুহাত দিয়ে মৌলির শরীর স্পর্শ করে সায়ন। এখন অদ্ভুত শিহরণ ছড়িয়ে যাচ্ছে ওর শরীরময়। গলা, ঘাড়, পিঠ, কোমর সব জায়গায় অজানা শীতলতা এসে ভর করছে। এ শীতলতা মৃত্যুর নয়, প্রশান্তির। সায়নের মনে হয় ও যেন জন্ম থেকে স্পর্শ করে আছে এই শরীরটা। ওর হাতটা মৌলির মুখে উঠে আসে, ওর ঠোঁটের ওপর আঙুল রাখে সায়ন। বৃষ্টি ভেজা জলে মৌলির গোলাপের পাপড়ির মতো ঠোঁট ভিজে আছে।
বেঁচে থাকাটাই অলৌকিক শ্যাম বাবু, এই পৃথিবীর সমস্ত বেঁচে থাকা অলৌকিক। বেঁচে থাকা আর ভালোবাসা আলাদা কিছু না।
একটি মাত্র শব্দ সায়ন চিনতে পারে। এই অলৌকিক গ্রামে, এই রক্তাক্ত পটভূমিতে হাজার হাজার উত্তরহীন প্রশ্নের মাঝে একটা প্রশ্নের উত্তর পেয়ে যায় সায়ন। সে ধীরে ধীরে ঠোঁট ডুবিয়ে দেয় মৌলির ঠোঁটে। বাইরে বৃষ্টির ঝমঝম শব্দ বেড়ে ওঠে। মৌলির চুল চুঁইয়ে জল পড়তে থাকে মেঝেতে। একসময় সেটাও মিশে যায় সায়নের শরীরে। জননীর গর্ভের মতো নিরাপত্তা এসে গ্রাস করে নেয় সায়নকে। বাইরে ওদের হাত এখনো ভিজতে থাকে। সায়নের মনে হয় ওর আত্মাকে শরীর থেকে টেনে বার করে সে জানলা দিয়ে কোথায় যেন ভাসিয়ে দিয়েছে। একটু আগে ঠিক যেভাবে ওর মৃতদেহটা ছিল, সেইভাবে ওদের প্রাণহীন দুটো শরীর ডুবে থাকে।
শুনছেন গপ্প মিরে ঠেকের আজকের গপ্প, শায়ক আমানের লেখা কুয়াশার ফুল দ্বিতীয় ও শেষ পর্ব। এখনো যদি ঠেকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু ঠকবেন। সাবস্ক্রাইব টু মাই অফিসিয়াল চ্যানেল অ্যান্ড ডু নট ফরগেট টু ক্লিক অন দ্য বেল আইকন ফর নোটিফিকেশন। নিজে তো শুনছেন, সঙ্গে বন্ধুদেরও জানান। প্রত্যেক শনিবার রাত 9টায় আমি মীর নিয়ে আসি গপ্প মিরে ঠেক, আপনার গপ্পের প্লে লিস্ট। তাহলে বাকিটা শোনা যাক।
বুকের কাছে একবার স্ট্র্যাপ করা হয়েছে।
রিপোর্ট পড়ে নিয়ে সেটা টেবিলের উপর রেখে বলল সঞ্জয়। ও ঠিক উল্টো দিকেই বসে আছেন ইন্সপেক্টর গাঙ্গুলি। তিনি আগেই চোখ বুলিয়ে নিয়েছেন রিপোর্টে, গালে হাত রেখে বললেন,
তার মানে কি দাঁড়াচ্ছে তাহলে?
কাল ওই লোকগুলোর হাত থেকে গঙ্গাই ওকে ছাড়িয়ে নিয়ে যায় এবং তারপর ভুলিয়ে ভালিয়ে বাড়িতে নিয়ে গিয়ে ওকে খুন করে বাড়ি থেকে বেরিয়ে যায়।
প্রশ্নগুলো কিন্তু থেকেই যাচ্ছে সঞ্জয়, ওইভাবে দুটো মানুষকে গঙ্গা মারল কি করে? এবং দ্বিতীয় কথা, তার মতো বয়সের এক মহিলা ওই উঁচু লফটে একটা মানুষের দেহ লুকিয়ে রাখল কি করে? তাছাড়া যদি গঙ্গা ওকে খুন করবে ভেবেই থাকে তাহলে নিয়ে যাওয়ার দরকার কি ছিল? ওখানেই তো খুন করে রেখে আসতে পারত।
কিন্তু স্যার, রিপোর্ট অন্য কথা বলছে, খুনটা ওখানে হয়নি, হয়েছে অন্য কোথাও এবং সম্ভবত মাটিতে। খুন করার পর ওর বডিটা তুলে নিয়ে গিয়ে ওপরে রাখা হয়েছে, হ্যাঁ, যে কারণে লফটের মধ্যে রক্তের ট্রেসটাও কম।
তোমার কি মনে হয়?
হয়তো প্রথমে খুন করবে বলে ভাবেনি, বাড়ি ফিরে মেয়েটা বলেছে যে সে সব গোপন কথা ফাঁস করে দেবে, তখন তাকে বুকে ছুরি মেরে খুন করেছে, আর তারপর হয়তো অন্য কাউকে দিয়ে লাশটা।
মেয়েটা যদি কথা বলেই দিতে চাইতো তাহলে সারা রাত অত্যাচার সহ্য করতে করতে অনেক আগেই বলে দিতে পারত। কখন ওর মা ওকে উদ্ধার করবে তারপরে গিয়ে বলবে, এটা একটু অসম্ভব লাগছে না? না সঞ্জয়, গঙ্গা না ধরা পড়া অবধি কিছু করা সম্ভব নয়। বাই দ্য ওয়ে, তার কোনো খবর?
উল্টো দিকে দেওয়ালের কাছে একজন কনস্টেবল দাঁড়িয়েছিল, সে এবার দুপায়ে গিয়ে এসে বলল,
স্যার, গ্রামের কটা লোক বলেছে তারা নাকি জঙ্গলের দিকে গঙ্গাকে হেঁটে যেতে দেখেছে, আর তাছাড়া গ্রামের একটা বছর 15 ছেলে উধাও হয়েছে, তাকেও নাকি গঙ্গায় নিয়ে গেছে।
15 বছর? এটা তো প্রোফাইলের সঙ্গে মিলছে না। নাম কি?
মণিকান্ত মণ্ডল, মা বাপ মরা ছেলে স্যার। বাড়ির লোক বলছে সে নাকি মাঝে মধ্যেই বাড়ি থেকে বেরিয়ে এদিক ওদিক চলে যেত, কাল রাতেও গেছিল কিন্তু তারপর আর ফিরে আসেনি।
সঞ্জয় আরেকটা রিপোর্ট গাঙ্গুলি সামনে ফেলে বলেন,
এই যে এটা দেখুন স্যার, সমীরণ মিত্রর রিপোর্ট।
ইদানিং একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেছে সঞ্জয়, অপরেশ গাঙ্গুলি এই কেসে কিছু বিশেষ বিশেষ লিডকে একেবারেই চেজ করছেন না, যেন সেগুলোর অস্তিত্বই দেখতে পাচ্ছেন না। ও কয়েকবার মনে করানোর চেষ্টা করেছে কিন্তু অপরেশ উল্টে ওর উপর খেপে গিয়ে ওকেই দু কথা শুনিয়ে দিয়েছে। যেমন এই সমীরণ মিত্রে, যার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল, তার কাছ থেকেই একটা লিড নিয়ে এসেছিল সঞ্জয়, স্যার দেখেও দেখলেন না যেন।
গঙ্গার বাড়িতে পাওয়া ছুরির সঙ্গে ব্লাড স্যাম্পল মিলছে?
সেটাই তো আশ্চর্য স্যার, গঙ্গার ছুরিতে কোনো ব্লাড স্যাম্পলই নেই, ওটা দিয়ে কাউকে খুন করা হয়নি।
তাহলে মিত্র খুন হলো কি দিয়ে?
ফাইল থেকে একটা বিশেষ কাগজ ইন্সপেক্টরের দিকে এগিয়ে দেয় সঞ্জয়।
পোস্টমর্টম রিপোর্ট বলছে প্রচন্ড রাগের বশে শক্তিশালী হাতে ছুরি দিয়ে মারা হয়েছে, ছুরিটা অন্তত ফুট দেড়েক লম্বা আর খুব ধারালো, হাড়গুলোকে প্রিসাইসলি কেটেছে। তবে আরো একটা জিনিস গোলমাল লাগছে স্যার।
আবার কি গোলমাল?
স্যার, মোটামুটি গোটা স্ট্যাবিং এর ঘটনাটা ঘটেছে বড় জোর 1.5 কি 2 মিনিটের মধ্যে, মোট 45 বার আঘাত। এবার ধরুন 150 সেকেন্ডের মধ্যে দুটো মানুষকে 45 বার ছুরি মারা মুখের কথা নয় স্যার, খুনি শরীরে অসম্ভব শক্তি তো ধরেই এবং যতদূর সম্ভব তার দু হাত সমান চলে।
অর্থাৎ খুনি একটি দানব?
আমার মনে হচ্ছে গঙ্গা নিশ্চয়ই সোশিওপ্যাথ। ইন্টারনেটে পড়েছি স্যার, বিভিন্ন সময়ে নানা রকম মানসিক ট্রমা থেকে এই ব্যাপারটা জন্মায়। তাছাড়া ওর বাড়িতে যে সমস্ত বইপত্র আছে সেগুলো পড়ে দেখা যাচ্ছে ডাইনিদের বিষয় নিয়ে ওর বেশ ভালো পড়াশুনো ছিল, সেখান থেকেই হয়তো ওর নিজের ভেতরে ডাইনি হয়ে ওঠার একটা টেন্ডেন্সি জন্মায়। হয়তো ডাইনিদের মতো সন্দেহের বশে ওর উপরেও কোনো টর্চার গোছের কিছু হয়েছিল, ব্যাপারটা সেখান থেকেই ঘটে। আর সঙ্গের মেয়েটি প্রথম থেকেই সবকিছু জানত, কিন্তু ভয়ে হোক কিংবা আনুগত্যে এসব কথা কিছুই সে বলেনি। প্রশ্ন তাহলে কেবল দুটো থাকছে স্যার, গঙ্গার গায়ে এমন অমানুষিক শক্তি এলো কি করে, আর সে এখন আছে কোথায়?
বাইরে বৃষ্টির ঝমঝম শব্দ বেড়েই চলেছে। সারাটা বিকেল দরকারি কাগজপত্র আর ফাইল ঘেঁটে কেটে যায় ইন্সপেক্টর গাঙ্গুলির। কিছুতেই মাথার ভেতরে হিসেব মিলিয়ে উঠতে পারছেন না তিনি। নাওয়া খাওয়া মাথায় উঠেছে, প্যাকেটের পর প্যাকেট সিগারেট উড়ে যাচ্ছে চোখের সামনে। রাতখানিক বাড়তে ইন্সপেক্টর গাঙ্গুলি ছেড়ে উঠে পড়েন। ঠিক সেই সময় একজন কনস্টেবল ওর ঘরে ঢুকে আসে।
স্যার, গ্রামের একজন আপনার সঙ্গে দেখা করতে চায়।
আমার সঙ্গে? কি নাম কি?
বলছে গুপি।
ও ঠিক আছে, পাঠিয়ে দাও।
কনস্টেবল বেরিয়ে যাওয়ার মিনিট খানেকের মধ্যেই গুপি এসে চেয়ার টেনে বসে। এ থানায় প্রতিনিয়ত যাতায়াত আছে গুপির। গাঙ্গুলি নিযুক্ত করা খোঁচরদের মধ্যে গুপি একজন। ইন্সপেক্টর গাঙ্গুলি ওর উল্টো দিকে বসে পড়ে একটা সিগারেট অফার করে জিজ্ঞেস করেন,
ব্যাপার কি? বলছিলে কাল কি সব খবর দিতে আসবে?
স্যার, স্যার ভেবেছিলাম কালকেই ভালো করে খোঁজ নিয়ে আসব, কিন্তু তার আগে আরো বড় একটা জিনিস জানতে পেরেছি স্যার।
বেশ, ছোটটাই আগে বলো।
স্যার, স্যার ওই আজকে একটা জিনিস দেখতে পেলাম স্যার। আজকে বিকেলে ওই গুপ্তদের বাড়ির খেজুর গাছে উঠতে বলেছিল ডাব পাড়তে। বৃষ্টি পড়ছিল, তাও উঠেছিলাম। আমি তখন একটা জিনিস দেখতে পেয়েছি স্যার। দিলুবাবুর দোতলার জানলা থেকে না ওই দুটো হাত বেরিয়েছিল, একটা ছেলেদের হাত আর একটা মেয়েদের হাত।
তাতেই বা হয়েছেটা কি?
ওখানে মেয়েদের হাত থাকার কথা নয় স্যার, ও ঘরে তো শুধু ওই নতুন যে ছেলেটা এসেছে সে একা থাকে।
গাঙ্গুলি কথাটা বিশেষ পাত্তা দেন না, ভাবেন কাঁচা টাকার লোভে যা হোক একটা কিছু বলছে গুপি।
আমি আমি স্পষ্ট দেখেছি স্যার, একটা হাত ছেলের একটা মেয়েদের।
হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। এছাড়া?
এবারই তো আসল খবর স্যার।
বাঁ হাতটা টেবিলের ওপর তুলে হাত দিয়ে একটু ইশারা করে গুপি, কিছু টাকা দরকার ওর, এই মুহূর্তে টাকার প্রেশার যাচ্ছে। পকেট থেকে মানি ব্যাগ বের করে দুটো একশো টাকার নোট ওর দিকে এগিয়ে দেন ইন্সপেক্টর গাঙ্গুলি।
বলো এবার।
গঙ্গা কোথায় আছে আমি জানি না স্যার, তবে একটা কথা আপনাকে আমি নিশ্চিত করে বলতে পারি, মৌলিকে ওর মা খুন করেনি স্যার।
তাহলে কে করেছে?
চারদিক দেখে অপরেশ গাঙ্গুলির দিকে ঝুঁকে খুব সাবধানে গুপি নামটা নেয়।
পুরোহিত মশাই।
বুড়ো বটের তলায় তাস খেলতে বসেছিল চারজনে, তিনজনের হাতে গাঁজার কলকে, অন্য হাতে আটটা করে তাস। ধোঁয়ায় ভরে ওঠে বটতলা। এই তাসের আসরের নেতা যদুনাথ, খেলায় বরাবর সেই যেতে, ফলে তার সাগরেদ করা হয়েছে নিমাইকে। সে নতুন খেলতে শুরু করেছে, বুদ্ধিশুদ্ধি একটু কম, স্মৃতিশক্তিও ততটা পাকাপোক্ত নয়, তবে নেশাটা জমেছে ষোলো আনা। ডাইনি আতঙ্কে রাতের দিকে গ্রামের লোকজন তেমন ঘর থেকে বেরোচ্ছে না, কিন্তু এই চারজনে না বেরিয়ে উপায় নেই। রোজ মাঠে ঘাটে কাজ করার পর তাস খেলা ওদের নেশা, সেই সঙ্গে ভরপুর গাঁজায় দম। ঘরে বসে যদি বা তাস খেলা চলে, গাঁজা টানা যায় না, সকলেরই সংসার আছে। তবে আজ সকলেই যেন একটু অন্য মনস্ক, থেকে থেকেই পিছন ফিরে দেখছে, রঙের কার্ড ভুলে যাচ্ছে কেউ কেউ। কার্ডের পাশে একটা উজ্জ্বল হ্যারিকেন রাখা। বটতলার আশেপাশে ওদের চারটে দৈত্যাকৃতি ছায়া তৈরি হয়েছে, সেগুলো মাঝে মাঝে যেন জীবন্ত হয়ে ওদের নড়াচড়া ভুলে নিজেরাই খানিক নড়ে উঠছে। সামান্য ডালপালা ভাঙার আওয়াজে ত্রস্ত হয়ে পিছনে ফিরে তাকাচ্ছে কেউ কেউ।
এই কে বে, তোর অত ভয় যে গেলে তুই ঘর থেকে বেরোস কেন?
পাকা খেলোয়াড় যদুনাথ আশপাশ থেকে মন ঘুরিয়ে তাসের দিকে তাকায়। ভালো হাত পেয়েছে, গোলাম, চোদ্দ দুটোই মজুত।
কোন সোরে বাচ্চা তাস বিলেছিস রে? হ্যাঁ তুই না, খেলা হচ্ছে 29 আর তুমি দড়ি গুঁজে দিয়েছ।
অন্যদিক থেকে হরেন প্রতিবাদ করে ওঠে,
তুই পিনাকি দেখেছিস?
চারটে তাস প্রায় ছিনিয়ে ওর হাত থেকে টেনে নেয় হরেন।
তারপর ভালো করে তাকিয়ে দেখে সত্যিই তো একেবারে ডান দিকে একটা হরতনে দুই ঝলমল করছে। যদুনাথ এবার তাসটা নিজের হাতে নেয়। নেশা করলেও তার দৃষ্টি এখনো স্বচ্ছ আছে। তাসের দিকে তাকিয়ে ভুরু কুচ করে, কোথায় দূরি, টেক্কাই আছে তো, লালপান টেক্কা। কিন্তু তাসটা হাতে নিয়ে সে থমকে যায়। আগের দুজনের ভুল দেখার কারণটা সে বুঝতে পেরেছে। গাঁজার ঘোলাটে দৃষ্টিতে তারা একটা ফোঁটার জায়গায় দুটো দেখেছে, কারণ তাসের উপর এই মুহূর্তে একটা নতুন ফোঁটা যোগ হয়েছে এবং সেটা তরল। তার নিচের দিকটা সরু হয়ে গড়িয়ে আসার ফলে পান পাতার মতো দেখাচ্ছে। আঙুল দিয়ে সেই ফোঁটা স্পর্শ করে নাকের কাছে আনতেই তাসটা যদুনাথের হাত থেকে খসে পড়ে।
এটা কি?
ফোঁটাটার শুধু যে রং লাল তাই নয়, সেটা রক্ত। কিন্তু তাসের উপর কি করে? ভজা যেখানে বসে আছে তার ঠিক মাথার উপরেই গাছের একটা ঝাঁকড়া ডাল। অন্ধকারে কুপ কুপ করছে তার মাথাটা, ডালপালার জটা জালে ভরে আছে চারিদিক। যদু কাঁপা কাঁপা স্বরে ডাক দেয়,
ভজা রে, তোর মাথার উপর কি দেখ রে?
এতক্ষণে ভজা নিজেও লক্ষ্য করেছে তার পায়ের কাছে কয়েক ফোঁটা রক্ত পড়েছে। অন্তত কিছুক্ষণ ধরে পড়ছে রক্তটা, তার গাঁজার নেশা কেটে যায়। চারজনে এবার ছিটকে এসে পাশাপাশি দাঁড়িয়ে পড়ে। যদুনাথ থমথমে কাঁপা গলায় ডাক পড়ে,
গাছের মাথা কে?
উপরে কুয়াশা জমাট হয়ে আছে, হ্যারিকেনের হলুদ আলো গাছের মাথায় যেতে যেতে ফিকে হয়ে কমলা হয়ে গেছে। প্রাচীন মহাবৃক্ষের মতো রহস্যের ঘন অন্ধকার জমাট বেঁধে রয়েছে সেখানে। চার জোড়া চোখ সেই অন্ধকারের দিকে স্থির। চারজনেই বুঝতে পারে এক্ষুনি উপর থেকে কিছু একটা নেমে আসবে, কিন্তু পালাতে চেয়েও পালাতে পারছে না ওরা। কয়েক সেকেন্ড পর কিছু একটা গাছের ডাল থেকে নেমে আসে নিচের দিকে। একটা বাচ্চা ছেলে দুটো পা দেখতে পায় প্রথমে। ধীরে ধীরে গোটা শরীরটা আড়াল ছেড়ে বেরিয়ে এলে দেখা যায় ছেলেটার সমস্ত শরীর থেকে টপটপিয়ে রক্ত পড়ছে, যেন আপাত মস্তক রক্তে স্নান করানো হয়েছে ওকে। তবে গায়ে ক্ষত কিংবা মুখে কোনো যন্ত্রণার চিহ্ন নেই। থরথরিয়ে কেঁপে ওঠে ওরা চারজন। এমন বিকট একটা মূর্তি ওদের রক্ত উজ্জ্বল করে দেয়। তাও যদুনাথ সাহস এনে জিজ্ঞেস করে,
কে কে তুই, ওইখানে কি করছিস?
খেলা দেখছিলাম তো, তোমরা ওই নিচে বসে তাস খেলো, আমি দেখি। আমিও তাস খেলতে শিখে গেছি জানো।
কিন্তু তোর সারা গায়ে এত রক্ত কেন? কার রক্ত?
রক্তকে আবার তোমাদের ভয়? ধুস, তোমরা রক্ত আগে দেখোনি নাকি?
তুই ওখানে কি করছিস? নিচে নেমে আয় এক্ষুনি, নিচে নেমে আয়।
নামলে কিন্তু ভয় পাবে তোমরা।
হঠাৎ করেই একটা ছোট ঝাঁপ মেরে নিচে নেমে আসে মনি। ওর পায়ের ঠিক নিচে হ্যারিকেন জ্বলছিল। একটু হেসে আচমকা হ্যারিকেনটা একটা লাথি মারল সে। একটু দূরে ছিটকে গিয়ে পড়ল সেটা, আর সঙ্গে সঙ্গে গোটা জায়গাটাকে ঘিরে ঘন অন্ধকার নেমে এল। আলোর একমাত্র উৎস বন্ধ হয়ে
যায়। কিছু কাজ তো অন্ধকারের জন্যও দূরে রাখতে হয়।
কথাগুলো কোন দিক দিয়ে আসছে তা বোঝা যাচ্ছে না। ওদের মনে হয় ওদের ঘিরে অনেকগুলো অস্তিত্ব যেন ছুটে দৌড়ে বেড়াচ্ছে। চাপা হাসি শব্দ আসছে বাতাসে ভেসে। একটু আগে মনে করা প্রশ্নটা এখনো প্রতিধ্বনিত হচ্ছে। বাঁ পাশ থেকে মচ করে একটা আওয়াজ এলো। যদুনাথ পকেট থেকে দেশলাই বার করে জ্বালিয়ে সেদিকে তুলে ধরল। নিমাই তাকিয়ে আছে ওর দিকে, চোখে দৃষ্টি আতঙ্কে ভরা। যদু গলা তুলে কিছু বলতে যাচ্ছিল, তার আগেই খেয়াল করল ওর গলার কাছ থেকে অজস্র সরু রক্তের ধারা নামছে। পরক্ষণেই বুঝতে পারল, না, ওটা গলা নয়, ঘাড়। কেউ এক মোচড়ে নিমাইয়ের মাথাটা পিছন দিকে ঘুরিয়ে দিয়েছে। দেশলাইটা আবার জেলে উপরে তুলে ধরে যদুনাথ। কাউকে দেখা যাচ্ছে না। ভয়টা দামামার মতো ওর বুকে বাজতে থাকে। হঠাৎ পায়ের কাছে কিসে যেন হোঁচট খায় যদু। চোখ নামিয়ে নিচে তাকাতে দেখে ভজা পড়ে আছে মাটিতে। তার শরীরের একটা দিক অন্ধকার, অন্যদিকে হ্যারিকেনের আলো গিয়ে পড়েছে। চোখ বিস্ফারিত। ভজার হাত ধরে টানতে গিয়েই থমকে গেল যদু। শরীরটা মাছের মতো মাঝখান থেকে কাটা, একটা হাত, একটা পা, একটা চোখ নেই।
সবাই তো মরে গেল জেঠু, তুমি একা একা বেঁচে থেকে আর কি করবে?
যদুনাথ পড়ে আছে মাটিতে। হ্যারিকেনের অল্প আলোয় ও লক্ষ্য করে বাচ্চা ছেলেটা একটা মাঝারি পাথর এনে চাপালো ওর বুকের ওপর, তারপর আরেকটা পাথর, তারপর আরো একটা। ও নড়াচড়া করার ক্ষমতা নেই। কোথা থেকে যেন একটা নীল আলো আসছে, সেটা ক্রমশ গ্রাস করছে ওকে, সেই সঙ্গে পাথরের ওজন। যদুনাথ বুঝতে পারল জমতে থাকা পাথরের ভার ক্রমশ ওর পাঁজর ফাটিয়ে ফুসফুসটাকে থেঁতো করে দেবে। সায়নের সামনে সামনে এগিয়ে চলেছে মৌলি। ওর শরীরের প্রায় কোনো অংশই দেখা যাচ্ছে না, গোটাটা ঢেকে আছে একটা হুডিতে, মুখটা অন্ধকারে ঢাকা। তার ফাঁক দিয়ে মাঝে মাঝে কেবল কপাল বেয়ে নেমে আসা চুল দেখা যাচ্ছে।
আমার ভারী অবাক লাগছে জানো।
কি?
এই কদিন আগে তোমার সঙ্গে আমার দেখা হলো, আর আজ রাত বিরেতে লুকি লুকি ঘুরে বেড়াচ্ছি।
একটা মরা মানুষের সঙ্গে কথা বলছো, সেটা আশ্চর্য নয়?
না না, ওটা নিয়ে আমি এখন ভাবছি না। তুমি আমার সামনে আছো, এটাই যথেষ্ট। হয়তো তুমি আমার কল্পনা, হয়তো আমি ছাড়া তোমাকে আর অন্য কেউ দেখতে পায় না।
যদি দেখতে না পেত তাহলে এভাবে লুকিয়ে থাকার তো কোনো দরকার ছিল না আমার, তাই না?
মাঠের মাঝামাঝি সেই ইলেকট্রিকের পোস্টার কাছাকাছি চলে এসেছে ওরা, তবে সেটা বেয়ে ওরা আজ আর উপর দিকে ওঠে না। কোন রকমে কোমরে ভর দিয়ে একটা রেলিং এর উপরে উঠে বসে সায়ন। মৌলি বসে ওর ঠিক পাশে। মৌলির শরীরে আগের শক্তি যেন আবার ফিরে এসেছে। আগে থেকে অনেকটা শান্ত হয়ে গেছে সে। মুখের উচ্ছ্বাস দেখে মনে হচ্ছে যেন যা চাইছিল তার কিছুক্ষণ পরেই হতে চলেছে। সায়ন জ্যাকেটটা ভালো করে গায়ে জড়াতে জড়াতে বলে,
বলো এবার কি বলার ছিল?
ওর দিকে একটা ফুল এগিয়ে দেয় মৌলি, বলে,
এই না, এটাই এই এলাকায় শেষ ডাইনির ফুল, এ ফুল আর নেই, ফুটবেও না।
তাহলে এরপর থেকে আমাকে কি দেবে?
দেওয়া দরকার পড়বে না, আজকের পর আমাদের আর দেখা হবে না।
মানে?
বলেছিলাম না, আমি চলে যাওয়ার আগে তোমাকে সব প্রশ্নের উত্তর দিয়ে যাব।
আরে কোথায় চলে যাবে?
হাত তুলে ওপরের দিকে ইউটিলিটি পোলের চূড়াটা দেখায় মৌলি।
এই রকেটটা আমাকে যেখানে নিয়ে যাবে, কবে থেকে অপেক্ষা করে আছি বলো তো?
দূর বাবা, সরাসরি বলেই দাও না যে বলবে না, হেয়ালি করছো কেন?
হেয়ালি নয়, একটা জায়গায় যেতে হবে আমাকে। আমরা যা শুরু করেছিলাম সেটাকে শেষ করতে হবে।
কি শেষ করার কথা বলছো? আর তোমরা বলতে, তুমি আর তোমার মা?
আমার মা খুব সাধারণ একজন মানুষ সায়ন বাবু, আমার জন্ম ওর থেকে অনেক অনেক বছর আগে।
তোমার মায়ের আগে তোমার কি আবলতাবল বকছো?
সায়ন একটুক্ষণ কথাটা বোঝার চেষ্টা করে, সব গুলিয়ে যায় ওর। মৌলির হাত চেপে ধরে,
দেখো কার জন্ম কবে, কে কাকে খুন করেছে, কে দায়ী কে নয়, আমি জানতে চাই না।
আমাদের সবার কিচ্ছু যায় আসে না মল্লি, কিন্তু আমি তোমাকে কোথাও যেতে দেবো না, কোথাও না। দরকার হলে আমরা এই গ্রাম ছেড়ে চলে যাব, গোটা পৃথিবী আছে লোকানোর জন্য।
সায়নের হাতে হাত রাখে মৌলি।
কিন্তু আমরা যে কোথাও থেকে পালিয়ে যেতে পারবো না, আমরা পালাতে পারি না।
কথাটা বলে ওর থুতনিতে হাত রেখে মুখটা ওর দিকে ফিরিয়ে নেয় মৌলি। অপলক চেয়ে থাকে ওর চোখের দিকে, যেন বহু যুগের অদেখা আকাঙ্ক্ষা কয়েক সেকেন্ডে মিটিয়ে নিতে চায়।
মনে আছে তুমি বলেছিলে আমাকে ছেড়ে যাবে না?
চলে গেছি কি?
আমি চলে গেলে চলে যাবে?
বিরক্ত হয় সায়ন, ওর হাত দুটো ছাড়িয়ে নিয়ে বলে,
কেউ চলে গেলে অন্যজনের চলে যেতে আর বাধাটা কোথায়? তাছাড়া তুমি কি, কোথায় যাবে, কেন যাবে, আমি তো কিচ্ছু জানি না।
সবকিছু না জানলে যাবে না?
মৌলির কাঁধে মাথা রাখে সায়ন, অনেকক্ষণ কিছু বলে না। শেষে একসময় শিশুর মুখে সদ্য ফোটা বুলির মতো শোনা যায়,
তুমি যেখানে যাবে আমি চলে যাব তোমার সঙ্গে।
মৌলির দুটো হাত সায়নের গলা জড়িয়ে ধরে, সায়নও কাছে টেনে নিতে চায় ওকে। এক অদ্ভুত অজানা অন্ধকারের স্রোতে হারিয়ে যায় ওরা, আর সঙ্গে সঙ্গে কিছু উজ্জ্বল আলো এসে পড়ে ওদের দুজনের মুখের উপর। দূর থেকে মানুষের হট্টগোলের শব্দ শোনা গেল। মৌলি সঙ্গে সঙ্গে মুখের উপর আরো বেশি করে টেনে নেয় হুডিটা। হট্টগোলটা দ্রুত কাছে এসে পড়ে, নিচ থেকে চিৎকার ভেসে আসে, লোকগুলোকে চিনতে পারে সায়ন, এরাই মৌলিকে ধরে নিয়ে গেছিল। প্রভাকরকে দেখতে পায়, আজ ওদের দলটা আরো ভারী, আরো বেশি হিংসা ওদের চোখে মুখে। পুলিশের একটা দল একটু দূরে দাঁড়িয়ে আছে, তাদের হাতে লাঠি আর বন্দুক দু ধরনের অস্ত্রই আছে। সায়ন বুঝতে পারে কোনোভাবে ওদের খবর পেয়ে এই অবধি ধাওয়া করে এসেছে ওরা।
পালাতে হবে আমাদের।
ওর হাতের উপর একটা হাতের চাপ বেড়ে ওঠে, নষ্ট করার মতো সময় আর নেই। এক লাফে রেলিং থেকে নিচে নেমে পড়ে দুজনে। সায়ন একবার দূরত্বটা মেপে নেয়, তারপর মৌলির হাত ধরে দৌড়তে থাকে জঙ্গলের দিক লক্ষ্য করে। দুটো পিস্তলের গুলি ছুটে আসে, সেগুলো লক্ষ্যভ্রষ্ট হয়। সম্মিলিত জনতার দল ওদের ধাওয়া করে। ইটের টুকরো ছুটে আসে ওদের লক্ষ্য করে। জঙ্গলের মাঝের অন্ধকার মাঠ মশালের আলোয় প্রায় উদ্ভাসিত হয়ে উঠেছে। মৌলির ঠিক পেছনে ওকে ঘিরে দৌড়তে থাকে সায়ন। সায়ন বুঝতে পারে ওর দম কমে আসছে।
থামবে না, দৌড়তে থাকো মৌলি।
আর একটু পরেই উল্টে পড়বে মাটির উপরে। একটা গুলি প্রায় ওর জামার হাত ছুঁয়ে বেরিয়ে যায়, আর একটা গুলি এসে লাগে মৌলির কবজির কাছে। যন্ত্রণায় কোকিয়ে ওঠে। সায়ন আরো শক্ত করে ধরে ওকে। প্রায় আছাড় খেয়ে পড়তে পড়তে দুজনে ঢুকে আসে জঙ্গলে। পেছন থেকে চিৎকার শোনা যায়। জঙ্গলের ভেতর ঢুকে খানিকটা দৌড়নোর পর ওরা দুজনে বুঝতে পারে উত্তেজিত জনতার দলটা আর ওদের ধাওয়া করছে না। সম্ভবত জঙ্গলটাকে ঘিরে ফেলেছে ওরা, যে কোনো প্রান্ত দিয়ে বের হতে চাইলেই আক্রমণ করবে। মৌলি একটা পাথরের উপর বসে পড়ে, ওর দিকে তাকিয়ে বলে,
আপনি ঠিক আছেন তো?
সায়ন হাঁপাতে হাঁপাতেই মৌলির হাতের ক্ষতটার উপর ঝুঁকে পড়ে, গলগলিয়ে রক্ত বের হচ্ছে সেখান থেকে।
অনেক রক্ত পড়ছে মৌলি, থামাতে না পারলে
ঘরে মানুষ আবার মরে যাবে, তাই তো?
সায়ন ওর হাত দুটো চেপে ধরে,
রক্ত বইছে তোমার শরীরে, সবাই দেখতে পাচ্ছে তোমাকে, তুমি আমার কল্পনা না।
আশেপাশে তাকিয়ে কি যেন খুঁজতে থাকে মৌলি।
এক ধরনের পাতা পাওয়া যায় এখানে, সেটা লাগালে এখনই রক্তটা বন্ধ হয়ে যাবে।
গ্রামের লোকজন গঙ্গার উপরে খেপেছে তা তো বুঝলাম,
কিন্তু পুলিশের দলটা কি করছে বুঝলাম না।
একজন খেয়ে পেয়েছে একজনকে, সে আরেকজনকে গ্রামের ছেলে মেয়ে বুড়ো বুড়ি সবার কোনো না কোনো ড্রাগ আছে গঙ্গার উপরে, সহজ কাজ।
সায়নের মোবাইলটা এমন সময় বেজে ওঠে, কলটা কেটে দিতে যাচ্ছিল তার আগে নামটা দেখেও থেমে যায়। সেই সাংবাদিক মেয়েটা ফোন করেছে, ও ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে একটা উত্তেজিত গলা শুনতে পায়।
হ্যালো, আমি মজুমদার, কোথায় আছেন আপনি?
গ্রামের অবস্থা ভীষণ খারাপ, গঙ্গাকে পেলেই ওরা।
কিন্তু গঙ্গা ডাইনি নয়, কোনো দিক থেকে হতেই পারে না। বলছি আপনি আমাদের একটা সাহায্য করতে পারেন?
কি কি সাহায্য বলুন।
আমরা এখন যা বলছি সেটা রেকর্ড করে রাখুন, আপনি ছাড়া কেউ আমাদের কথা বুঝতে পারবে না। আমরা জানি না সত্যি খুনগুলো কে করছে, কিন্তু আমাদের ভীষণ বিপদ, কতক্ষণ বাঁচবো জানি না, কিন্তু এই কথাগুলো বলে রাখা ভীষণ দরকার।
বেশ, আমি আমি রেকর্ড করছি, আপনি শান্ত হয়ে বলুন কি হয়েছে।
কাল রাত থেকে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। রাতে আমরা ছাদে বসেছিলাম, হঠাৎ একটা ছেলেকে দেখতে পাই মাঠের উপর দিয়ে হেঁটে যেতে। তার সঙ্গেই জঙ্গলের দিকে গেছিলাম আমরা, কিন্তু তারপর থেকে না আর কোনো স্মৃতি ছিল না আমাদের। সকালবেলা যখন জ্ঞান ফিরল তখন লজের বিছানায় শুয়ে আছি, তখন ব্যাপারটা নিয়ে অত মাথা ঘামাইনি। কিন্তু তারপর তারপর আমরা এক ডাইনির খোঁজে বেলতলার রাজবাড়িতে গিয়েছিলাম, সেখানে স্মৃতিও কিচ্ছু মনে নেই আমাদের। তবে আজকে বিকেলে জানতে পারলাম জমিদার বাড়িতে যিনি থাকতেন তাকে গলা টিপে খুন করেছে কেউ, সঙ্গে তার চাকর কেউ।
তো পুলিশে খবর দিন না, আমাকে বলছেন কেন?
আপনি বুঝতে পারছেন না, আমরা পুলিশে ফোন করেছিলাম কিন্তু ওরা সব বিশ্বাস করবে না। তাছাড়া আমাদের মনে হয় ইন্সপেক্টর গাঙ্গুলির কিছু একটা ব্যাপার আছে, আমরা খোঁজ নিয়ে দেখেছি উনি ঠিকঠাক তদন্ত করছেন না।
মানে?
মানে গঙ্গা যে ডাইনি নয় সেটা প্রমাণ করার অনেকগুলো রাস্তা ওর হাতের সামনেই ছিল, কিন্তু উনি তাতে গা করেননি।
কিন্তু আপনাদের আমাকে দরকার কেন?
আমাদের মনে হয় মিস্টার মজুমদার আমরাই ওনাকে স্ট্র্যাঙ্গল করেছি।
মানে এসব কি বলছেন আপনারা?
ফোনটা এবার প্রত্যয়ের হাতে যায়, তার গলা ভেসে আসে ফোনের ওপাশ থেকে।
আমি বুঝিয়ে বলছি, কালকে আমরা যখন বেলতলায় যাই তখন একটা ডকুমেন্টারির জন্য ফলি সাউন্ড কালেক্ট করছিলাম আমি, ফলে আমার ফোনের রেকর্ডিং বাটনটা অন রেখেছিলাম, পরে সেটা অফ করতে ভুলে যাই। কালকের সারাদিনের গোটা সময়টাই অডিও রেকর্ডিং হয় তাতে, সেটা শুনে আমরা কিছু কথা জানতে পারি।
আমি তো কিচ্ছু বুঝতে পারছি না, কি জানতে পেরেছেন?
দেখুন, আমার মনে হয় আগের দিন রাতে আমাদের উপর একটা অ্যাটাক হয়েছিল, যে সময়টুকু আমাদের স্মৃতি ছিল না সেই সময়টাই আসলে আমাদের ভিতরে অন্য কিছু ঢুকেছিল।
গোটা ব্যাপারটা বুঝতে একটু সময় লাগে সায়নের, ও মৌলির দিকে তাকিয়ে দেখে সে হাতে কি যেন একটা ঘষছে।
ওকে, কিন্তু সেটা আপনারা আমাকে বলছেন কেন?
আরো একটু দূরে সরে এসে প্রশ্ন করে সায়ন। আবার তনুজার গলা শোনা যায়।
বলছি কারণ কথাগুলো আপনার জানা দরকার। আমরা জানতে পেরেছি কালীপদর যে স্ত্রী ওই জমিদার বাড়িতে জমিদারের ছেলেকে দেখাশোনা করত সে ডাইনি ছিল না, সে ছিল জার্মানি থেকে এদেশে চলে আসা এক ডাক্তার। তার কাছে ওয়ালপোর্গা হাসমেনিনের হাত থেকে আসা কিছু ওষুধপত্র এবং পুরনো পুঁথি ছিল। তার যা কিছু ম্যাজিক আর রোগ সারানোর ক্ষমতা সেগুলো কিছু প্রাচীন জ্ঞান ছাড়া আর কিছুই না। দেখুন, কালীপদর বংশধরের ডাইনি হওয়া সম্ভব নয়, কারণ আদৌ তাদের বংশে উইচক্রাফটের প্র্যাকটিস কোনোদিন ছিল না। তবে একটা বই আর কিছু অজানা ওষুধপত্র থাকতে পারে গঙ্গার কাছে, সেগুলো আজ আবিষ্কার হলে।
মানে আপনি বলতে চাইছেন এই গ্রামে যে শিশু চুরি আর খুনগুলো করছে সে?
মৌলির দিকে তাকিয়ে কথাটা শেষ করে সায়ন। তনুজার গলা শোনা যায়।
এই গ্রামে যে সত্যিকারের ডাইনি সে কালীপদর বউয়ের ব্যাপারটা আমাদের জানতে দিতে চায় না, ওয়ালপোর্গা হাসমেনিনের কথাও সে জানতে দিতে চায় না, সেই জন্যই আমাদের শরীরের মধ্যে ঢুকে।
ফোনটা ওপাশ থেকে অজানা কারণেই কেটে যায়। মৌলি কাছে এসে চোখ তুলে তাকায় সায়নের দিকে।
কার ফোন ছিল?
তুমি চিনবে না, আমার পরিচিত, হেল্প করতে পারবে কিনা?
বেশ চলো, এক জায়গায় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা নিরাপদ নয়, সামনে একটা খাদ আছে সেটা পেছনে রেখে হাঁটতে হবে, কেউ ধাওয়া করলে ওদিকে দৌড়তে পারব না।
সামনে কয়েক পা হেঁটে যায় ওরা, খাদের বেশ কিছুটা কাছে এসে পড়েছে। জ্যোৎস্নার আলোতে ভেসে যাচ্ছে চরাচর, খাদের ভিতরের অন্ধকার ফিকে হয়েছে সেই আলোতে।
দুজনে হাঁটতে থাকে কোনো এক অজানার উদ্দেশ্যে। শীতল বাতাসের স্পর্শ ওদের আরো কাছে এনে দেয়। ঠিক সেই মুহূর্তে আবার তীব্র আলো এসে পড়ে ওদের গায়ে। গাছের পাতার উপর একদল মানুষের পায়ের আওয়াজ শোনা যায়, সেই সঙ্গে প্রভাকরের চিৎকার,
তোদের হাত ছাড়ার পালানোর কোন জায়গা নেই, দেখি তোদের বাঁচাতে কোন ফরিশতা আছে।
এতক্ষণ খ্যাপা নেকড়ের মতো খুঁজতে খুঁজতে কখন যে ওদের ঘিরে ফেলেছে তা ওরা বুঝতেই পারে। সায়ন হাত দিয়ে জড়িয়ে রাখে মৌলিকে, বিপদের আশঙ্কায় শরীর স্থির হয়ে আসে। গাছপালার জটা জল ঢেলে চারটে লোক বেরিয়ে আসে বাইরে।
চারদিক থেকে তোদের ঘিরে ফেলেছি আমরা, এখন হয় খাদে ঝাঁপতে, নাহলে আমাদের কথা শোন, ওই ডাইনিকে আমাদের হাতে তুলে দে, তোকে আমরা ছেড়ে দেব।
সায়নের পিঠে পেছনে মুখ লুকিয়ে নেয় মৌলি।
কিন্তু ওই মাগিকে আজ পুড়িয়ে মারবো আমরা, ওর মেয়েটাকে খেয়েছি, এবার ওকেও সবাই মিলে ঝলসে খাবো। আমাদের বাচ্চা কেড়েছে ওরা, আজ ফয়সলা হবে।
ভীষণ অসহায় লাগে সায়নের, স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। বুঝতে পারে মৌলির হাতটা ওর হাতের মধ্যে কাঁপছে। এই প্রথম মৌলিকে দুর্বল মনে হচ্ছে। ঠিক এই সময় ও লক্ষ্য করে মাটির উপর ওরা যেখানে দাঁড়িয়ে আছে সেই জায়গাটুকু ঘিরে একটা দড়ির ফাঁস পড়ে আছে। ফাঁসের সঙ্গে বাঁধা দড়িটা সোজা নেমে গেছে খাদের গভীরে। মাত্র কয়েক সেকেন্ড, তারপরেই দড়ির ফাঁসটা ছোট হয়ে জড়িয়ে যায় ওর পায়ে। সবেগে খাদের ভেতরে কেউ যেন টেনে নেয় ওকে। ও শরীরটা দড়িতে বাঁধা পুতুলের মতো নামতে থাকে খাদ বেয়ে নিচের দিকে। এই অদ্ভুত অপ্রত্যাশিত দৃশ্যে হকচকিয়ে গেছিল লোকগুলো। সেই সুযোগে ওদের একজনকে ঠেলে দিয়ে দুরন্ত হরিণের মতো কোথায় যেন দৌড় মারল মৌলি। এদিকে সায়নের পায়ে দড়ির টান ধরে, খাদের গভীরে নেমে যেতে যেতে একটা হ্যাঁচকা টানে থেমে যায় ওর শরীর। মাথার উপরে আকাশের তারা টিমটিম করছে। একটা খোলা জায়গার উপরে এনে দড়িটা আটকে দিয়েছে ওকে। চাপা গোঙানির আওয়াজ বেরিয়ে আসে ওর মুখ থেকে। ও উঠে বসতে চায় কিন্তু পারে না, পায়ের চোট মারাত্মক, আবার শুয়ে পড়ে। সঙ্গে সঙ্গে শক্ত মাটির ওপর পায়ের আওয়াজ শুনতে পায়। মুখ তুলে তাকায় সায়ন, একটা ছায়া মূর্তি এগিয়ে আসছে ওর দিকে। নিচু হয়ে ওর পা থেকে দড়ির গিঁট খুলতে থাকে। চাঁদের আলোয় ওর মুখটা একবার দেখতে পায় সায়ন। গম্ভীর মুখের মানুষটা ওকে শান্ত গলায় আশ্বস্ত করে,
ভয়ের কিছু নেই, আমি গঙ্গা।
দলটা আপাতত ফিরে গেছে। মশালের আলোর তীব্রতা কমে এসেছে জঙ্গলের ভিতরে। তবে ওরা বুঝতে পেরেছে যে সায়ন আর গঙ্গা এদিকেই এসেছে। দূর থেকে ওদের হাঁক ডাকের আওয়াজ শোনা যাচ্ছে।
কিন্তু আপনি এভাবে কতদিন পালিয়ে পালিয়ে বেড়াবেন? ধরা তো আপনাকে দিতেই হবে, তাই না?
কোন রকমে গাছের আড়ালে লুকিয়ে নিজেদের আড়াল করেছে ওরা। গঙ্গা কিছুক্ষণ স্থির চোখে তাকিয়ে থাকে উপরের দিকে, ওদের গতিবিধি বোঝার চেষ্টা করে, তারপর শান্ত গলায় বলে,
আপাতত আর এদিকে আসবে না, দেখি তোমার পাটটা।
সায়নের মনে হয়েছিল ওর মালাই চাকি গুঁড়ো হয়ে গেছে। গঙ্গা সেই জায়গাটার উপর হাত রেখে একটু চাপ দেয়।
চিৎকার করো না, ওরা শুনতে পেয়ে যাবে।
কোমরের কাছে বাঁধা চটের থলেটা খুলে তার ভেতর থেকে একটা শিশি বের করে গঙ্গা। কিছু একটা আঙুলে নিয়ে ওর হাঁটুতে লাগিয়ে দেয়।
আপাতত একটু শুয়ে থাকো, মিনিট ১৫ লাগবে, তারপর ঠিক হয়ে যাবে।
সায়ন ভালো করে দেখে গঙ্গাকে। ছবিতে যেমন দেখেছিল তা থেকে তেমন কিছু বদল আসেনি শরীরে। হাঁটা চলার মধ্যে একটা দৃঢ় ভাব আছে, চোখের মণি চঞ্চল। সায়নের বুকের ভিতর উত্তেজনাটা একটু একটু করে কমে আসে। গঙ্গার মুখে একটা নিরাপত্তার আশ্রয় আছে। পঞ্চাশোর্ধ্ব বৃদ্ধার বলিরেখাময় মুখও এই বিপদের মধ্যে ওকে আশ্রয় দেয়। হাত বাড়িয়ে জঙ্গলের একটা গাছ থেকে ফল ছিঁড়ে নেয় গঙ্গা, তারপর সেটার উপর কামড় বসায়।
ফাঁসটা মৌলির জন্য রাখা ছিল না?
গঙ্গা উপরে নিচে মাথা নাড়ায়, এক মনে চিবতে থাকে ফলটা। সায়ন এতক্ষণে লক্ষ্য করে ও গঙ্গাকে যতটা শারীরিকভাবে অক্ষম মনে করেছিল আদৌ তেমনটা নয়। কেবল মুখে একরাশ ক্লান্তি আর অনাহারের ছাপ, শরীরে অসংখ্য কাটা ছেঁড়া দাগ, কপালে তিনটে নখের আঁচড় জলজল করছে, মুখটা ভীষণ ভ্যাকাশে দেখাচ্ছে।
আমি জানি আপনাকে ফাঁসানো হয়েছে, আপনি কাউকে খুন করেননি, বাচ্চাগুলোকেও চুরি করেননি।
তুমি কিছুই জানো না।
যদি কিছু নাই করে থাকেন তাহলে পালিয়ে বেড়াচ্ছেন কেন?
হঠাৎ কি নজরে পড়তে মাটির উপর থেকে উঠে পড়ে গঙ্গা, তারপর হাত বাড়িয়ে একটা ফল পেড়ে এনে ওর দিকে ছুঁড়ে দিয়ে বলে,
আগে খেয়ে নাও, তারপর প্রশ্ন করবে।
ফলটা খেয়ে নেয় সায়ন। এতক্ষণে ওর পায়ের ব্যথাটা সত্যিই কমতে শুরু করেছে। যেভাবে আঘাতটা লেগেছিল তাতে ঘণ্টাখানেকের মধ্যে উঠে দাঁড়াতে পারবে ভাবতেই পারেনি। ফলটা কিছুটা খেয়ে বাকিটা ছুঁড়ে ফেলে দেয় গঙ্গা, তারপর কোমরের থলে দুটো ভালো করে বাঁধতে বাঁধতে বলে,
তুমি বাড়ি যাও এখন, আমাকে অনেক দূর যেতে হবে।
কোথায় যাবেন?
তুমি কি করবে জেনে?
ওরা গোটা জঙ্গলের আশেপাশে ছড়িয়ে আছে, আপনি ধরা পড়লে আস্ত রাখবে না?
গঙ্গা দুপা এগিয়ে আসে ওর দিকে।
তোমার চিন্তা হচ্ছে আমার জন্য?
আপনি আমার মায়ের বয়সী, আমি চাই না আপনার কোনো ক্ষতি হোক।
গঙ্গা উত্তর দেয় না, অদ্ভুত দৃষ্টিতে এক মনে তাকিয়ে থাকে সায়নের দিকে।
মৌলি বলেছিল আপনার কাছে সব রোগের ওষুধ থাকে, এমনকি মন খারাপেরও, আপনি ম্যাজিক জানেন।
গঙ্গা ওর মাথা স্পর্শ করে।
কি কারণে মন খারাপ করে তোমার?
মায়ের জন্য।
মা নেই বলে?
না, মা আমাকে ছেড়ে চলে যেতে পারল বলে। কখনো কারো মা কাউকে ছেড়ে গেছে বলে তো শুনিনি।
জঙ্গলের ঘন হয়ে থাকা হাওয়ায় সায়নের গলার স্বর গাছের পাতার মতো সরসর শব্দের মতোই শোনায়।
কই, আমি তো দেখতে পাচ্ছি তোমার মাকে, মায়ের রক্ত বইছে তোমার শরীরে।
ওর গালে মাথায় আবার আলতো করে হাত বুলিয়ে দেয় গঙ্গা।
মা ভালো হোক বা খারাপ, বাড়িতে থাক বা ছেড়ে চলে যাক, তোমার শরীরে যতক্ষণ রক্ত আছে ততক্ষণ তার সব থেকে প্রিয় জিনিসটা তোমাকে দিয়ে গেছেন তিনি।
কি জিনিস?
তার অস্তিত্ব। আমরা চলে যাওয়ার পরেও শুধু যেটুকু থেকে যাবে, আর কিছু কি আমরা রেখে যেতে পারি বলো?
কথাগুলো বলে উল্টো দিকে হাঁটতে যাচ্ছিল গঙ্গা, হঠাৎই একদিকে কাত হয়ে টলে পড়ে যেতে থাকে। সায়ন দ্রুত এগিয়ে ধরে নেয় ওকে।
আরে আরে, আপনি ঠিক আছেন?
আসলে ঘুম হয়নি কদিন, তাই মাথাটা একবার করে ঘুরে যাচ্ছে, বয়স হচ্ছে তো।
গঙ্গা ওর দিকে চোখ তুলে তাকায়, ক্লান্ত অবসন্ন দুটো চোখ। বোঝা যায় জঙ্গলের খোলা বাতাসে ঘুমানোর বিলাসিতা নেই, সতর্ক না থাকলে যে কোনো সময় বন্য জন্তু আক্রমণ করতে পারে। পরপর কদিন অনাহার আর না ঘুমানোর ফলে শরীর চলতে চাইছে না আর। সায়নকে থামিয়ে বলে,
দেখুন আপাতত আপনি জঙ্গলের বাইরে বেরোবেন না, ওরা গোটা জঙ্গলটা ঘিরে রেখেছে, আজকে রাতটা অন্তত লুকিয়ে থাকুন, আমি একটা জায়গা চিনি, এখান থেকে বেশি দূরে না, আসুন।
গঙ্গা আর আপত্তি করে না, ওর শরীরটা সত্যি বিশ্রাম চাইছে। সায়ন ওর একটা হাত নিজের কাঁধে তুলে নেয়, ও নিজে জোর পাচ্ছে না শরীরে। দুজনে কোন রকমে শক্তি সঞ্চয় করে হাঁটতে শুরু করে জঙ্গলের রাস্তা দিয়ে। উল্টো দিকের রাস্তা দিয়ে ধেয়ে আসা একটা গাড়িকে ধাক্কা দিতে দিতে সামলে নিল প্রত্যয়। গাড়ি চালাতে চালাতে হঠাৎ করেই ঘুরে গেছে মাথাটা, ঘুমিয়ে পড়েছিল কি কয়েক সেকেন্ডের জন্য।
হয়েছেটা কি তোর? এক্ষুনি অ্যাক্সিডেন্ট হয়ে যেত।
নিজের কপালে হাত দিয়ে রক দুটো টিপে ধরল প্রত্যয়।
মাথাটা, মাথাটা ব্যথা করছে ভীষণ।
শরীরে ভয় পেয়ে গেছিলাম, আমারও মাথা কাজ করছে না, একটু একটু দাঁড়াতো, চা খাই।
রাস্তার ধারে গাড়িটা দাঁড় করিয়ে সামনে একটা চায়ের দোকানে এসে বসে দুজনে। বেলতলা থেকে ফিরতে ফিরতে আধ ঘন্টা মতো গাড়ি চালিয়েছে ওরা। বিকেল নামতে শুরু করেছে এতক্ষণে। ওরা দুজনে পাশাপাশি বসে চায়ের কাপে চুমুক দেয়।
আমার না কেমন মনে হচ্ছে বুড়ো আরো কিছু জানতো, ঠিক করে মন দিয়ে শুনলে মানে বারবার মনে হচ্ছিল কিছু যেন বলছে। আবার
আরে না, তোমার মাথাটা কাজ করছে না, এতক্ষণ ধরে বকবক করলো কিন্তু কিছুই মনে পড়ছে না। কাল সালা মালটা বেশি খাওয়া হয়ে গেছে, এখনো হ্যাং ওভারটাই কাটেনি।
বাদ দে, আমি আমি মন গড়া কিছু একটা বানিয়ে দেবো না হয়।
প্রত্যয় পকেট থেকে ফোন বের করে মুখের সামনে ধরে, তারপর মুখ দিয়ে একটা শব্দ করে বলে,
বাবা
কি হলো?
আরে ফোনটা এসএফএক্স এর জন্য রেকর্ডিং মোডে রেখেছিলাম, বন্ধ করতে ভুলে গেছি, এতক্ষণ ধরে রেকর্ডিং হয়েই গিয়েছে। আমাদের হবে না রে।
ফাইলটাকে ডিলিট করতে যাচ্ছিল প্রত্যয়, তনুজা বাধা
দেয়, ভালোই হয়েছে, কাজে দেবে।
কি মনে করে ফাইলটা দেখতে গিয়ে একটু খটকা লাগে প্রত্যয়ের। বরু বুঝকে বলে,
আচ্ছা ওখানে আমরা কতক্ষণ ছিলাম তাও আন্দাজ?
কতক্ষণ হবে, মিনিট পনেরো মতো। কেন?
প্রত্যয় ঘড়ি দেখে, তারপর কি যেন হিসেব করে বলে,
এই আমার না স্পষ্ট মনে আছে সাড়ে এগারোটায় ও বাড়িতে ঢুকেছি, রেকর্ডিংটা যে সময় শুরু হচ্ছে সেটা হিসেব করলে অন্তত চল্লিশ মিনিট ও বাড়িতে ছিলাম আমরা।
হ্যাট, হতেই পারে না, তুই সত্যি বেশি মাল খেয়ে ফেলেছিলি কাল, এখনো নেশা কাটনি তোর।
এতক্ষণে চা খাওয়া হয়ে গেছে ওদের, মনটা খুচখুচ করছে প্রত্যয়ের। তাহলে কি সত্যি হ্যাংওভারের জন্যই সময়ের হিসেব হারিয়ে যাচ্ছে, নাকি কিছু একটা মিস করে যাচ্ছে ওরা? চা শেষ করে দুজনে আবার গাড়িতে উঠে আসে। তনুজা সিটে বসতে বসতে বলে,
স্পিকারে চালা তো একবার অডিওটা।
প্রত্যয় বিরক্তি না করে গাড়ির স্পিকারে রেকর্ডিংটা একটা বিশেষ জায়গা থেকে চালিয়ে দেয়। ওপাশ থেকে এক এক করে ভূপেন আর রতনের গলা ভেসে আসতে থাকে।
বারবার বলেছি, জমিদার বংশে ডাইনির সঙ্গে কারো কোনো যোগাযোগ ছিল না। কালীপদ তো জমিদার বংশের লোক বাবু, অজিতেশ নারায়ণের ভাই, মায়াগিরি মাঝে
না। একটা উপকার করতে পারি আপনার?
কি বলো তো?
বলছিলেন না এই দোতলাতেই দেহ রাখার শখ আপনার?
কাল রাতে একটা নীল আলোর কথা ঝাপসা মনে পড়ছে আমার, কেউ আমাদের ভুলিয়ে দিয়ে।
কি বলতে চাইছিস বলতো? আমার তো সব ভুলিয়ে যাচ্ছে সব এগুলো।
গাড়ি ঘোড়া, গাড়ি ঘোড়া, কুইক।
তুই আবার ওখানে যাবি নাকি?
না, কিন্তু যে চিঠিগুলোর কথা বলছেন ভূপেন বাবু, সেগুলো সম্ভবত আমরাই কোথাও নষ্ট করে দিয়েছি, তার মধ্যে কিছু উদ্ধার করা যায় কিনা দেখতে হবে।
আরে বাবা, সেটা যদি হয়েও থাকে এখন কোথায় পাবি ওসব?
আমি জানি না, জানি না, কিন্তু ওগুলো হারিয়ে যাওয়া আমরা এফোর্ড করতে পারবো না। যা বলছি শোন, গাড়িটা ঘোরা।
গাড়ি ঘুরিয়ে উল্টো দিকে ড্রাইভ করতে থাকে প্রত্যয়। এতক্ষণে ওর মাথার ব্যথাটা কমে এসেছে, ধীরে ধীরে পরিষ্কার হয়ে উঠছে সমস্ত কিছু। সজোরে গাড়ি হাঁকিয়ে দেয় সে। ফাঁকা শুনশান গ্রাম্য রাস্তা, দুপাশে খোলা মাঠ পড়ে আছে। দ্রুত নামতে শুরু করেছে শীতের সন্ধে, একটু পরে আর কিছুই দেখা যাবে না।
ওখানে কিছু একটা আছে।
প্রত্যয় তাকিয়ে দেখে সেদিকে মাঠের উপর খুব অল্প ধোঁয়ার কালো শিখা সাপের মতো বেয়ে বেয়ে উপরের দিকে উঠছে। দুজনে দ্রুত পায়ে সেদিকে এগিয়ে যায়। ঘাসের উপরে পড়ে আছে কিছু আগপোড়া কাগজ, কয়েকটা হাতে লেখা চিঠি আর শতাব্দী প্রাচীন একটা খাতা, বেশিরভাগটাই পুড়ে গেছে।
গুপ্তধন।
পুরনো ভাঙা লরিটার কাছে এসে দাঁড়ায় গঙ্গা সায়ন। সিঁড়ির দিকটা প্রায় ভেঙে পড়েছে, কোন রকমে তার পাদানিতে পা রেখে দুজনে ভিতরে ঢুকে আসে। ভিতরটা বিশ্রী একটা গন্ধে ভরে আছে, সম্ভবত কিছু একটা মোড়ে পৌঁছেছে কদিন আগে। ড্রাইভারের ছেঁড়া সিটের উপরে গঙ্গাকে বসিয়ে নিজে ওর পাশে গিয়ে বসে পড়ে সায়ন। স্টিয়ারিং এর বেশিটাই ভেঙে গেছে, তার উপরে ক্লান্ত মাথা এলিয়ে দেয় গঙ্গা।
আপনি গ্রাম ছেড়ে চলে যান, একবার এখান থেকে চলে গেলে ওরা আপনার আর কোনো ক্ষতি করতে পারবে না, আমি হেল্প করব।
কোথায় যাব?
জানি না, শহরে। ওখানে এরকম শেয়াল কুকুরের রাজত্ব চলে না, অন্তত এদের মতো ক্যাঙ্গারু কোট বসিয়ে ডাইনি সন্দেহে যে কাউকে।
ক্যাঙ্গারু কোটের বদলে কি যেন বলে, হাইকোর্ট সুপ্রিম কোর্ট বসানো তো হয়, জল ঘোলা হয়, ধর্ম আসে, রাজনীতি আসে, আলোচনা হয়, প্রতিবাদ হয়, তারপর তারপর সেই ডাইনি সন্দেহে পুড়িয়ে মারা হয়। যে মারে তার বিচার হয় না। না রে বাবা, কিছু খবর আমিও রাখি, পালিয়ে আর যাব কোথায়?
সায়ন আর কিছু বলতে পারে না। গঙ্গা মাথাটা পেছন হেলিয়ে এলিয়ে পড়তে পড়তে বলে,
তার থেকে একটু ঘুমিয়ে নি, পালাতে পালাতে ক্লান্ত হয়ে গেছি।
ভাঙা উইন্ডস্ক্রিন দিয়ে চাঁদের আলো এসে গঙ্গার মুখে পড়ে, সেই আলোয় অদ্ভুত মায়াবী দেখায় তাকে। কপাল বেয়ে গড়িয়ে আসা জ্যোৎস্না তার খাড়া নাক ছুঁয়ে যায়, কপালে তিনটে চেরা দাগ যেন রাজটিকার মতো জলজল করে। ক্রমশ গভীর ঘুমে ঢলে পড়ে সে। গঙ্গার মাথাটা হেলে পড়ে আশ্রয় নেয় সায়নের কাঁধে, বুকের ধুকপুকুনি শুনতে পায় সায়ন। ও নিজেরও চোখ বুঝে আসে, অদ্ভুত এক শান্তি। সায়নের তন্দ্রা যখন ভাঙে তখন কতক্ষণ অতিবাহিত হয়েছে ও নিজেও জানে না। এখনো আগের মতোই ঝিঁঝি ডেকে চলেছে, চারপাশ অদ্ভুত রকম নিস্তব্ধ। গঙ্গার মাথাটা এখন ওর কাঁধেই হেলে রয়েছে। হঠাৎ একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করে সায়ন, ওর ঘুম কোনো স্বাভাবিক কারণে ভাঙেনি, ভেঙেছে কিছু বিশেষ ধরনের শব্দে, এবং সে শব্দটা আসছে লরির চারদিক থেকে। চতুর্দিকে ছড়িয়ে থাকা বুনো জন্তুদের মধ্যে কেমন যেন একটা চাঞ্চল্য দেখা দিয়েছে, অথচ চারপাশে চোখে পড়ার মতো কিছুই নেই প্রায়। সায়ন সতর্ক হয়ে খেয়াল করে চারদিক, করতেই ওর বুকের রক্ত হিম হয়ে যায়। খুব ক্ষীণ খসখসে আওয়াজ আসছে, যেন জঙ্গলের ভিতর খুব সাবধানে সন্তর্পণে পা ফেলেছে অনেকগুলো লোক, দল বেঁধে তারা এগিয়ে আসছে ওর দিকে।
শুনছেন, উঠুন, ওরা এসে পড়েছে, পালাতে হবে আমাদের, শিগগিরই উঠুন।
মুহূর্তে বদলে যায় চতুর্দিক। জনা তিরিশেকের দলটা হাতে মশাল নিয়ে লাঠি শোটা নিয়ে হিল হিলিয়ে বেরিয়ে আসে জঙ্গলের গাছপালার ফাঁক দিয়ে, ঘিরে ফেলে লরিটাকে। এতক্ষণ যে জায়গাটায় বুনো জন্তুর হাঁক ডাক ছাড়া আর কিছু ছিল না, সেটা ভরে ওঠে ঝাঁক ঝাঁক মানুষের চিৎকারে। ছোট ভাঙা লরিটাকে ঘিরে ফেলে উত্তেজিত চিৎকার করতে থাকে ওরা। গঙ্গার ঘুম এতক্ষণে ভেঙেছে, বাইরের দৃশ্য খেয়াল করে না সে। তৃপ্তি মাখা মুখ তুলে বলতে যায়,
কি সুন্দর একটা স্বপ্ন দেখলাম জানো।
আরে বাবা, ওরা আমাদের খুঁজে পেয়ে গেছে, চলুন।
একদল লোক ছুটে এসে লরির দরজাটা টেনে খুলে ফেলে, তারপর হাত বাড়িয়ে টেনে নামায় সায়নকে। ওপাশ থেকে গঙ্গাকেও চুলের মুঠি ধরে হিড় হিড় করে টেনে নামানো হয়েছে। তাকে মাটিতে ফেলে চোখে মুখে পেটে পরপর লাথি মারতে থাকে একদল লোক। সায়ন লরির তলা দিয়ে লক্ষ্য করে এতক্ষণ লাথি মারতে থাকা পাগুলো দাঁড়িয়ে গেছে। পরমুহূর্তে কাতরাতে থাকা গঙ্গার শরীরে কয়েকটা সরু জলধারা এসে পড়ে, সঙ্গে হাসির শব্দ। পিচ্ছাপের গন্ধে ভরে ওঠে বন্য জায়গাটা। কিন্তু হিংস্র হাসি আর চিৎকারের মাঝে ওর গলার আওয়াজ ঢাকা পড়ে যায়। ওর মুখেও কয়েকটা লাথি এসে পড়ে। তখনে হাতি টান পড়ায় বুঝতে পারে ওদের দুজনকে টেনে হিঁচড়ে কোথাও একটা নিয়ে যাওয়া হচ্ছে। মাটির উপর ঘষটা নিতে শরীর রক্তাক্ত হয়ে যায়। ও আশেপাশে তাকিয়ে দেখে গঙ্গাকে আর দেখা যাচ্ছে না। টানতে টানতে ওদের জঙ্গল ছাড়িয়ে একটা খোলা মাঠের উপর নিয়ে যায় লোকগুলো। হট্টগোলের মধ্যে প্রভাকরকে আবার দেখতে পায় সায়ন, তার হাতে একটা কাটারি। মারতে মারতে প্রায় আধমরা করে রক্তাক্ত অবস্থায় গঙ্গাকে একটা বড় গাছের সঙ্গে বেঁধেছে গ্রামের লোকগুলো। বাঁধার পরেও তার দিকে ছিটিয়ে দিচ্ছে থুতু, ছুঁড়ে মারছে ঢিলের টুকরো, সেই সঙ্গে ক্রমাগত চলছে প্রহার। ওর কপাল ফেটে গেছে, মারের চোটে ফুলে যাওয়া রক্তাক্ত মুখটা আর চেনাই যায় না। টেনে টেনে ওর চুলগুলো ছিঁড়ছে একদল লোক। কেউ মৃত হরিণের পাঁজর থেকে মাংস খুবলে নেওয়া হায়নার মতো টেনে ছিঁড়ছে ওর পোশাক। সায়নকে খানিক দূরে পিছমোড়া বাঁধা হয় অন্য একটা গাছের সঙ্গে। ওকে দেখতে পেয়ে কাছে এসে ওর গাল টিপে ধরে প্রভাকর, তারপর হিসে হিসে গলায় বলে,
আগে ওই টয়নিটাকে শেষ করি, তারপর তার পোষা বিড়ালের কি ব্যবস্থা করা যায় দেখছি।
সায়নের শরীরটা অবশ হয়ে আসছে, ও নিজের যন্ত্রণা ভুলে যায়। অবরুদ্ধ কান্না বেরিয়ে আসে ওর গলা দিয়ে। গঙ্গাকে মেরে ফেলবে ওরা, ও যেখানটায় দাঁড়িয়ে আছে সে জায়গাটা অপেক্ষাকৃত ফাঁকা। ওকে নিয়ে লোকগুলো ততটা আগ্রহ নেই, ওরা আপাতত গঙ্গাকে মারধর করতেই ব্যস্ত। প্রভাকর হাত তুলে বাধা দেয়, তারপর একটা গজাল হাতে ধীরে ধীরে এগিয়ে যায় গঙ্গার রক্তাক্ত শরীরটার কাছে। আচমকাই ওর কবজির কাছে সজোরে সমূলে বসিয়ে দেয় গজালটা। আকাশ ফাটিয়ে আর্তনাদ করে ওঠে গঙ্গা, চিৎকারের সঙ্গে কান্না মিশে যায়। সেটা রেশ কমতে না কমতেই আর একটা হাতে গজাল ঢুকিয়ে দেয় তার। পকেট থেকে অন্য একটা কিছু বার করে এবার প্রভাকর, একটা পেরেক তোলা সাঁড়াশি দিয়ে একটা একটা করে গঙ্গার দাঁতগুলো তুলতে থাকে সে। যন্ত্রণার উন্মাদ চিৎকার আর ভেসে আসা কৌতুক হাসাহাসিতে ভরে ওঠে জায়গাটা। সায়নের সারা শরীর ঝিমঝিম করছিল, মনে হচ্ছিল এক্ষুনি অজ্ঞান হয়ে পড়ে যাবে। একবার ভাবল গঙ্গার আগে লোকগুলো যদি ওকে মেরে ফেলত তাহলে এই দৃশ্য অন্তত ওকে দেখতে হতো না। হঠাৎ এত চিৎকারের মধ্যেও সামনে একটা নরম কণ্ঠস্বর শুনতে পায় সায়ন। ও ঠিক সামনে এসে দাঁড়িয়ে কেউ যেন ডাকছে। ও চোখ খুলে যায়, আবার খেয়াল করে শুনতে পায়,
ছোট দাদা, ও ছোট দাদা।
এটা তো
এই গলার আওয়াজটা সায়ন চেনে, কুসুম। সায়ন সামনে চোখ ফিরিয়ে দেখে ওর ঠিক সামনে এসে দাঁড়িয়েছে কুসুম। ও কি করে এলো এখানে? কুসুমের হাতে একটা ছোট পেয়ারা কাটা ছুরি। ওকে মুখে আঙুল রেখে ইশারায় চুপ করতে বলে ওর পিছন দিকে সরে আসে কুসুম।
তুমি ভয় পেও না,
আমি তোমার দড়ি কেটে দিচ্ছি, তুমি পালিয়ে যাবে। কিন্তু
গঙ্গা
দিদিকে বাঁচাতে পারবো না ছোট দাদা, তুমিও পারবে না।
সজল চোখে গঙ্গার দিকে তাকিয়ে থাকে মেয়েটা। একটা একটা করে উপড়ানো হচ্ছে তার দাঁত, শরীরের অঙ্গ। ওর চিৎকারের উত্তরে তীব্র হাসির শব্দ শুনে দিচ্ছে জনতা। সেই শব্দ কানে নিয়েই দড়ি দিয়ে সায়নের হাতের বাঁধনটা খুলে ফেলে কুসুম। ছাড়া পেয়েই এক ছুটে সেদিকে এগিয়ে যাচ্ছিল সায়ন, তার আগেই ওর হাত ধরে কুসুম।
বারণ করছি না তোমাকে, তুমি গঙ্গা দিদিকে বাঁচাতে পারবে না, যাও না এদিকে, পালিয়ে যাও।
চোখের জল মুছে নিয়ে এক ছুটে লোকগুলোর মাঝে মিলিয়ে যায় কুসুম, আর দেখা যায় না তাকে। সায়ন তাও দৌড়তে যাচ্ছিল ওদিকে, ওর হাতে একটা হাতের স্পর্শ লাগে, ওকে একটা হ্যাচকা টানে টেনে নিয়ে আসে জঙ্গলের মধ্যে। মৌলি
মৌলি মৌলি, ওরা গঙ্গাকে মেরে ফেলেছে। পুলিশে খবর দিতে হবে মৌলি, পুলিশে খবর দিতে হবে, পুলিশে খবর। হ্যালো, হ্যাঁ হ্যালো হ্যালো স্যার,
কি হয়েছে
স্যার? গঙ্গাকে ওরা মেরে ফেলেছে স্যার। স্যার আপনি কোথায়? স্যার
আপনি কোথায়?
মাঠে, আমি মাঠে। আপনারা তাড়াতাড়ি এখানে চলে আসুন প্লিজ, যত তাড়াতাড়ি সম্ভব।
কি হচ্ছে ওখানে?
গ্রামের লোকেরা গঙ্গাকে ধরে ফেলেছে, ওকে মেরে ফেলবে স্যার। স্যার প্লিজ স্যার।
স্যার এইসব ফালতু অশান্তির মধ্যে কেন জড়াতে গেলেন বলুন তো? আপনি এখানে চলে আসুন, আমি আপনার বাড়িতেই আছি।
আপনি কি পাগল হয়ে গেছেন? পাগল? আপনার কাছে ফোর্স আছে, পাওয়ার আছে। গঙ্গা যে কোনো ক্রাইমের সঙ্গে যুক্ত নয় সেটা তো আপনিও জানেন। আমার কাছে প্রমাণ আছে, গঙ্গার ফ্যামিলি হিস্ট্রিতে ডাইনি বলে কেউ ছিল না।
তাতে আমার কিছু যায় আসে না মিস্টার মজুমদার। গঙ্গা ক্রাইম করুক আর না করুক, ওকে বাঁচিয়ে রাখলে আমার চাকরিটা যে আপনার জেঠুর পেটে যাবে।
সায়ন কথা বলতে পারে না, কান বেয়ে আগুন পড়তে থাকে ওর। উপাস থেকে আবার গলা শোনা যায়,
সব থেকে বড় ফোর্স পাওয়ার যার কাছে সেই সর্বশক্তিমান ভগবান যখন নেমে এসে কিছু করছেন না, আমি তো তার অনুগত দাস স্যার, আর আপনিও কিছু করতে যাবেন না।
শুয়োরের বাচ্চা, তোদের মতো হারামিরা মরে না কেন?
হাতের ফোনটা সজোরে গাছের উপর ছুঁড়ে মারে সায়ন। একটা হলদে আলো জ্বলে উঠেছে মাঠের দিকে, সমস্ত জায়গাটা ভরে গেছে কেরোসিনের গন্ধে। মৌলি এসে দাঁড়িয়েছে ওর পেছনে।
আমাদের গঙ্গাকে বাঁচাতে হবে, ওরা মেরে ফেলবে ওকে।
আমাদের কিছু করার নেই।
করার নেই আবার কি? করার নেই, গঙ্গা গঙ্গা মা তোমার।
মৌলি সজল চোখ তুলে তাকায় ওর দিকে, ওর গালে একটা হাত রাখে, দুদিকে মাথা নাড়ায়।
না শান বাবু, গঙ্গা আমার মা নয়।
কি বলছো?
দূরে জ্বলন্ত মানুষটার দিকে তাকিয়ে বলে,
গঙ্গা আপনার মা শান বাবু, গঙ্গা আপনার মা।
রমাকান্ত গ্রামের পথ ধরে ফিরছিল। অন্যদিন বাড়ি ফিরতে দেরি হয় ওর, কিন্তু ইদানিং একরকম বউয়ে ঠেলা খেয়েই সন্ধ্যের আগে বাড়ি চলে আসে। গঙ্গা এখনো ধরা পড়েনি, কখন কার ওপর তার করাল দৃষ্টি নেমে আসে কিছুই বলা যায় না। পুকুরের পাশ দিয়ে সরু রাস্তা, সেই পথ ধরেই হেঁটে আসছিল। হঠাৎ খেয়াল করে পুকুরের একেবারে পাশেই কিছু একটা পড়ে আছে। মুহূর্তে ওর বুকের ভেতর একটা ঠান্ডা স্রোত বয়ে যায়। অন্য সময় হলে জিনিসটা ভয়ের কিছু ছিল না, কিন্তু ইদানিং চারদিকে যা চলছে।
পুকুর ধরে এখন আমার কেডা শুয়ে আসছে বাবা।
এড়াতে গিয়েও এড়াতে পারে না রমাকান্ত, ইতস্তত করে শেষে কয়েক পা এগিয়ে যায় সেদিকে। হ্যাঁ, একটা মানুষের দেহই পড়ে আছে পুকুরের ধারে। মানুষটার একটা পা ডুবে রয়েছে পুকুরে, নরম কাদার উপর পড়ে আছে বলে খুব একটা বোঝা যাচ্ছে না। রমাকান্ত বুঝতে পারে শরীরটা একটা শিশুর, বছর পনেরোর কাছাকাছি বয়স। তাড়াতাড়ি পা চালিয়ে কাছে চলে আসে রমাকান্ত। ছেলেটা চোখে মুখে হাত রাখে, না মরেনি তবে জ্ঞান হারিয়েছে। ও বেশ কয়েকবার ঠেলা মারে বাচ্চাটাকে।
খোকা, হে খোকা, হে হে, কেটারে তুই,
খুব আস্তে আস্তে চোখ খুলে ছেলেটা পিটপিট করে ওর দিকে তাকায়, তারপর বলে,
তুমি তুমি কে?
আরে পুকুর ধারে শুয়ে আছিস কেন রে? আরে কি করতেছিস এখানে?
আমি
কাদের
বাড়ি ছিলি তুই? কোন গায়ে থাকিস?
আমার দাদুন নিশিকান্ত মন্ডল।
নিশিকান্ত? সে তো মতিপুরে। তুই কি হারায় গেছিলি নাকি রে? নাকি ধরে নিয়ে গেছে? আরে তুই তুই ঠিক আছিস তো রে বাপ?
কেউ ধরে নিয়ে তো,
মনে করার চেষ্টা করে মনি। ওর মাথার ভেতরে সবকিছু কেমন যেন ঘেঁটে ঘুঁটে গেছে, ছেঁড়া ছেঁড়া কিছু কথা মনে পড়ছে, আবার ভালো করে মনে করতে গেলেই কোথায় যেন হারিয়ে যাচ্ছে। কেবল থেকে থেকে একটা নীলচে আলো মনে আসছে ওর, কোথায় দেখেছে আলোটা তা কিছুতেই মনে পড়ছে না। সমস্ত গা জলে ভিজে আছে, শীতের হাওয়ায় ভীষণ অস্বস্তি হয় ওর। রমাকান্তর দিকে চোখ তুলে তাকায়।
আমার খুব ভয় করছে, আমি বাড়ি যাব।
মাধব ভট্টাচার্য বসেছিলেন নিজের একতলার ঘরে, চারপাশ ভীষণ রকম শান্ত হয়ে আছে। দেওয়ালের এক প্রান্তে ঝুলন্ত একটা পুরনো ঘড়ি খুচখুচ করে এগিয়ে চলেছে। পুরোহিত মশাইকে ঘিরে বসে আছেন চারজন পুলিশ অফিসার, তার পেছনে বসে আছে গুপি। সে একবারও পুরোহিত মশাইয়ের দিকে চোখ তুলে তাকায়নি। ইন্সপেক্টর গাঙ্গুলি বললেন,
কি হল বলুন, কেন খুন করলেন মৌলিকে?
উত্তর দিতে একটু সময় লাগে মাধব ভট্টাচার্যের।
কারণ এই গ্রামে যদি কোনো ডাইনি থেকে থাকে তাহলে সে মৌলি, গঙ্গা নয়।
সেটা আপনি জানলেন কি করে?
একটু আগে পুলিশের লোকজন এভিডেন্স কালেক্ট করে নিয়ে গেছে। পুরোহিত মশাইয়ের ঘর থেকে আবিষ্কার হয়েছে একটা রক্তমাখা ছুরি, রক্তের ছাপ লাগা একটা শার্ট প্যান্ট, ছুরির ব্লাড স্যাম্পলের সঙ্গে অবিকল মৌলির ব্লাড স্যাম্পলের মিল আছে। সেগুলো আপাতত থানায় জমা আছে। মাধব ভট্টাচার্য হাত দিয়ে কপালের ঘাম মোছেন, তারপর বলেন,
গঙ্গাকে আমি ভালোবাসতাম।
সেই জন্যই গঙ্গা কাউকে খুন করেনি। সঞ্জয়, ওনাকে ওনার মতো বলতে দাও, মাঝখানে ইন্টারফেয়ার করো না। আপনি বলুন পুরোহিত মশাই, গঙ্গাকে আপনি ভালোবাসতেন তাই তো? বেশ, এতে অপরাধের কিছু নেই। কিন্তু ও ডাইনি নয় সেটা কেমন করে জানলেন?
যদি গঙ্গাই ডাইনি হতো তাহলে এই গ্রামে শিশু চুরি আরো অনেক দিন আগে থেকেই শুরু হতো নাকি?
তার তো কোনো মানে নেই। এটাও তো হতে পারে যে পরে গিয়ে ওর মাথার মধ্যে একটা গোলমাল এসছে।
গঙ্গার মাথায় কোনো সমস্যা নেই, ওর একমাত্র পাপ ওই মেয়ের জন্ম দেওয়া। ওই মেয়েই ওকে শেষ করে দিয়েছে।
মানে আপনি বলছেন মৌলি গঙ্গারই মেয়ে? বিয়ে তো করেনি গঙ্গা, কোন গোপন প্রেমিক থাকতে পারে বা ছিল, তাই বলছেন তো?
হ্যাঁ আছে, আমি নিজের চোখে দেখেছি।
কি দেখেছেন?
গঙ্গার ঘরে একটা লোক আসে অনেক রাতে, চোরের মতো।
এখনো আসে বলছেন?
আসে হয়তো, আমি প্রথম দেখেছিলাম 12 বছর আগে। অন্ধকারে গা ঢাকা দিয়ে আসে, সঙ্গে একটা বড় ব্যাগ থাকে। সেই সম্ভবত ওর গোপন প্রেমিক, তারই মেয়ে মৌলি। আমি ওর উপর নজর রাখতাম, তখন আমার বয়স কম, মাঝে মধ্যেই গঙ্গার বাড়ির আশেপাশে গিয়ে দাঁড়িয়ে থাকতাম, জানালা দিয়ে দেখতে পেতাম ওকে। সেই রকমই দু একদিন দেখেছিলাম একটা লোককে গঙ্গার ঘরের ভেতর ঢুকতে, অনেকক্ষণ থাকে, তখন ঘরের দরজা জানালা বন্ধ করে দেয় গঙ্গা, তারপর লোকটা আবার চলে যায়।
বেশ, কিন্তু মৌলি যে ডাইনি সেটা কি করে বুঝলেন আপনি?
মাধব ভট্টাচার্যের গলায় একটা অদ্ভুত বিষাদ এসে মেশে, যেন কথাগুলো বলতে একেবারেই ইচ্ছে করছে না তার, তাও নিমের পাচন গেলার মতো তিনি বলে চলেন,
আমি নিজে ওকে দেখেছি ভুতুরে কাণ্ড করতে।
কিরকম কাণ্ড?
ও মাঝে মাঝে জঙ্গলের মধ্যে গিয়ে মন্ত্র পড়ে, সেই মন্ত্র বাবার কালে শুনিনি, তার ভাষাও অজানা। তখন ও শরীরের ওই দাগগুলো নীল আলোয় জ্বলতে থাকে, তারপর একটা অদ্ভুত নীলচে বৃত্ত তৈরি হয় ওর সামনে, ঠিক যেন একটা আয়না। তার ভিতরে দেখা যায় ওর মতোই আরেকটা মেয়ে বসে আছে। অনেকক্ষণ ধরে জ্বলার পর বৃত্তটা নিভে আসে, যতক্ষণ না নিভে আসে ততক্ষণও ওইভাবেই বসে থাকে, নড়ে না, চড়ে না, সাড়াও দেয় না।
এসব আপনি নিজের চোখে দেখেছেন?
হ্যাঁ দেখেছি। ও পশু পাখিও বস করতে পারে। আমার কথা শুনুন, এই গ্রামে যদি কেউ ডাইনি হয়ে থাকে তাহলে সে হলো মৌলি, গঙ্গা নয়।
বটে, সে না হয় বুঝলাম, কিন্তু মৌলিকে আপনি খুন করলেন কি করে?
আমার ঘর থেকে এত কিছু পেলেন তাও অনুমান করতে পারলেন না, ছুরি দিয়ে।
কি দিয়ে সেটা তো জিজ্ঞেস করিনি। ওকে জঙ্গলের লোকগুলোর হাত থেকে ছাড়িয়ে আনলেন কি করে?
আমি ওকে ছাড়িয়ে আনিনি, তার দরকার পড়েনি। ও নিজেই ভোর রাতের দিকে লোকগুলোকে খুন করে জঙ্গল থেকে পালায়। আমাকে প্রভাকররা নিয়ে গেছিল আমার সামনে ওর থেকে স্বীকারোক্তি নিতে। আমার আশঙ্কা হয় অত্যাচারের মুখে ও হয়তো নিজেকে বাঁচাতে নিজের মাকে ফাঁসিয়ে দেবে, আর গঙ্গা ও মেয়েকে বাঁচাতে সব দায় নিজের ঘাড়ে নিয়ে নেবে। আশঙ্কা নিয়েই বাড়ি ফিরছিলাম, ভোর রাতের দিকে সবে মন্দিরের দিকে যাচ্ছি, এমন সময় ও জঙ্গলের ভেতর থেকে ডাকলো আমাকে। ও জানতো আমি গঙ্গাকে ডাইনি মনে করি না, ফলে আমাকে ভরসা করে, বলে ওকে কিছুক্ষণের জন্য লুকিয়ে রাখতে। তখনই মনস্থির করে নি, এই নিয়ে বেঁচে থাকলে একদিন না একদিন গ্রামের লোক পুড়িয়ে মারবে গঙ্গাকে। বাড়ি ফিরে এসে ছুরিটা নিয়ে আবার জঙ্গলের ভেতরে ঢুকি আমি। তারপর
সেখানেই বুকে ছুরি মেরে ওকে খুন করেন। বেশ বেশ, তাহলে ওর বডিটা গঙ্গার বাড়ির ছাদে গেল কি করে?
আমি জানি না, আমি ওকে জঙ্গলেই ফেলে এসেছিলাম, তখনও অল্প প্রাণ বাকি ছিল ওর মধ্যে, বুঝতে পেরেছিলাম আর বেশিক্ষণ বাঁচবে না।
বাড়ি অদ্ভুত কেস তো, বডি আপনি ফেলে এলেন জঙ্গলে আর মৃতদেহ নিজে উঠে চলে এলো নিজের বাড়িতে।
ওডাইনি সবকিছু পারে, আমি নিজের চোখে দেখেছি বলে জানি, ওকে আদমরা করে আসাই উচিত হয়নি আমার। কি করব বলুন, আমি তো পেশাদার খুনি না।
ওকে লোকগুলোর হাত থেকে কে ছাড়িয়েছে সেসব ব্যাপারে কিছু বলেনি আপনাকে?
না, আমি সে নিয়ে কিছু জানতেও চাইনি, আমি শুধু জানতে চেয়েছিলাম ও গঙ্গার নাম বলেছে কিনা। বলল কিছুই বলেনি।
বড় একটা দীর্ঘশ্বাস ফেলেন ইন্সপেক্টর গাঙ্গুলি, তারপর টেবিল থেকে উঠতে উঠতে বলেন,
বেশ, আপাতত লগাবে থাকুন, কাল দেখছি আপনার কি ব্যবস্থা করা যায়। সঞ্জয়, একবার বাইরে এসো।
সঞ্জয়কে নিয়ে বাইরে বেরিয়ে আসেন অপরেশ গাঙ্গুলি, পকেট থেকে বের করে একটা সিগারেট ধরিয়ে বলেন,
কি বুঝছো হে, অবস্থা তো আরো জটিল হচ্ছে।
স্যার, ওই মেয়েটা যে একটু অদ্ভুত সেটা কিন্তু আমারও মনে হয়েছিল, মানে হাবভাব দেখে তো নর্মাল মনে হচ্ছিল না।
সে সুন্দরী মেয়েরা একটু অদ্ভুত হবে সেটাই তো স্বাভাবিক, কিন্তু কথা হলো সে মরে যাবার পরেও অমন উঁচুতে উঠল কি করে?
ও যদি ডাইনি হয় স্যার, তাহলে কি যে করতে পারে তার কি ঠিক আছে স্যার?
এই থামো তো, ডাইনি হলেও তারও তো একটা নিয়ম কানুন থাকবে। দূর দূর, সব গুলিয়ে যাচ্ছে আমার, তার উপর কাল রাতে আবার।
রাতে কি?
শ্যাওড়া পাড়ার মাঠে আরো চারটে লোককে কে যেন খুন করে রেখে গেছে।
গাঙ্গুলির ফোনটা বেজে উঠল, সেটা রিসিভ করতেই ওপাশ থেকে দিলুবাবুর গলা শোনা গেল।
গাঙ্গুলি, এদিকে একটা ঝামেলা হয়ে গেছে, তাড়াতাড়ি চলে এসো তো এখানে।
কেন, আবার কি হলো?
গ্রামের লোক খেপে উঠেছে, কুকুরের মতো খুঁজে বেড়াচ্ছে গঙ্গাকে, সামনে পেলে যা নয় তাই করতে পারে, আমি সঙ্গে কটা পুলিশের লোক ঝুলিয়ে দিলাম।
কিন্তু পুরোহিত মশাই তো বলছেন গঙ্গা ডাইনি নয়, যা মনে হচ্ছে বাচ্চাগুলোকে মৌলি চুরি করেছিল, কিন্তু সেও তো মারা গেছে।
সে তুমি পারলে ওদের বোঝাও, আমি তো কিছু কুলকিনারা পাচ্ছি না। ওরা বলছে যা করার মা মেয়ে দুজনে মিলেই করেছে। এবার মৌলি যদি মরে গিয়ে থাকে তাহলে গঙ্গাকেও মরতে হবে, এই হলো গিয়ে ওদের দাবি, বুঝেছ?
ফোনটা রেখে দিতে যাচ্ছিলেন গাঙ্গুলি, হঠাৎ কি মনে পড়তে জিজ্ঞেস করলেন,
আচ্ছা ভালো কথা, আপনার দোতলায় কে কে থাকে এখন দিলুবাবু?
সায়ন থাকে, আর কুসুম মাঝে মাঝে যায় ওর কাছে।
সে তো বাচ্চা, বড় কেউ যায় না ওখানে, মানে কোনো মহিলা?
প্রথম প্রথম যে তো বটে, কিন্তু ইদানিং ও ঘরে কাউকে ঢুকতে বারণ করেছে সায়ন, কোথাও বেরোলে একেবারে তালা ফালা ঝুলিয়ে যায়।
সে কি, কেন?
সেটা তো বলতে পারবো না, কি যে করে কোথায় যে যায় কিছুই তো বলে না, দিন রাত গান্ডে পিণ্ডে গিলছে, আর যা মনে আসছে তাই করছে। ওইটুকু চেহারা, তাতে প্রায় দুটো মানুষের মতো খাবার খায়। এবার বন্ধুর ছেলে শাসন তো করা যায় না।
এখন সে কোথায়?
সকাল থেকেই তো নেই দেখছি, জানি না কোথাও বেরিয়েছে মনে হয়।
ফোনটা রেখে সঞ্জয়ের দিকে ঘোরেন ইন্সপেক্টর গাঙ্গুলি।
আমি একবার দিলুবাবুর বাড়ি যাচ্ছি, কাল রাতে যে ছেলেটাকে পাওয়া গেছে তাকে নিয়ে তুমি ওখানে একবার এসো, ওর সঙ্গে কিছু কথা বলা দরকার।
সঞ্জয়কে থানায় পাঠিয়ে বাইকটা দিলুবাবুর বাড়ির দিকে হাঁকিয়ে দেন ইন্সপেক্টর গাঙ্গুলি। কি একটা যেন আন্দাজ করতে পারছেন তিনি, কোথায় কিছু ভুল হয়ে যাচ্ছে। মাঝরাতে থানার দরজায় একরকম ধাক্কা মেরে ঢুকে আসে প্রত্যয়া তনুজা।
স্যার কোথায়?
ইন্সপেক্টর গাঙ্গুলি আপাতত থানায় নেই, নিজের টেবিলে বসে কিছু কাগজপত্র উল্টোচ্ছিল সঞ্জয়। সে মুখ বাড়িয়ে ওদের দেখতে পেয়ে ঘর থেকে বেরিয়ে আসে, ভীষণ উদ্ভ্রান্ত দেখাচ্ছে দুজনকে।
কি ব্যাপার আপনারা হঠাৎ?
ইন্সপেক্টর গাঙ্গুলির নাম্বারে ফোন করে যাচ্ছে, ওনাকে পাচ্ছি না কোথাও।
উনি তো বোধহয় একটু দিলীপবাবুর বাড়ি গেছেন, কিছু বলার থাকলে আমাকে বলতে পারেন।
গঙ্গাকে খুঁজে পেয়েছেন আপনারা?
না, তবে গ্রামবাসীরা যেভাবে লেগে পড়ে উঠেছে বেশিক্ষণ লুকিয়ে থাকতে পারবে না।
ওকে বাঁচান স্যার, প্লিজ ওকে বাঁচান, ও ডাইনি নয়।
সঞ্জয় মুখ ফিরিয়ে নিয়ে নিজের ঘরের দিকে হাঁটতে হাঁটতে বলে,
ওসবে আমি বিশ্বাসও করি না, কিন্তু গঙ্গা যে বাচ্চাগুলোকে চুরি করেছে সেটার প্রমাণ আছে আমাদের কাছে।
সঞ্জয় টেবিলে বসতে ও টেবিলের উপর ঝুঁকে পড়ে তনুজা।
আচ্ছা, সেই সমীরণ মিত্রের যার সঙ্গে বিয়ে হবার কথা ছিল তাকে ইন্টারোগেট করেছেন আপনারা?
হ্যাঁ, আমি করেছিলাম, কিন্তু স্যার বেশি গুরুত্ব দিতে চাননি, ব্যাপারটাকে ফাইনাল রিপোর্ট থেকে বাদ রাখতে বলেছিলেন। কেন বলুন তো?
কথাটা বলে একটু ইতস্তত করে সঞ্জয়। কদিন ধরে যে কথাগুলো মনের ভিতর খোঁচা দিয়ে যাচ্ছে সেগুলো বলা উচিত হবে কি না ভেবে দেখে একবার। এরা রিপোর্টার, হয়তো ঠিক করে গুছিয়ে বলতে পারলে বড় নেতামন্ত্রী অবধি।
কি বলেছিল সেই মেয়েটি?
আপনারা একটু থানার বাইরে আসুন তো।
থানার গেটটা পেরিয়েই একটা ছোট সিমেন্টের সিঁড়ি, সেখানে বসে চারপাশটা একবার ভালো করে দেখে নেয় সঞ্জয়, তারপর বলে,
ও যা বলছে তা তো মারাত্মক।
কি বলছে সে?
ওর কোনো প্রেমিক টেমিক আদৌ ছিল না, সমীরণ মিত্রের সঙ্গে সে বিয়ে ভেঙেছিল অন্য কারণে। বিয়ের কয়েকদিন আগে সমীরণ জানায় ওর নাকি একটা মানসিক রোগ আছে, একটু ভয়ঙ্কর গোছের।
কিরকম মানসিক রোগ?
এক থেকে দেড় দু বছরের বাচ্চাদের উপর ওর একটা সেক্সুয়াল অবসেশন আছে আর কি, সে কথাই অকপটে মেয়েটার কাছে স্বীকার করেছিল। নিজে স্বীকার করেছে বলে মেয়েটা কথা দেয় যে এ কথা কাউকে জানাবে না, তবে বিয়ে করতে আর রাজি হয়নি সে, নিজের প্রেমিক আছে বলে বিয়েটা ভেঙে দেয়।
মানে এও হতে পারে যে রাতে সমীরণ ও তার বউ খুন হয় সেদিন রাতে ও নিজের দাদার দেড় বছরের মেয়েকে মলেস্ট করছিল, এবং তাতে ওর স্ত্রীরও আপত্তি ছিল না। আচ্ছা, যে চারজনের মৃতদেহ মাঠে পাওয়া গেছে তাদের আইডেন্টিফাই করা গিয়েছে?
হ্যাঁ, ওদের চারজনের নামই ধর্ষণের মামলা ঝুলছিল। মাসখানেক আগে শ্যাওড়াপাড়ার মাঠে একটি মেয়ের বডি পাওয়া যায়, ব্রুটাল রেপ। ওরা ওই মাঠে বসেই তাস খেলে, লোকে সন্দেহ করে কাজটা ওদের, কিন্তু পলিটিক্যাল পাওয়ার থাকার জন্য বুঝতেই পারছেন। শুধু তাই না, এছাড়া যতগুলো খুন হয়েছে তারা প্রত্যেকেই কোনো না কোনো ক্রাইমের সঙ্গে যুক্ত। আর অপরেশ গাঙ্গুলি সবকিছু জেনেও কোনো অ্যাকশন নেননি।
তার মানে যেহেতু এরা অপরাধ করেও ছাড়া পেয়ে গেছে, তাই আপনার স্যার খবরটা পাঁচকান হতে দেননি। উনি চেয়েছিলেন যে ডাইনিতে র্যান্ডম কিছু খুন করছে এই রকমই বার্তা মানুষের কাছে যায়। কি ভুল বললাম?
না, কিন্তু গঙ্গার বাড়ি থেকে বাচ্চাদের জামা কাপড় পাওয়া গেছে। যে লোকগুলোর বাড়ি থেকে বাচ্চা তোলা হয়েছে তাদের অর্ধেকের নাম পাওয়া গেছে। বাচ্চাগুলোকে যে ও চুরি করেছে তাতে তো কোনো সন্দেহ নেই।
অর্ধেকে মিলেছে মানে?
হ্যাঁ, মানে হয়তো এরপর যাদের থেকে চুরি করবে তাদের নাম।
কিন্তু সংখ্যাটা অর্ধেক কেন, সেটা গন্ডগোল লাগছে না? একবার দেখাতে পারবেন আমাকে নামগুলো?
ভেতর থেকে একটা জেরক্স করা কাগজ বের করে আনে সঞ্জয়।
এই যে, এই নামগুলো মেলেনি। তবে আপনাদের একটা কথা বলছি, আমার নাম নেবেন না প্লিজ। তাতে দেখুন যদি মিডিয়ায় যোগাযোগ করে কিছু করতে পারেন। গাঙ্গুলি স্যার কিছু ইনফরমেশন সাপ্রেস করছেন।
মানে?
মানে যেমন ধরুন এই লিস্টে যে লোকগুলোর বাচ্চা চুরি হয়েছে তাদের সবার মধ্যে একটা কমন ব্যাপার আছে, সেটা একটু ঘেটে দেখলেই বোঝা যায়।
কি কমন ব্যাপার?
এরা কেউ বাবা হওয়ার যোগ্য না। যেমন ধরুন হারু ঘোষ, চোরাই মদের সাপ্লায়ার, আগের পক্ষের বউকে খুন করেছে, নিয়মিত বেশ্যা পাড়ায় যায়। জগন্নাথ চাপুই বউ পেটানোর জন্য অনেকবার পুলিশের বাখান খেয়েছে। প্রভাকর হাসদা, একাধিক মেয়ে ছেলের সঙ্গে সম্পর্ক, এরকম।
আচ্ছা, তাহলে আপনার মতে বাচ্চাগুলোকে সঙ্গত কারণেই এদের থেকে কেড়ে নেওয়া হয়েছে?
কথাটা বলে তনুজা, তারপর ওয়ার প্রত্যয় তাকিয়ে থাকে নামগুলোর দিকে। ওর মাথায় কিছু একটা খেলতে গিয়েও খেলে না।
এই 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 নামটা আমার চেনা, এই নামটা আমার চেনা, মানে পরিচয় আছে এর সঙ্গে আমার।
কে দেখি? বাণী কুমার বাড়ি। কে এই লোকটা, তুই চিনলি কি করে?
আরে চেনা বলতে, মানে ওর মেয়ের বিয়েতে আমি ফটোগ্রাফির কাজ করেছিলাম, সেই থেকে চেনা। বাড়ি পড়ে থাকে, অনেকদিন ছেলে মেয়ে হচ্ছিল না ওর মেয়ের। তবে কিছুদিন আগে শুনলাম নাকি দাদু হয়েছে
হঠাৎ করে। নাম আছে?
হ্যাঁ আছে।
ফোন করে, এক্ষুনি করে আমাকে দে।
এখনই? কি চলছে বলতো তোর মাথায়?
পরে বোঝাবো, এখন যা বলছি কর।
প্রত্যয় কথা না বাড়িয়ে লোকটা নাম্বার বের করে ফোন করে। রিং হতে ওপাশ থেকে একটা ভারী গলার স্বর শোনা যায়।
হ্যালো
স্যার, আমি প্রত্যয় বলছি, ফটোগ্রাফার প্রত্যয়, মনে আছে আপনার?
ফটোগ্রাফার? ও হ্যাঁ হ্যাঁ, বলো প্রত্যয়।
আপনি বলেছিলেন না যে কিছুদিন আগে আপনি দাদু হয়েছেন, আপনার নাতি হয়েছে?
নাতি নয়, নাতনি। কেন?
ওর হাত থেকে ফোনটা প্রায় ছিনিয়ে নেয় তনুজা।
বাচ্চাটা কি সত্যি আপনাদের?
এসব প্রশ্নের মানে কি? কে আপনি?
শুনুন মিস্টার, সন্তানটা কেউ দিয়ে গেছিল আপনাদের, সঙ্গে সব কাগজপত্র। আপনাদের বাড়িতে আনফরচুনেটলি বাচ্চা হচ্ছিল না, সম্ভবত কেউ যোগাযোগ করেছিল আপনাদের সঙ্গে, তাই তো? ভয় নেই, আমাকে খুলে বলুন, আপনার নাম কেউ জানবে না।
আমার মেয়ে রিম্পা, ওর অনেকদিন ধরেই বাচ্চা হচ্ছিল না ম্যাডাম। আমরা কয়েকবার অ্যাডপ্ট করার কথা ভেবেছিলাম, খোঁজ খবরও করছিলাম। হঠাৎই এক রাতে বাচ্চার কান্না শুনতে পেয়ে দেখি আমাদের দরজার গোড়ায় কে যেন একটা বাচ্চাকে শুইয়ে রেখে গেছে।
তারপর
কদিন অপেক্ষা করি, পুলিশেও জানাই, কিন্তু লাভ হয় না কিছু। আমরা তখন ওকে ঘরে তুলে নিই ম্যাডাম। কার বাচ্চা আপনারা কি জানতে পেরেছেন? মানে আমরা তো কোনো অপরাধ করিনি।
ফোনটা কেটে দেয় তনুজা, ছেড়ে ছেড়ে শটান উঠে পড়ে। তারপর সিঁড়ির সামনেটায় পায়চারি করতে করতে বলে,
গঙ্গা বাচ্চা চুরি করত ঠিকই, কিন্তু সেই সব বাড়ি থেকে যাদের বাচ্চা মানুষ করার মতো যোগ্যতা নেই। তারপর সেই বাচ্চা কিছু লোকজনের মাধ্যমে সেই সব বাড়িতে দিয়ে আসত যারা যোগ্যতা থাকলেও নিঃসন্তান। বাচ্চাগুলো এই নরকে মানুষ হবার থেকে সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারত।
হ্যাঁ, পুরোহিত মশাই বলেছেন আন্দাজ বছর দশেক আগে থেকে একটা লোক আসে ওর বাড়িতে মাঝে মাঝে। মনে হয় তার আসার আগে ও বাচ্চা চুরি করে, আর পরে তার হাত দিয়ে পাঠিয়ে দেয় শহরে।
নিজের সন্তানকে দূরে পাঠাতে গিয়ে এই অদ্ভুত খেয়ালটা জন্মায় ওর। হয়তো সন্তানকে জন্ম দিয়ে যে নরক সৃষ্টি করেছিল তার প্রায়শ্চিত্ত এভাবেই করত।
কয়েক সেকেন্ড কেউ কোনো কথা বলতে পারে না, নিস্পন্দ বাতাস যেন থমকে চেয়ে থাকে ওদের মুখের দিকে। সঞ্জয়ের ফোনটা বিপ বিপ করে বেজে উঠতে ও সেটা একবার চেক করেই দুপা পিছিয়ে যায়।
ওরা গঙ্গাকে ধরে ফেলেছে।
তাহলে এখানে সঙ্গের মতো দাঁড়িয়ে আছেন কেন? যান, ওকে বাঁচান।
ফোনটা তুলে ধরে মেসেজটা দেখায় সঞ্জয়।
স্যার অর্ডার দিয়েছেন যতক্ষণ না ওকে মেরে ফেলছে ততক্ষণ কিছু না করতে। পড়ুন, বলেছেন পরে দু চারজনকে ধরে জেলে ঢোকাতে হবে, আর তারাও দিন পনেরো পরে ছাড়া পেয়ে যাবে। এই তো আমাদের অবস্থা।
আমরা এখনো সেই উইচ হান্টের যুগেই পড়ে আছি, আর এরকমই থাকবো। এই চল তো আমরাই যাব।
দুজনে ছুটে যাচ্ছিল গাড়ির দিকে। সঞ্জয় ওদের পিছু ডাকে,
দাঁড়ান, দ্বীপে উঠুন, আমি যাচ্ছি।
তোকে গঙ্গা ধরে নিয়ে গেছিল।
দিলুবাবুর বসার ঘরেই বসানো হয়েছে মণিকে। তার উল্টো দিকে সোফায় বসে জিজ্ঞেস করলেন দিলীপ দস্তিদার। পাশেই বসে আছেন ইন্সপেক্টর গাঙ্গুলি। ছেলেটাকে আবিষ্কার করার পর থেকেই ওকে নানান রকম প্রশ্ন করে ব্যতিব্যস্ত করে তুলেছেন দুজনে। ও তেমনই অবাক চোখে তাকিয়ে বলল,
না, গঙ্গা ধরে নিয়ে যাবে কেন? আমি তো ঘুরে বেড়াচ্ছিলাম।
কোথায়?
যেমন ঘুরি, ঘুরে ঘুরে কত কি দেখি, কত ভালো জিনিস কত খারাপ জিনিস সব বুঝিও না। তবে দাদু কাউকে কিছু বলতে মানা করেছে বলে বলি না।
কি দেখেছিস তুই?
ওই যে লোকটা খুন হলো তার জানলা দিয়ে দেখেছি। দুটো বাচ্চা ছিল ওর ঘরে, বাচ্চা দুটোর ওপরে ঝুঁকে পড়ে লোকটা কি একটা করছিল, মনে হলো খারাপ কিছু করছে। তারপর একটা নীল আলো।
কিসের নীল আলো?
আমি ওই নীল আলোটা দেখতে পেলেই কেমন যেন হয়ে যায় সব, মনে হয় আমার মাথা থেকে সব পড়ে ফেলছে কেউ, আমার মাথার ভেতর ঢুকে পড়ছে।
ইন্সপেক্টর গাঙ্গুলি দিলুবাবুর কানে ফিস ফিস করে বলেন,
স্যার, যে লোকগুলো মার্ডার হয়েছে সব কটা ক্রিমিনাল। এই ছেলেটা তাদের সবাইকে কোনো না কোনো ক্রাইম করতে দেখেছে। আমার চদ্দুর মনে হচ্ছে।
আরে থামলে কেন, বলো রে বাবা।
এই ডাইনি যে শুধু ভীষণ শক্তিশালী তাই নয়, সে কল্পনা প্রবণ মানুষদের প্রভাবিত করতে পারে, অন্যের মাথার ভিতর কি আছে পড়ে ফেলতে পারে, মাথার দখল নিয়ে তাকে ইচ্ছে মতো চালনা করতে পারে।
আর সে জেনে আমি কি করব? যাই করুক, একটা ডাইনি মরেছে আর একটা ডাইনি এখন মরছে। আগে যা করেছে করেছে, এখন আর ওসব ভেবে কাজ নেই।
কিন্তু ডাইনি ছিল কে সেটাই তো বুঝতে পারছি না, গঙ্গা না মৌলি।
আকাশ ভরা উন্মাদ চিৎকার এতক্ষণে ক্ষীণ হয়ে এসেছে। চোখের সামনে নিজের মাকে পুড়ে যেতে দেখছে সায়ন। একদল উলঙ্গ বর্বর পুড়িয়ে ছাই করে দিচ্ছে তাকে। সায়ন দুহাতে মৌলির জামা খামচে ধরেছে।
গঙ্গা, আমার মা কি করে? মা তো
তোমার মা তোমাকে নিজের কাছে রাখতে পারেনি, তাই তুমি জন্মাবার পরে তোমাকে এমন কোথাও রেখে এসেছিল যেখানে চাইলেই তোমার খোঁজ নিতে পারবে।
কিভাবে?
ছিল ছিল কিছু লোক গঙ্গার, তাদের মারফতই পাঠিয়েছিল। তোমার মা বাবা নিঃসন্তান ছিলেন, গঙ্গা খোঁজখবর নিয়েছিল ওদের সম্পর্কে। তারপর রাতের অন্ধকারে তোমাকে ওখানে দেখে আসা হয়েছিল সকলের অজ্ঞাতে।
সায়ন সব হিসেব মেলাতে পারে না, মুখে কি যেন বিড়বিড় করতে থাকে সে। মৌলি এগিয়ে এসে ওর পিঠে হাত রাখে।
মা জানত সায়নবাবু আজ গ্রামের এই লোকগুলো ধরে ফেলবে ওকে, তারপর পুড়িয়ে মারবে। মা জানত, সেই জন্যই আপনাকে একবার চোখে দেখা দেখতে চেয়েছিল।
সেই জন্য ওই ফাঁসটা দিয়ে আমাকে, কিন্তু আমি আমি তো পালাতে দিইনি গঙ্গাকে।
ও পালাত না, আজ ও ধরা পড়তেই চেয়েছিল।
কিন্তু কেন?
ও ধরা না পড়লে, আগুনে না পড়লে এ গ্রামের ডাইনিরও শেষ হতো না যে।
মতিপুরের ডাইনি?
মাটি থেকে উঠে দাঁড়িয়ে কাঁপা কাঁপা হাতে মৌলির কাঁধ ঘামছে ধরে সায়ন। চোখ তুলে দৃষ্টি রাখে মেয়েটার উজ্জ্বল হলদে চোখের দিকে। সে চোখকে একটুও ভয় পায় না সায়ন।
কে কে করেছে খুনগুলো? এই গ্রামের ডাইনি কে?
আপনি। এলিক্সার, সোজা কথায় বলতে গেলে এক ধরনের ওষুধ। এই ওষুধের ব্যাপারটাই ওয়ালপুরগা হাসমেনিনের জবানবন্দির মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ।
গাড়ির পেছনের সিটে বসে আধ পড়া চিঠিগুলো কোলের উপর খুলে রেখেছিল তনুজা। গাড়ির ভিতরে আলো অল্প, তাই প্রত্যয় নিজের ফোনের আলোটা ঝিলে রেখেছে।
তুই ভেবে দেখ, মহিলা ঠিক কি বলেছিলেন। উনি একজনের সঙ্গে সেক্স করতে চেয়েছিলেন, কিন্তু সে আসেনি, তার বদলে এসেছিল এক ডিমন। মহিলার কাঙ্ক্ষিত পুরুষের বদলে তাকে ভোগ করল এক দানব। তোর সঙ্গে যদি ঠিক এমনটা হতো, তাহলে তার মনের ভিতরে কি হতো?
অবশ্যই রাগ হতো।
সে যুগের পুরুষের চোখে ডাইনি মানে এমন এক মহিলা যার উন্মাদ যৌন আকাঙ্ক্ষা। মানুষ হোক বা দানব, যে কোনো যৌন সুখেই সে পরিতৃপ্ত। কিন্তু আমরা আজকের আধুনিক মানুষ হয়ে বুঝতে পারি, নারীদের ঠিক নিজেদের কল্পনা মাফিক সাজিয়ে নিয়েছিল এরা। যাই হোক, ডিমেনের সঙ্গে মিলিত হয়ে তোর রাগ হবে, আর দিনের পর দিন সেই একই কাজ করে যেতে যেতে তোর ভিতরে জন্ম নেবে আক্রোশ, প্রতিহিংসা। গল্প অনুযায়ী দীর্ঘ দিন যৌনাচার করার পর সেই ডিমন মহিলাকে নিয়ে যায় শয়তানের কাছে। এবার শয়তান মানেই প্রতিশোধ স্পৃহা, উন্মাদ রাগ থেকে আর পাঁচটা মানুষের ক্ষতি করার প্রবণতা। এবার আসছি সব থেকে আশ্চর্য জায়গায়, শয়তান তাকে দেয় একটা বিশেষ ওষুধ, যে ওষুধ মহিলাকে পাল্টে দেবে অন্য কিছুতে। এই পাল্টে দেওয়া ব্যাপারটা বলতে কি বোঝাতে চেয়েছে কিছু বুঝেছিস?
মানে যেমন মাকড়সা স্পাইডারম্যানকে পাল্টে দিয়েছিল, কুণ্ডলিনী যোগা শক্তিমানকে পাল্টে দিয়েছিল, সেরকম কিছু কি?
খানিকটা তাই, তবে এক্ষেত্রে মহিলা ক্ষমতাটা কোনো ম্যানকে নয়, বরং ওমানকে দিয়ে যেতে চেয়েছিলেন। পাল্টাতে গেলে এমন একটা শক্তি দরকার যেটা কেবল মেয়েদেরই থাকতে পারে। মানুষের ইতিহাসে কোনোদিন সে ক্ষমতাটা ছেলেরা দখল করতে পারেনি, সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা। মায়ের ভিতরে জমাট বাঁধা রাগ, আক্রোশ, ঘৃণা সঞ্চারিত হয় সন্তানের মধ্যে।
তো সেই পাল্টে গিয়ে মহিলা কি করলেন?
নির্বিচারে শিশুদের মারতে লাগলেন। মাত্র কয়েক মাসে অন্তত শখানিক শিশুকে হত্যা করলেন। ওয়ালপুরগা হাসমেনিনের কাছে যে ওষুধ ছিল, তা নারীকে নিজের ভেঞ্জেন্স থেকে একটি দানব জন্ম দিতে সাহায্য করে। শিশুর শরীরে মায়ের রক্ত থাকে, জিন থাকে। এই বিশেষ এলিক্সার বা ওষুধটা তাকে নিজের রাগ সঞ্চারিত করে একটি মনস্টার তৈরি করে। এই গ্রামে যে খুনগুলো হয়েছে, সেগুলো গঙ্গা করেনি, করেছে তার সন্তান।
আচ্ছা আমার একটা কথা বল, ওই মহিলা এই ওষুধ পেলেন কোথা থেকে? শয়তানের গল্প নিশ্চয়ই সত্যি না?
হ্যাঁ, ও গল্পটা একেবারেই রূপক। মহিলা শুধু চেয়েছিলেন পরবর্তী প্রজন্মের জন্য একটা বার্তা রেখে যেতে। কামোদ্দত নারী শয়তানের দ্বারা রেপ্ট হয়েও মজা পায় গোছের মিসোজিনিস্ট প্লেজারে বিশ্বাসী নয় এমন একটা প্রজন্ম। শয়তান খয়েরি দাড়িওয়ালা কালো মানুষ বলে বিশ্বাস করে না এমন একটা প্রজন্ম। ওষুধটা তিনি পেয়েছিলেন কি করে সেটা বলা মুশকিল, তবে সেটার উল্লেখ ইতিহাসের আর কোথাও হয়েছে বলে আমার অন্তত জানা নেই। কালীপদ স্ত্রীর হাত ধরে সে জিনিস এদেশে আসে এবং ইভেন্চুয়ালি গঙ্গার কাছে পৌঁছয়। কালীপদর বউ ব্যাপারটায় বিশ্বাস করত কিনা জানি না, তবে গোটা ঘটনাটা সে কালীপদকে বলেছিল। এই যে
প্রত্যয়ের দিকে একটা চিঠি এগিয়ে দেয় তনুজা। সেটা হাতে নিয়ে প্রত্যয় দেখে বাংলায় লেখা একটা চিঠি। ওয়ালপুরগা হাসমেনিনের ব্যাপারটা নিজের এক বন্ধুকে বিদেশ থেকে চিঠি লিখে জানিয়েছে সে। নিচে তার বউয়ের হাতে থাকা কাগজপত্রে ওষুধের ব্যাপারে কি লেখা আছে তার একটা বিবরণ
দেখ। কালীপদর বউ নিজে ডাক্তার ছিল, ডাক্তারির অনেক বিদ্যাই সে প্রাচীন পুঁথিপত্র থেকে শিখেছিল। এই ওষুধ যা করবে বলে দাবি করে সেটা সম্পূর্ণটা বিশ্বাস না করলেও আশ্চর্য কিছু যে তা থেকে পাওয়া যাবে সেটা সে জানত। গুরুত্ব বুঝে তাই ফেলে দেয়নি জিনিসটা।
আচ্ছা, আর গঙ্গা সেটা ব্যবহার করে তাই তো? কিন্তু ও তো বিয়ে করেনি, ওর সন্তান হলো কি করে?
সঞ্জয় সামনে থেকে ওদের কথা শুনছিল। সে উইন্ডস্ক্রিনে মুখ রেখেই বলল,
রেপড, অল্প বয়সে অনেকবার।
ছোটবেলাতেই সে ওষুধের সন্ধান পায় গঙ্গা, তখনই মনের খেয়ালেই হোক বা যে কোনো কারণেই হোক সেটা শরীরে নেয়। সেটা নিলে অদ্ভুত অস্বস্তি শুরু হওয়ার কথা শরীরে। কিছুক্ষণের জন্য হাতের সামনে যা পাবে সেটাই ধ্বংস করে ফেলতে ইচ্ছে করবে, নিজের শরীরই নিজে কামড়ে কামড়ে খেতে ইচ্ছে করবে। তারপর আস্তে আস্তে শান্ত হয়ে যাবে। এগুলো লেখা আছে।
প্রায় মিনিট দশে কেটে গেছে, অথচ এইটুকু সময় যেন কয়েক ঘন্টা মনে হচ্ছে ওদের। অস্বস্তি বেড়ে চলেছে ক্রমাগত। সায়নকে ফোনে পাচ্ছে না তনুজা। ফোনটা পাশে ফেলে রেখে সে বলে,
দূর বাবা, তো যেটা বলছিলাম, নিজের ভেতরে একটা মনস্টার বাস করে, সেটা অল্প বয়স থেকেই গঙ্গা জানত। তাই সে সমাজের থেকে সরিয়ে নেয় নিজেকে। গঙ্গা জানত যতবার ও আঘাত পাবে, যন্ত্রণা পাবে, যতবার অত্যাচার হবে ওর ওপর, ওর ভিতর ভিতর দানবের ভয়াবহতা বাড়বে।
কিন্তু গঙ্গা চাইলেই তো সেই সন্তান নষ্ট করতে পারত।
চাইনি তাই পারেনি। অতই সোজা, দানব হোক বা মানুষ, নিজের সন্তানকে কেই বা খুন করতে পারে বল? তাছাড়া নষ্ট না করার জন্য তাকে দোষ দেওয়া যায় না। অত্যাচারিত হতে হতে দুনিয়ার সব থেকে নিরীহ মানুষটারও অন্তত একবার তো দেখ কেমন লাগে মনে হতেই পারে প্রত্যয়। আমার তো হতো ভাই।
কিন্তু তাহলে সেই দানব এতদিন কোথায় ছিল?
এইটা বলা মুশকিল। তবে কালীপদর বউয়ের চিঠি অনুযায়ী সন্তান যত মায়ের থেকে দূরে যাবে তত তার শরীরে দানবের উপস্থিতি কমবে, আর যত কাছে আসবে তত ভয়ঙ্কর হয়ে উঠবে সে। বাচ্চা জন্মানোর পরে গঙ্গা হয়তো তাকে অন্য কোথাও রেখে আসে। এ কাজ যেহেতু সে করতই, তাই খুব একটা বেগও নিশ্চয়ই পেতে হয়নি তাকে। ফলে এতদিন হয়তো গঙ্গার থেকে সে দূরে ছিল, এখন কাছে আসার ফলে।
কিন্তু কে সেই সন্তান?
তনুজা কিছু উত্তর দেওয়ার আগেই একটা বিকট শব্দ করে গাড়িটা দাঁড়িয়ে যায়।
কি হলো?
কি হলো?
একটা খোলা মাঠের ধারে এসে পড়েছে ওরা। এরপর আর সামনে এগোবে না গাড়ি, জায়গাটা ফাঁকা। গাড়ি থেকে নেমে আসছে তিনজনে। মাঠের মাঝামাঝি তাকিয়ে ওরা যা দেখতে পায় তাতে ওদের শরীর শিউরে ওঠে। একটা বড় গাছের কাণ্ডের সঙ্গে বাঁধা একটা আলগা দড়ি। গাছের বেশিরভাগটাই ঝলসে গেছে। প্রাচীন মিনারের মতো ছাই ছাই রং নিয়ে দাঁড়িয়ে আছে সেটা। গাছের কাণ্ডের সঙ্গে দড়ি দিয়ে বাঁধা আছে একটা মানুষ। ঝলসে জ্বলন্ত অঙ্গারের মতো টকটকে লাল হয়ে আছে শরীরটা। চারপাশে সমস্ত কিছু লণ্ডভণ্ড হয়ে আছে। পোড়া কাঠ আর চামড়ার গন্ধে ভরে গেছে মাঠটা। আকাশ ঢেকে ফেলেছে জমাট কালো ধোঁয়া। চারিদিকে অল্প অল্প আগুনের ফুলকি উঠছে। তার ভেতর দিয়ে ওরা তিনজন এগিয়ে যায় গাছের দিকে।
মেরে ফেললো মানুষটাকে, মেরে ফেললো জানোয়ারগুলো।
সঞ্জয়ের চোখও জলে ভিজে এসেছে। এই মহিলাকে ওরা সামনে থেকে কখনো দেখেনি, কেবল শুনে এসেছে ওর কথা। তাও বুকের ভেতরটা এক অদ্ভুত যন্ত্রণায় মুচড়ে উঠল ওদের।
আপনারা এখানে এলেন কি করে?
পেছন থেকে ভেসে আসা পরিচিত গলাটায় ওরা তিনজনেই পেছনে ফিরে তাকায়। সায়ন মজুমদার দাঁড়িয়ে আছে ওদের ঠিক পেছনে। তার মুখ চোখ বিধ্বস্ত, জামার অনেক জায়গা ছিঁড়ে গেছে, রক্ত পড়ছে জায়গায় জায়গায়। তনুজা আবার গঙ্গার পোড়া শরীরটার দিকে তাকিয়ে বলে,
সব শেষ মিস্টার মজুমদার, আমরা গঙ্গাকে বাঁচাতে পারলাম না। একটা মানুষের রাগ, চিৎকার, যন্ত্রণা সবকিছু শেষ করে দিল সবাই মিলে তাকে পুড়িয়ে। অথচ কেউ যদি ওকে বুঝতে পারত, কেউ যদি একটু।
আপনারা এখানে থাকবেন না, আপনারা যত তাড়াতাড়ি পারেন বাড়ি চলে যান। এ গ্রামে যে খুনগুলো হচ্ছে সেগুলো কে করেছে তা আমরা এখনো জানি না।
তার আর ভয় নেই মিস্টার মজুমদার, এ গ্রামে যে দানব এসেছিল সে গঙ্গার মৃত্যুর সঙ্গে সঙ্গেই চলে গেছে।
মানে কি করে জানলেন?
গঙ্গার সন্তানই এই গ্রামে খুনগুলো করেছে, তবে সেটা কি তা আমরা এখনো জানি না।
ওরা চারজনে মিলে সামনের দিকে হাঁটতে শুরু করে। সায়ন আগে আগে, ওরা তিনজন পেছনে। সঞ্জয় এতক্ষণ চুপ করেছিল, সেবার প্রথম মুখ খুলল।
কিন্তু একটা ব্যাপার আমার কাছে এখনো পরিষ্কার নয়। মৌলিকে যে দুটো লোক পাহারা দিচ্ছিল তাদের নামে তো কোনো ক্রিমিনাল রেকর্ড ছিল না, তাদেরকে তাহলে খুন করলো কেন? আর মৌলির ডেড বডিটা কে ওই বাড়িতে এনে রাখল? মৌলির যে কিছু অলৌকিক ক্ষমতা আছে সেটা কি মাধববাবু বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলছিলেন?
সায়নের কি যেন মনে পড়ে হঠাৎ, সে জিজ্ঞেস করে,
ওই জমিদার বাড়িতে যে আপনারা গেছিলেন সেটা জানতে তো পুলিশের বেশি সময় লাগবে না, আপনাদের ধরলে কি বলবেন ভেবে রেখেছেন?
যা সত্যি সেটাই বলবো।
আপনারা বলবেন আর ওরা বিশ্বাস করে নেবে?
জানি না, তবে আমাদের কাছে রেকর্ডিং আছে, একটু বেগ পেতে হবে হয়তো। তার উপর আমার আবার তিলকে তাল করার একটা বাতিকও আছে।
আচ্ছা তনু, সবই মানলাম, তর্কের খাতিরে ধরেও নিলাম এই গ্রামে সত্যি সত্যি একটা দানব আছে, তবু সে বেছে বেছে কেবল খারাপ লোকেদের খুন করবে, এটা কেমন অবিশ্বাস্য লাগছে না?
তনুজা মাঠেরই একদিকে বসে পড়ে, একটু দূরে ঝলসে যাওয়া গঙ্গার দেহের দিকে না চাইতেও চোখ চলে যায় ওদের। সেদিকে চেয়ে থাকতে থাকতে তনুজা বলে,
একবার ভেবে দেখুন মিস্টার মজুমদার, আজ আপনি যা দেখলেন, 30,000 মানুষকে সেইভাবে মারা হয়েছিল বিনা অপরাধে।
ওটা সরকারি হিসেব, অনেকে বলে 90,00,000 মানুষকে ডাইনি সন্দেহে মারা হয়েছে, আসল সংখ্যাটা ওর মাঝখানে কোথাও একটা হবে। এরা আসলে সে সময় পাগল হয়ে গেছিল অত্যাচারের নেশায়।
সঞ্জয় আর প্রত্যয় বসে পড়েছে ওদের পাশে, ধীরে ধীরে শীতের হাওয়া এসে লাগছে ওদের গায়ে, শরীর জড়িয়ে আসছে, ঘুম পায়, কি ভীষণ ক্লান্তি এসে গ্রাস করছে ওদের।
চলুন আপনাদের এগিয়ে দিই, এখানে আর বসে থাক।
কথাটা বলে উঠতে যায় সায়ন, কিন্তু খেয়াল করে ওরা তিনজনেই যেন ঘুমিয়ে পড়েছে, চোখের পাতা বন্ধ, পেছন ফিরে দেখে মৌলি দাঁড়িয়ে আছে।
হেই, তুমি কি করলে ওদের সঙ্গে?
ভয় পেও না, ঘুম পাড়িয়েছি, উঠে বিশেষ কিছু কথা ভুলে যাবে ওরা, একটু পরে তুমিও ভুলে যাবে।
না না না, আমি কিচ্ছু ভুলতে চাই না, আমি তোমার কথা ভুলতে চাই না।
আমরা সবই ভুলে যাই সায়নবাবু, সব থেকে বেশি যেটা মনে রাখতে চাই সেটাও, শুধু এই যে ভুলে না যেতে যাওয়ার ইচ্ছে, এটাই সব থেকে বেশি দামি। জীবন মানে তো আর কিছু নয়, জন্ম আর মৃত্যুর মাঝে ভুলে না যেতে যাওয়ার মতো কিছু গপ্প। এসো।
কোথায় যাব?
ওই যে ভুলে না যেতে যাওয়ার মতো কিছু গপ্প শুনবে, এসো।
দিলুবাবু ড্রয়িং রুমে বসে অ্যাশ্রেতে ছাই ফেলতে ফেলতে ইন্সপেক্টর গাঙ্গুলি বললেন,
সবই ঠিক আছে, তাও একটা ব্যাপার কিন্তু থেকেই যাচ্ছে স্যার।
আবার কি?
ওই নিশিকান্ত মণ্ডলের নাতিটা, ও কিন্তু যা বুঝলাম গ্রামে রাতবিরেতে ঘুরে ঘুরে অনেক কিছুই দেখেছে। শ্যাওড়াতলার যদুনাথ আপনার খাস লোক ছিল, আমরাই কোর্ট থেকে বাঁচিয়ে এনেছিলাম। টগরকালুও কয়েকবার ঘোরাঘুরি করেছে আপনার কাছে, এদের যে ও নিজে চোখে অপরাধ করতে দেখেছে সেটা কিন্তু আমাকে বলেছে। এতদিন কাউকে কিছু বলেনি, আলাদা কথা, কিন্তু হুট করে বাচ্চা ছেলের মাথায় কি খেয়াল চাপে রাস্তাঘাটে যদি বলে বেড়ায়।
এটা একটা সমস্যা বটে, তো তুমি কি সাজেস্ট করছো?
খুনের জায়গায় ওর পায়ের ছাপ পাওয়া গেছে, জুভেনাইল না হলে হয়তো ফাঁসি দিয়ে মুখ বন্ধ করে দেওয়া যেত, কিন্তু বাচ্চা ছেলে তো, পরে আবার বিপদে না পড়তে হয় আপনাকে।
তাহলে তুমি ব্যবস্থা করো কিছু, বিপদ যাতে না আসে সেটা দেখাই তো তোমার কাজ।
কি কি বলছেন স্যার? বাচ্চা ছেলে
কেন, নাবালক নিয়ে তোমার ছুট মার্গ আছে নাকি? আরে ভেবে দেখো, মা বাপ কেউ নেই, নিশিকান্ত খুব একটা মাথা ঘামায় না ওকে নিয়ে, বনে বাজারে রাতে বিরাতে ঘুরে বেড়ায়। বলে দিও গঙ্গা মন্ত্রতন্ত্র করে ওর শরীরে বিষ ঢুকিয়ে দিয়েছিল, এই সুযোগ গঙ্গার ব্যাপারে যা যা লিখে পারবে এখন ছাড়িয়ে দাও।
বেশ,
ইন্সপেক্টর গাঙ্গুলি মাথা নাড়ান, প্রস্তাবটা ভালো লাগে তার। কিছু একটা বলতে যাচ্ছিলেন, তার আগেই কুসুম ঘরে ঢুকে আসে, ওর হাতে প্লেটে দুটো চা আর এক প্যাকেট ক্রিম বিস্কিট। পায়ে পায়ে হেঁটে এসে চায়ের প্লেটটা ওদের মাঝখানে টেবিলে নামিয়ে রাখে কুসুম, তারপর কিছু না বলেই বিস্কিটের প্যাকেটটা তুলে নিয়ে একটু দূরে সোফায় গিয়ে বসে পড়ে। তার হাবভাবে একটা শান্ত সমাহিত ভাব, মনে হয় কিছু নিয়ে যেন গভীর চিন্তায় আছে মেয়েটা। টেবিল থেকে তুলে নিয়ে আয়েস করে চায় চুমুক দেন দিলুবাবু।
তবে ব্যাপারটা নিয়ে বেশি দেরি করো না বুঝলে, বাচ্চা ছেলের খেয়াল বসে টসে করা যায় না।
ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। আপনার জন্য যে কত পাপের বোঝা বইতে হবে।
আরে ভগবানের আদালতে পাপ পুণ্য বলে কিছু হয় না, স্বর্গে গেলে দেখতে পাবে যেটা ভোটে জেতে সেটাই পুণ্য, আর যেটা ভোটে হেরে যায় সেটাই পাপ।
হাসতে হাসতেই দিলুবাবুর চোখ পড়ে কুসুমের দিকে। সে বিস্কিটের প্যাকেট খুলে একটার পর একটা বিস্কিট খেয়ে চলেছে, ক্রিম বিস্কিট। দিলুবাবু কটমট করে তাকান তার দিকে।
কুসুম, তোকে বারণ করেছিলাম না এত ক্রিম বিস্কুট না খেতে, রাতে পোকা হবে, রেখে দে, রাখ বলছি।
কুসুম কথাটায় তেমন গা করে না, যেন আদৌ শুনতেই পায়নি। অন্যমনস্ক ভাবে একটার পর একটা ক্রিম বিস্কিট বের করে খেয়ে চলে। দিলুবাবু গলা তুলে শাসানি দেন ওকে।
ওলা কি বে কোথাকার, একটা কথা শুনতে, একটা কথা শুনতে নেই না। আমাকে যদি উঠতে হয়েছে কুসুম,
কথাটা বলেছে ছেড়ে উঠতে গিয়েও কাশতে শুরু করে। সেই সঙ্গে ইন্সপেক্টর গাঙ্গুলি দুজনেরই ভয়াবহ শ্বাসকষ্ট শুরু হয়েছে। একটু আগে খাওয়া চাটা যেন গলায় আটকে গিয়ে নিঃশ্বাস নিতে দিচ্ছে না ওদের। নিজেদের গলা চেপে ধরে হাঁপাতে থাকে দুজনে। সামনে ওদের চা পড়ে থাকে, কুসুমের নিজের হাতে বানানো চা। নির্লিপ্ত মুখে বিস্কিটের প্যাকেট রেখে পকেট থেকে একটা আপেল বের করে কুসুম। ওদের দিকে তাকিয়ে থাকতে থাকতেই সজোরে একটা কামড় দেয় তাতে। তারপর ভিতর থেকে আপেলের বীজগুলো বের করে পাশে রাখে। দুটো মানুষ সোফার উপরে বসেই একটু একটু করে ছটফটিয়ে নিস্তেজ হয়ে আসতে থাকে। কুসুম সেদিকে স্থির চোখে চেয়ে থাকতে থাকতেই আবার কামড় বসায় আপেলে। ষোড়শ শতাব্দীর আশির দশকে কোনো এক অন্ধকার সময়, রুদ্ধশ্বাসে দৌড়চ্ছিল মেয়েটা, ওর কোলে ধরা একটা ছোট্ট বিড়াল ছানা। এতক্ষণে ওর মায়ের দেহটা মনে হয় টিনে টিনে খেয়েছে শেয়াল কুকুরে। গোটা গ্রামে ছড়িয়েছে লোকগুলো, ওকে দেখতে পেলেই টেনে নিয়ে যাবে, ওদের হাত থেকে বাঁচতেই ও পালাচ্ছে। কিন্তু ওর ছোট পাগুলো আর যেন চলতে চাইছে না, এক্ষুনি রাস্তার উপরেই বসে পড়তে হবে ওকে। প্রায় হুমড়ি খেয়ে পড়তে যাচ্ছিল এমন সময় দুটো হাত এসে বাঁচিয়ে নেয় ওকে।
এমন পাগলের মতো দৌড়চ্ছ কেন, ভূতে তাড়া করেছে নাকি?
নরম হাতের স্পর্শে চোট লাগতে লাগতেও বেঁচে যায় ও। মেয়েটা তাকিয়ে দেখে ওর সামনে দাঁড়িয়ে এক মাঝবয়সী মহিলা, মোটাসোটা, গাল ঝুলে পড়েছে, মুখে একটা নরম তুলতুলে হাসি, আদুরে ভাব। ওর দিকে হাসি হাসি মুখে চেয়ে আছেন তিনি।
ওই লোকগুলো, লোকগুলো মেরে ফেলেছে আমার মালকিনকে, মাকেও মেরেছে, আর আমাকেও, এই যে এই যে পুড়িয়ে ছাপ দিয়ে দিয়েছে।
কাপড় তুলে পেটে খোদাই করা উল্কিটা দেখায় মেয়েটা। ওর মালকিনের নামের আদ্যক্ষর খোদাই করা আছে সেখানে। কোনো মহিলা ডাইনি প্রমাণিত হলে তার বাড়ির কিংবা পরিচিত অন্য মহিলাদেরও পরীক্ষা করে দেখা হয় তারাও ডাইনি বিদ্যার চর্চা করে কিনা। কারোর ওপর সন্দেহ হলে তার শরীরে সেই ডাইনির আদ্যক্ষর খোদাই করে বিচার চলে। বাচ্চারাও বাদ যায় না সেই থেকে। কোনো বাচ্চা মেয়ে যদি ইনকুইজিশনের চোখে পড়ে যায় তাহলে আর নিস্তার থাকে না। এ মেয়েটির বয়স যদিও দশ কি বারোর মধ্যে, ওর মধ্যেই হয়তো যৌন উত্তেজনা খুঁজে নিয়েছে কোনো ইনকুইজিটর।
আপনি আপনি আমাকে বাঁচান, ওরা ওরা আমাকে মেরে ফেলবে, আপনি আমাকে বাঁচান।
মাই লেডি, ওরা একদিন গোটা দুনিয়াকেই মেরে ফেলবে, ওই একটাই তো নেশা ওদের। সে যাকগে, তোমার কাছের কেউ আছে এখানে?
বলে মেয়েটির গালে হাত রাখেন মহিলা।
না না,
কোথায় যাবে কিছু ভেবেছ?
না, কোথাও যাবার নেই, আপনি বাঁচান, আপনি বাঁচান।
মহিলা তার হাতের একটা আঙুল তুলে হাওয়ায় একটা বৃত্ত আঁকতে আঁকতে বলেন,
বেশ, লোকও নেই জায়গাও নেই, তাহলে দেখা যাক কোনো সময় আছে কিনা তোমার যাওয়ার মতো।
মহিলার আঙুলের ইশারায় ধীরে ধীরে হাওয়ার মাঝে একটা নীলচে বৃত্ত তৈরি হতে শুরু করে, তার ওপারে একটা অচেনা জগৎ। বেশিক্ষণ চেয়ে থাকলে বোঝা যায় অনেক ছোট ছোট দৃশ্য খেলা করে যাচ্ছে সেখানে। সেদিকে আঙুল দেখিয়ে মহিলা জিজ্ঞেস করেন,
বলো কোন সময় যেতে চাও তুমি?
মেয়েটা অনেকক্ষণ ধরে স্তব্ধ হয়ে দেখার চেষ্টা করে দৃশ্যগুলো, কিছুক্ষণ সেইভাবে চেয়ে থেকে বলে,
এমন কোন সময় যেখানে ওই লোকগুলো নেই।
দুঃখিত মাই লেডি, পৃথিবীতে এমন কোন সময় নেই যখন ওরা নেই, ওরা সব সময় আছে। তবে
কি যেন লক্ষ্য করে আবার আঙুল দিয়ে ইশারা করেন মহিলা,
তোমাকে একজনের কাছে পাঠাতে পারি আমি, সেখানে ভালো থাকবে তুমি, কেমন?
ধন্যবাদ।
মেয়েটা খুশি হয়, কোলের বিড়ালটাকে চেপে ধরে তার মাথায় একটা চুমু খায় সে।
কিন্তু তার বদলে তোমাকে যে একটা জিনিস দিতে হবে।
হাতের বিড়ালটা আরো শক্ত করে চেপে ধরে মেয়েটাকে।
না, আমি আমার কুচলাকে দেব না।
ওকে আমার চাইও না, ওসবে ভারী ভয় লাগে আমার। আমার সঙ্গে তোমাকে একটা ডিল করতে হবে।
ডিল? আমার মা বলে দেবের মানুষের প্রাণ বাঁচিয়ে ডিল করে তার আত্মা কেড়ে নেয়, আপনি কি তাহলে?
তোমার মা একটু ভুল জানতেন, ডেভিল শুধু শরীর কেড়ে নিতে পারে, আত্মা বেঁচে দেয় সেই লোকগুলো যারা তোমার মাকে মেরেছে, ধর্মের কাছে বেঁচে, রাজার কাছে বেঁচে, দেশের কাছে বেঁচে। আর তা খুব সস্তা, প্রাণ বাঁচানোর বদলে এত সস্তা জিনিস নিয়ে কি করবো বলো তো? আমার শুধু তোমাদের শরীর দুটো দরকার।
আমাদের? কিন্তু আমি তো
জঙ্গলের দিকে আঙুল দেখান মহিলা।
মাই লেডি, আমার কাছে মিথ্যে বলে কিন্তু পার পাবে না, তোমার যমজ বোন ওই জঙ্গলে লুকিয়ে আছে, তোমার মা আগেই ওদের হাত থেকে বাঁচাতে পার করে দিয়েছে ওকে, তাই না?
মেয়েটার ইশারায় জঙ্গল থেকে বেরিয়ে আসে ঠিক ওরই মতো দেখতে আর একটা মেয়ে। সে অবাক বিস্ময়ে তাকিয়ে থাকে ওদের দুজনের দিকে।
তবে ওকে এক্ষুনি নিয়ে যাব না আমি, যদি কখনো দরকার পড়ে তখন আবার হাজির হব ওকে নিতে, কেমন? ততদিন ও এখানে নিজের মতো থাক নিশ্চিন্তে।
মেয়েটি আর কোনো কথা বলে না, মহিলা ইশারা করতে সেই নীল বৃত্তের দিকে পা বাড়ায়, সে একটা নীল আলোয় ভরে যায় চারপাশ। খুব দ্রুত যেন অনেক কিছু পাল্টে যেতে থাকে, সময়ে প্রবাহ অনুভব করে মেয়েটা নিজের চারপাশে, ওর পেছনে সেই মহিলা, কখন যেন হারিয়ে গেছে হাওয়ায়।
অসম্ভব, তুমি মিথ্যে বলছ, আমি জানি তুমি রোজ রাতে জানলার বাইরে থেকে আমার উপর নজর রাখতে, আমি যদি ডাইনি হই তাহলে সেটা করার দরকার পড়ত না।
মৌলির ভেজা চোখ প্রশস্ত হয়।
আমি তোমার দিকে নজর রাখতাম ঠিকই, কিন্তু তোমাকে রক্ষা করতাম না, এই গ্রামকে রক্ষা করতাম তোমার থেকে।
সায়ন হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে, মৌলি বলে চলে,
তুমি যতক্ষণই গ্রামে ছিলে ততক্ষণ আমি তোমার পাশে পাশেই ছিলাম।
কিন্তু কেন?
মৌলি পেছন ফিরে হাঁটতে শুরু করে, ওদের ঘিরে ছোট ছোট আগুনের ফুলকি এখনো উড়ে চলেছে। রাতের অন্ধকার মাঠে অন্য সমস্ত আলো নিভে গেছে, কেবল কুয়াশার চাদর বিছিয়ে আছে এদিক ওদিক। সেই চাদর কেটে হাঁটতে থাকে মৌলি। মনে হয় ওর গলার স্বর যেন বহু দূর থেকে ভেসে আসছে।
এই পৃথিবীতে যেখানে কোনো ভয়াবহ শক্তি তৈরি হয়, তার ঠিক পাশাপাশি তৈরি হয় সেই শক্তির একটা নিয়ন্ত্রক, যা সেই শক্তিকে আয়ত্তে রাখে। যুগ যুগান্ত ধরে এই নিয়মই চলে আসছে, না হলে দুনিয়াটা কবেই ধ্বংস হয়ে যেত। আমি না থাকলে এই গ্রাম এই দু তিন দিনে শ্মশান হয়ে যেত। এই কদিনে রোজ তোমার শরীর থেকে রক্ত মুছিয়ে দিয়েছি আমি। জানলায় তোমার রক্তাক্ত শরীর ছুঁয়ে যাবার দাগ মুছিয়ে দিয়েছি।
তুমি কে? এই প্রশ্নটা আগেও বহুবার করেছে সায়ন, কিন্তু উত্তর পায়নি। আজ ওর গলায় একটা অক্ষম আকুতি ঝরে পড়ে। মৌলি হাঁটতে হাঁটতে হুট করে থেমে যায়। আগের থেকে আরো বেশি মোহময়, আরো স্নিগ্ধ দেখাচ্ছে ওকে। সায়নের কাছে এগিয়ে এসে ওর বুকের উপরে দুটো হাত রাখে, মাথা রাখে ওর বুকে, তারপর নরম গলায় বলে,
একটু আগে ওষুধটার কথা শুনলে তাও চিনতে পারলে না?
ওয়ালপুরগা হাসমিনিন।
না, হাসমিনিনকে ওষুধটা আমি দিয়েছিলাম।
শয়তান! কথাটা উচ্চারণ করেই পেছনে ছিটকে আসে সায়ন, মাটিতে পড়ে যেতে যেতে সামলে নেয়।
তুমি 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 শয়তান! হতে পারে না, সব ধর্মগ্রন্থে যার কথা লেখা আছে তুমি তুমি সেই শয়তান।
কোন ধর্মগ্রন্থ? যে গ্রন্থের দোহাই দিয়ে এত হাজার হাজার মানুষকে ডাইনি বলে পুড়িয়ে মারা হলো সেই গ্রন্থ? আজও লক্ষ লক্ষ মানুষকে যে গ্রন্থ একে অন্যের বিরুদ্ধে খেপিয়ে তোলে, সেই গ্রন্থ পড়ে তুমি আমাকে চিনেছ? এই কদিনে ভালোবাসলে তারপরেও চিনতে পারলে না আমাকে?
মৌলি চোখ দুটো আহত হরিণের মতো ওর অন্তরকে বিদ্ধ করছে যেন। মেয়েটা ভালোবেসেছে ওকে, মৌলি ওকে ভালোবাসে ও জানে, কিন্তু মৌলি এগিয়ে এসে আবার সায়নের গালে হাত রাখে। সে চোখ দুটো অভিমানে ভরা, মুখে কাঁচা হলুদের রং লেগে আছে, খোলা চুল ঝালরের মতো উঠছে হাওয়ায়।
কি ভেবেছিলে কেমন হব আমি? কালো, মাথায় শিং, ভাঁটার মতো লাল চোখ, তাই না? যে গ্রন্থ নারীর যৌন কামনাকে বিকৃত রেখায় আঁকে, নারীর শিক্ষাকে ডাইনি বলে বিকৃত রূপ দেয়, তাদের আঁকা ছবিতে বিশ্বাস কর তুমি?
তাহলে কিসে বিশ্বাস করব?
ভগবান শয়তান বলে কিছু নেই সায়ন। যারা কোনো কিছুকে কেবল ভালো আর কেবল খারাপ বলে, তারা আসলে সত্যি কথা বলে না। পৃথিবী ওই নিয়মে চলে না সায়ন, আমি শুধু প্রকৃতির নিয়ম, যে ভালো আর খারাপের একটা ভারসাম্য রক্ষা করে। আর আমি একাও নই, তুমি গঙ্গার সন্তান। ওর ভেতরে জমা হওয়া ক্রোধ আর প্রতিহিংসা থেকে তোমার জন্ম হয়। এক প্রাচীন ঔষধি তোমার ভেতর দুটো সত্তার জন্ম দেয়, একটা তোমার নিজের আর একটা প্রাচীন দানবের। তোমরা দুজনেই কেউ কাউকে চিনতে না, কিন্তু দুজন একই দেহে বাস করতে থাকো। সন্তানের মধ্যে যে দ্বৈত সত্তা আছে তা একমাত্র গঙ্গাই জানত। সে জানত তোমাকে যত কাছে রাখবে ততই তোমার মধ্যে মনুষ্যত্বের ভাব কমে গিয়ে দানবের ভাব বাড়তে থাকবে, তাই তোমাকে দূরে পাঠিয়ে দেয়, কখনো তোমার সামনে যায়নি। তুমি এই গ্রামে আসার পর থেকেই তোমার ভেতরে রোজ রাতে এক দানব জাগ্রত হয়। রোজ রাতে বিছানা থেকে উঠে সেই দানব নিজের রূপ ধারণ করে। তুমি এই গ্রামে আসা মাত্রই গঙ্গা টের পেয়ে যায়, তীব্র অনুশোচনাতে ভুগতে থাকে সে। যদিও তোমার ভেতরকার ওই দানবটা আসলে তারই রাগ, ঘৃণা কিংবা প্রতিহিংসার ফসল, তবু তবু তোমার হাতে দিনের পর দিন এতগুলো মানুষকে খুন হতে দেখে নিজেকেই দায়ী করত গঙ্গা, কারণ জন্মটা তো তোমাকে সেই দিয়েছিল। আর এইসব কারণেই আমি আলাপ করি তোমার সঙ্গে। আমি জানি আমি সঙ্গে থাকলে তোমার শক্তিকে আমি নিয়ন্ত্রণ করতে পারবো, বেছে বেছে ঠিক সেই মানুষগুলোকেই হত্যা করতে পারবো যাদের আমি হত্যা করতে চাই, যাদের শাস্তি পাওয়া উচিত। তুমি যেদিন প্রথম খুনটা করো সেদিন আমি তোমার সঙ্গেই ছিলাম। যদি আমি না থাকতাম ওই বাচ্চা দুটোও সেদিন মারা যেত। যেদিন ওরা এখানে আমাকে বেঁধে নিয়ে আসে সেদিনই জানতাম আমার খোঁজে তুমি এখানে আসবে। তুমি ওদের দুজনকে মেরে ফেললে আমি ওখান থেকে পালিয়ে যাই, আমি চেয়েছিলাম তুমি ওদের সবাইকে মেরে ফেলো। যারা একটা কিশোরী মেয়েকে বেঁধে রেখে তার উপর অত্যাচার করতে পারে তাদের বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই। জঙ্গলের ভেতর আমার পুরোহিত মশাইয়ের সঙ্গে দেখা হয়। তাকে আমি বলি আমাকে কিছুক্ষণের জন্য লুকিয়ে রাখতে, কিন্তু তিনি আমায় খুন করে আমার দেহটা জঙ্গলের ভেতরেই ফেলে রাখেন। পরের দিন আবার আমি তোমার কাছে ফিরে আসি। আমি বুঝতে পেরেছিলাম আর বাইরে থেকে তোমার উপর নজর রাখা সম্ভব নয়, আমাকে তোমার সঙ্গেই থাকতে হবে।
কিন্তু গঙ্গা মরতে চাইল কেন?
মৃত্যু তোমার কাছে খুব খারাপ তাই না? গঙ্গাকে আমি সত্যি খুব ভালোবাসতাম, ওর মতো মানুষ আমি কোনোদিন দেখিনি। তুমি যখন এখানে আসো তখন গঙ্গা ভয় পেয়েছিল, ও জানত একদিন তুমি ধরা পড়বেই। ওর কাছে দুটো পথ খোলা ছিল, এক এই গ্রাম থেকে বহুদূর পালিয়ে যাওয়া, আর দুই আত্মহত্যা। দুটোর একটারও প্রয়োজন হয়নি, কারণ আমি ছিলাম, আমি তোমার শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারতাম। কিন্তু গন্ডগোলটা হলো যখন ওরা আমাকে ধরে নিয়ে গেল। গঙ্গা বুঝতে পারল ও এখানে থাকলে আজ না হোক কাল তোমার ভেতর যে একটা ডাইনি লুকিয়ে আছে সেটা ধরা পড়ে যাবে। আর একবার ডাইনি হিসেবে ধরা পড়লে তার ফল কি যে হয় সে তো তোমার চোখের সামনেই দেখা। তাই ও ঠিক করে ও আত্মহত্যা করবে।
তাহলে পালিয়ে গেল না কেন?
কোথায় পালাবে সায়নবাবু, ওর তো বয়স হয়েছিল। এই ঘর, এই বাড়ি, ওর ছোটবেলা, ওর গড়ে তোলা ওই পাতার ছাউনি, ওর গ্রাম, এসব ছেড়ে ও পালাতে চায়নি। ও ঠিক করে আত্মহত্যা করবে, কিন্তু করার আগে একবার দেখতে চেয়েছিল তোমাকে। সেই জন্যই সেদিন ওই রকেটের কাছে নিয়ে গিয়েছিলাম তোমায়। কিন্তু ও সেখানে আসার আগেই গ্রামের লোকজন চলে আসে, ওরা গঙ্গাকে ধরে নিয়ে যায়, আর তারপর যা ঘটে সব তোমার জানা।
আর মৌলিশ্বরী,
প্রথমে যে মৌলির সঙ্গে দেখা হয়েছিল তোমার, আর এই যে আমি তোমার হাতটা ধরে আছি, এই দুটো শরীর আলাদা। প্রথম শরীরটার মৃত্যুর পর ধরে নাও একে ডেকে এনেছি আমি তোমার জন্যই। হয়তো অন্য কোনো সময় থেকে সেখানে হয়তো অবিকল মৌলির মতো এই শরীরটা নিয়ে ছিল কেউ, অপেক্ষাই করছিল, ধরো একটা চুক্তি ছিল আমার সঙ্গে।
যমজ
কি আসে যায় বলো তো? তোমাকে তো বলেইছি শরীরে কিচ্ছু থাকে না। তুমি এই গ্রামে আসার পর থেকে শুধু আমাকেই চিনেছ, আর কাউকে নয়। আজ অনেকটা ফাঁকা জায়গা আমাদের সামনে, চলো তোমাকে এক জায়গায় নিয়ে যাই।
এখন কোথায় নিয়ে যাবে? আমি যে
এতদিন তো আমি যেখানে নিয়ে যেতাম সেখানেই যেতে, আজ হঠাৎ যেতে চাইছো না যে?
সায়ন আর আপত্তি করে না, দুজনে মিলে আবার ছুটতে থাকে কোনো আনন্দের উদ্দেশ্যে, যেন জীবনের পর জীবন চলে গেছে। ওরা দুজন কেবল এক জীবন থেকে আর এক জীবনে মহাকালের রেখে যাওয়া পথে দৌড়ে যেতে থাকে। চতুর্দিকে আগুনের ফুলকি উঠছে, ঝলসানো গাছের পাতা ছাই হয়ে উড়ে আসছে মাঠের উপরে, যেন আকাশ থেকে খসে পড়েছে নক্ষত্রপুঞ্জ। অন্ধকার জেগে আছে কেবল, চোখ বন্ধ করে নেয় সায়ন, পর মুহূর্তে চোখ খুলতেই দেখে ও দাঁড়িয়ে আছে সেই ইউটিলিটি পোলের একেবারে উপরের রেলিংটায়। এখান থেকে নিচের পৃথিবীটা দেখাচ্ছে কোনো অপরিচিত গ্রহের মতো, গঙ্গার পোড়া শরীর, দিগন্ত বিস্তৃত মাঠ, কোথাও কেউ নেই, শুধু চরাচর জেগে আছে। দূরে সেই অদ্ভুত ঝিলটা চাঁদ বুকে নিয়ে চেয়ে আছে ওদের দিকে। সামনে তাকিয়ে মৌলিকে দেখতে পায় সায়ন, এখন ওকে আগের থেকে আরো বেশি সুন্দর দেখতে লাগছে। সেইভাবেই চোখ তুলে ওর দিকে চায় মেয়েটা, তারপর সুরেলা গলায় বলে,
কেন এখানে তোমাকে আনলাম বলো তো?
জানি না,
মায়ের খোঁজ করছিলে না?
উপর থেকে নিচে তাকাতে মাথাটা ঘুরে যায় সায়নের। এত উঁচু থেকে নিচে তাকানোর অভ্যেস নেই ওর, মনে হয় এক্ষুনি টলে পড়ে যাবে।
দেখো নিচে তাকারই দেখতে পাবে মাকে, যে মাকে আমরা খুঁজে বেড়াই চিরকাল, অথচ বুঝতে পারি না যে আমরা পায়ে পায়ে কেবল তার দিকেই হেঁটে চলেছি।
নিচে,
এখান থেকে নিচে পড়লে অবধারিত মৃত্যু, তাই না? আচ্ছা, মৃত্যু মা নয় তোমার? জন্ম থেকে, যন্ত্রণা থেকে, বিচ্ছেদ থেকে একটা অনন্তের পথে নিয়ে যায় তো। তুমি জানলে কি না জানলে, সে কিন্তু কল্পেতেই অপেক্ষা করে।
কোন রকমে একটা রেলিং চেপে ধরে সায়ন। শন শন করে ভেসে আসা হাওয়ায় ওর শরীর কেঁপে যায়। ওর একটা হাত ধরে আবার মাটির দিকে শরীর ছেড়ে দেয় মুঙ্গি। হাওয়ার চাদর বেয়ে নেমে আসতে থাকে ওদের শরীর। সায়ন অনুভব করে ওর শরীরের সব যন্ত্রণা, একটু আগের ওর মায়ের পুড়ে যাওয়া মৌলির রক্তাক্ত শরীর, ওর সেই পুরনো বই, পুরনো ঘর, পুরনো মা, সব কোথাও মিলিয়ে যাচ্ছে মুহূর্তে। চোখ খুলে সায়ন দেখে ও দাঁড়িয়ে আছে খোলা মাঠের মাঝে। মৌলি ওকে ফেলে হেঁটে এগিয়ে যাচ্ছে কিছু দূর। দূর দিগন্ত যেখানে উজ্জ্বল হয়ে আছে, সেদিকে ধীর পায়ে হাঁটছে ও। কোথায় যেন যাবার তাড়া আছে ওর, ও ছুটে যায় ওর পেছন পেছন।
কোথায় যাচ্ছ তুমি?
আমার তো চলে যাওয়ারই কথা ছিল শ্যামবাবু।
কিন্তু আমার কি হবে, আমি কি করব এবার?
শহরে ফিরে যাও, নিজের ঘর, নিজের বাবা, তোমার নিজের কাজ আছে, মাকে খুঁজতে হবে না, তিনি একদিন নিজেই এসে ধরা দেবেন। মনে রেখো, অন্য কিছু আসুক না আসুক, মা ঠিকই আসবে।
আর তুমি?
মৌলি দুটো হাত রাখে ওর গালে, ভারী মিষ্টি দেখায় ওর মুখটা, চোখ দুটো ছলছল করে মেয়েটার, তাও মুখে হাসি টেনে বলে,
আমার কথা তো জানতে পারবে, ধর্মগ্রন্থ পড়ো, আমরা নাকি অনেক কিছু করি, নরকের কড়ায় ভাজাভুজি করি, আরো অনেক কিছু।
না, ওসবে বিশ্বাস করি না আমি।
মৌলি ছলছলে চোখে অনন্ত প্রাচীন বিশ্বের সভ্যতার এক চিত্র দেখতে পায় সায়ন, চেনা চেনা লাগে, আবার পর মুহূর্তে হারিয়ে যায় কোথাও, সবটা গুলিয়ে যায় ওর। ও শুধু চিৎকার করে ওঠে,
মৌলি, মৌলি, একটা কথা বলে যাও, তুমি ভালোবাসো নি আমায়?
ফোঁটায় ফোঁটায় বৃষ্টি নেমেছে কোথা থেকে, যেন একটু আগে পুড়ে যাওয়া মানুষটার শরীর শান্ত করে দেওয়ার এক অক্ষম চেষ্টা করছে কেউ। সে বৃষ্টির জলে ভিজে থাকে ওরা দুজনে, ওদের শরীরও যেন শীতল হয়ে আসে।
আমি সূর্যোদয় দেখেছি তোমার সঙ্গে, অন্য সব সূর্যের থেকে আলাদা ছিল সেটা, স্পর্শ করেছি তোমাকে, তেমন স্পর্শ আর কোথাও পাইনি আমি। সেদিন রাতে যখন এসে আমার মাথায় হাত রেখেছিলে, তখন প্রথমবার মনে হয়েছিল আমি ভীষণ ক্লান্ত। সেদিন আমার চোখের দিকে যখন মুগ্ধ হয়ে চেয়েছিলে, তখন মনে হয়েছিল এই শরীরটা সত্যিই আমার, অন্য কারোর নয়। যে সাজে কোনোদিন সাজতে পারবো না, সেই সাজ দেখাতে ইচ্ছে করেছিল তোমাকে, মৃত্যুর সাজ। আর তুমি অপেক্ষা করলে খুব ভালো লাগতো আমার। রোজ সকালে উঠে বাড়ি থেকে বেরোনোর সময় যখন মনে হতো কেউ অপেক্ষা করছে আমার জন্য, তখন আমার ভীষণ ভালো লাগত। আচ্ছা, একে কি ভালোবাসা বলে সায়ন?
বৃষ্টির তেজ এবার দৃশ্য ঢেকে দিতে শুরু করেছে। মৌলি একটু পিছিয়ে যায় ওর শরীর থেকে, তারপর আর একটু, হঠাৎ পিছন ঘুরে হাঁটতে শুরু করে। দূরে যেখানে ঘন জঙ্গল কালো হয়ে প্রায় মিশে এসেছে আকাশের গায়ে, সেদিকে ছোট হতে থাকে ওর শরীরটা।
আমি যাব তোমার সঙ্গে মৌলি, নিয়ে চলো আমাকেও।
সামনের পথ কাদা হয়ে গেছে, এর মধ্যে পা দিলে দেবে যাচ্ছে প্রতিপদ, তারই মধ্যে দিয়ে আছাড় খেতে খেতে দৌড়তে শুরু করে সায়ন। মৌলি চলে যাচ্ছে, আর কোনোদিনও দেখতে পাবে না মৌলিকে, ওর প্রয়োজন ফুরিয়েছে। বৃষ্টির জলে ছাট এসে ওকে ঢেকে দেয়, চিরকালের মতো প্রকৃতির বুকে মিশে যায় মৌলি। কাদা মাটির উপর আছাড় খেয়ে মাটিতে লুটিয়ে যায় সায়ন। ও চোখে জলে এসে মিশতে থাকে পোড়া ছাই আর কাদা, যেন মৃত্যুর পর ওর শরীর মিশছে মাটিতে। চিৎকার করতে থাকে ও মাটিতে শুয়ে, বারংবার চিৎকার, কখন যেন বদলে যায়। মাতৃহারা শিশুর মতো মায়ের শরীর পোড়া ছাই আর কাদামাটি আঁকড়ে ধরে লুটিয়ে পড়ে সায়ন। সকালবেলা ঘুম থেকে উঠে ছেলের জন্য চা করেন বিপ্লববাবু। দিন তিনেক হল সে ফিরেছে মতিপুর থেকে, সেখানকার গ্রামবাসীদের বিরুদ্ধে একটা বড়সড় মামলা ঠুকেছেন তিনি। এই বিংশ শতাব্দীতে এসেও কতগুলো বর্বর লোক শুধু সন্দেহের বশে একটা মানুষকে ডাইনি বলে পুড়িয়ে মেরে ফেলতে পারে, তা ওর ধারণারই বাইরে। সায়ন যখন বাড়ি ফেরে তখন ওর ধূম জ্বর, সমস্ত গায়ে কাটা ছেঁড়া দাগ, পায়ে একটা মারাত্মক চোট ছিল, এখনো ভালো করে বিছানা থেকে উঠতে পারছে না। গ্রামেরই একটা মাঠে অজ্ঞান অবস্থায় পাওয়া যায় সায়নকে। একটু দূরে পড়েছিল সাব ইন্সপেক্টর সঞ্জয় সিং আর দুজন রিপোর্টার। অদ্ভুত ব্যাপার হল এই চারজনেরই সেদিনের আগে কয়েকদিনের স্মৃতি কিছুই মনে নেই। তাতে অবশ্য ভালোই হয়েছে, সায়ন যে ঘটনার সাক্ষী থেকেছে তা মনে থাকা মানে সারা জীবন মনের ওপর একটা দগদগে ঘা থেকে যাওয়া। ডাক্তার বলেছে সিভিয়ার মেন্টাল ট্রমা থেকে এই জিনিস হতে পারে মাঝে মাঝে। প্লেটে চা নিয়ে ছেলেকে ঘুম থেকে তুললেন বিপ্লববাবু। সে প্রথমে গাইগুই করলেও মুখ বেজার করে উঠে বসল বিছানার উপরে। তেমনি ভ্যাবলা হয়ে বসে থাকতে থাকতে বলল,
এখন উঠে কি ভ্যারেন্ডাটা ভাজব, কিছুই তো করতে পারছি না।
বিপ্লববাবু চায়ের কাপ সামনে ধরতে ধরতে বললেন,
ও মা, এখনই তো মজা রে, কাজকর্ম কিচ্ছু করতে হবে না। লোকে কিছু করতে বললে বলবি পায়ে ব্যথা, আর জমিয়ে গল্পের বই পড়বি। এই দেখ।
টেবিলের ড্রয়ার থেকে একটা পুরনো ছেঁড়াখোঁড়া বই টেনে বার করলেন বিপ্লব মজুমদার, সেটা সায়নের সামনে এগিয়ে দিয়ে বললেন,
ছোটবেলায় এটা না পড়ে ঘুমোতেই চাইতিস না, মনে আছে? হ্যাঁ।
বইটা হাতে নেয় সায়ন। মরা ডাইনির অভিশাপ, উপরে একটা হলদে চোখের ডাইনির ছবি, হাত দুটো সামনে উঁচিয়ে ভয় দেখানোর চেষ্টা করছে সে।
আরে এটার কথা তো ভুলেই গেছিলাম।
ছবিটা দেখে ভারী মজা পায় সে, খুলে পড়তে শুরু করে। বিপ্লব মজুমদার ছেলের মাথায় একবার হাত বুলিয়ে উঠে পড়েন। এই বয়সে ছেলের খুশি ছাড়া জীবনে অন্য কোনো খুশি নেই তার। সায়ন বইতে মনোনিবেশ করতে ওকে আপাতত কিছুক্ষণ মরাডাইনি জিম্মায় ছেড়ে তিনি কাজে মন দেন। বইটা পড়তে পড়তে একবার পাশে তাকাতেই একটা জিনিস চোখে পড়ে সায়নের। ওর বিছানার পাশে একটা ছোট টেবিল আছে, টুকটাক জিনিসপাতি রাখা তার উপরে। আপাতত সেটার উপর রাখা আছে একটা নীলচে ফুল, নীলের উপর ছাই ছাই রং। যেন কি মনে হতে সেটা হাতে তুলে নেয় সায়ন, ঘুরিয়ে ফিরিয়ে দেখে।
বাহ, কি দারুণ দেখতে ফুলটা!
কে রেখে গেল ফুলটা? কাল ওকে দেখতে কিছু বন্ধু বান্ধব এসেছিল, তারাই হয়তো রেখে গেছে। কিন্তু আজ অবধি এত তাজা আছে কি করে? বইটা পড়তে আর ইচ্ছে করে না সায়নের, সেটা টেবিলের উপর রেখে দেয়। তার ঠিক উপরে রাখে ফুলটা, প্রচ্ছদের ডাইনির হাতের উপরে রাখা ফুলটা একবার নড়ে ওঠে, তারপর স্থির হয়ে যায়।
এখনকার মতো গপ্প বিড়ে থেকের সময় শেষ, পরের সপ্তাহে আরো একটা নতুন গপ্প নিয়ে আসবো আমি। টিল দেন, লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, অ্যান্ড ডোন্ট ফরগেট টু ক্লিক অন দ্য বেল আইকন for notifications. নিজে তো শুনছেনই, সঙ্গে বন্ধুদেরও জানান। প্রত্যেক শনিবার রাত 9টায় আমি মীর নিয়ে আসি গপ্প মীরে ঠেক, আপনার গপ্পের প্লেলিস্ট।